এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মানে আপনার লাইফে কখনো এমন কোন ঘটনা ঘটেছে যেটা আপনার কাছে মনে হয়েছে একটা বিস্ময়ের ঘটনা, না এর কোনো আপনি ব্যাখ্যা পান, না আসলে এর কোনো উত্তর খুঁজে পান, মাঝে মাঝে মনে হয় যে এটা কি আদৌ ঘটেছিল? এমন অনেক ঘটনা মানুষের জীবনে ঘটে, আর তেমন কিছু ঘটনা নিয়েই নির্মিত হয় আমাদের আয়োজন ভূত স্টুডিও। মাইক্রোফোনটা আগের জায়গায় আছে, স্টুডিওটা আগের জায়গায় আছে, জাগো এফএম 94.4 আগের জায়গায় আছে। মাঝখানে কেটে গেছে অনেকগুলো মাস, আপনার বন্ধু উদয় ছিল না আপনার সাথে। আজকে আবার এই রাতে আপনার সাথে এই মাইক্রোফোনের সামনে আপনার বন্ধু উদয় হাজির হয়েছে ভূত স্টুডিওর টানে। এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আমার উদ্দেশ্য আপনাকে ভয়ঙ্কর গল্প শুনিয়ে ভয় পাওয়ানো নয়, আমার উদ্দেশ্য নতুন কিছু জানা। আমার উদ্দেশ্য ভূত আছে কি নেই এটা প্রতিষ্ঠিত করা নয়, আমার উদ্দেশ্য কিছু রহস্যজনক ঘটনা আপনার অবধি পৌঁছানো। এবং আজকের এপিসোডেও আমরা এমন কিছু ঘটনা শুনতে যাচ্ছি যা শোনার পর আপনার হয়তো পরবর্তী দুই ঘন্টা মনে হলেও হতে পারে এটা কি আদৌ সম্ভব। হতেই পারে, কখনো এমন হয়েছে যে আপনি বাসায় একা আছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনি একা না, কেউ একজন আপনার সাথে আছে, আপনি যাকে হয়তো দেখতে পাচ্ছেন না, বাট আপনি ফিল করছেন যে সামওয়ান আপনার পেছন থেকে আপনাকে দেখছে, আপনার দিকে তাকিয়ে আছে। হয়তো মাঝরাতে আপনার যে ঘুম ভেঙে গেছে এবং এই ঘুম ভেঙে যাওয়ার অন্যতম রিজন হচ্ছে আপনার মনে হয়েছে ঘুমের মাঝখানে কেউ একজন আপনাকে স্পর্শ করছে, বাট আপনার রুমে আর কেউ নাই। এরকম অদ্ভুত ঘটনা যুগ যুগান্তর ধরে অনেকের সাথে ঘটে যায়, অনেকের ব্যাখ্যা খোঁজে, অনেকে ভাবে এটা আসলে বোধ হয় আমার ভুল ধারণা, এটা হয়তো এমন কিছু হয়নি, এগুলো বলে আমরা এড়িয়ে যাই। বাট একই ঘটনা যখন বারবার পুনরাবৃত্তি ঘটে এবং ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মানুষের সাথে, তখন আমরা আসলে বুঝতে শুরু করি যে পৃথিবীতে অদ্ভুত ভূতুরে বা প্যারানর্মাল বলে কিছু ঘটনা ঘটে এবং কিছু বিষয় হয়তো আমাদের চারপাশে আছে যেটা আমরা দেখতে পাই না। এই অদৃশ্য বিষয়গুলো নিয়ে যে আলোচনা, যে কথাবার্তা কিংবা এই মাঝরাতের আড্ডা, তার নাম ভূত স্টুডিও। আজকের এই এপিসোডে আপনার বন্ধু উদয় এমন কিছু ঘটনা তার অতিথিদের মাধ্যমে আপনার কাছে তুলে ধরবে যেগুলো আমার মনে হয় আপনাকে কিছুটা হলেও এন্টারটেইন করবে, নতুন করে আবার ভাবাবে। এই অনুষ্ঠানটি এই মুহূর্তে আপনি জাগো এফএম 94.4 এ শুনছেন আমাদেরকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং নাটোর থেকে। 94.4 ফ্রিকোয়েন্সিতে প্রতি বৃহস্পতিবার রাত 10টায় আর যে উদয়ের উপস্থাপনায় এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে প্রচার হচ্ছে, অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে। মাঝখানে কয়েকটা মাস আমি আমার অফিসিয়াল কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে কানেক্ট হইতে পারি নাই, বাট আমি যে আমার মাইক্রোফোনকে মিস করি নাই তা না, আমি প্রচন্ড মিস করছিলাম। এবং গতকালকে আমার মনে হলো যে না, আমাকে আবার আমার মাইক্রোফোনের কাছে ফিরতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে রাতে আমি আপনার সাথে আছি। যদি আপনার এই অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকে, ডেফিনেটলি আমাদের অনুষ্ঠানটা ফেসবুকে লাইভ হচ্ছে, আপনি সেখানে কমেন্ট করতে পারেন, আমাদের অনুষ্ঠানটা ইউটিউবে ব্রডকাস্ট হচ্ছে সেখানে কমেন্ট করতে পারেন, এছাড়া আপনি আমাদেরকে টেক্সটও করতে পারেন। তবে এই মুহূর্তে আমি বলবো যে আজকে যে আমাদের প্রথম অতিথি রয়েছে আমরা তার সাথে একটু পরিচিত হই এবং তার কাছ থেকে এক্সপিরিয়েন্সগুলো শুনি, তারপর আমরা আপনার পাঠানো কমেন্টসগুলো পড়ে ফেলব। চলে আজকে প্রথম যে অতিথি রয়েছে তার সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপু আপনার?
বিথি।
বিথি, কি করেন আপনি?
আমি হাউজওয়াইফ।
হাউজওয়াইফ, কোথেকে এসেছেন?
আমি মিরপুর 11 থেকে এসেছি। মূলত আমি এসেছি আমার ছেলেদের অনুপ্রেরণায়, ওরা আপনাদের এই অনুষ্ঠানটা প্রতিনিয়ত দেখে, তো আমাকে বলে যে আম্মু তোমার আমাদের সাথেও তো অনেক কিছু ঘটে, সেটা তুমি গিয়েও ওইখানে বলতে পারো।
ছেলেদের বলতে আপনার কয় ছেলে?
দুই ছেলে, এসএসসি পরীক্ষা দিয়েছে এবার 26-এ, আরেকজন ক্লাস 9-এ পড়ে, ওরা আসছে আমার সাথে,
ওরা রেডিও শুনে।
হ্যাঁ,
সো বেসিক্যালি ওরা শুনে মনে করেছে যে আপনার কাছে যে স্টোরিগুলো আছে সেগুলো বলা উচিত। এক্সেলেন্ট। সো এইটা আমার কাছে খুব ভালো লাগার একটা অনুভূতি। আমি অলমোস্ট 15 ইয়ার্স আমার ক্যারিয়ারের রেডিওর সাথে কেটে গেছে এবং আমার কাছে অলওয়েজ মনে হয় যে আমাদের রেডিওর এটা একটা অন্যতম শক্তি যে আমরা যখন পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় তখন পরিবারকে একসাথে করতে পারে একটা রেডিও। দেখবেন এখন আমাদের সবার কাছে স্মার্টফোন, মা এক রুমে মোবাইলে সে তার পছন্দের কন্টেন্ট দেখছে, বাবা মোবাইলে ব্যস্ত, ছেলেমেয়েরা হয়তো অন্য কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত রয়েছে। সো এই একটা ডিভাইসে সবাইকে একসাথে নিয়ে আসাটা অনেক কঠিন একটা কাজ। তো সেই জায়গাটা, এই যে যখন গল্পগুলো শুনি যে এক দুটো ছেলে তার মাকে ইন্সপায়ার করছে যে তুমিও রেডিওতে যেতে পারো, তার মানে দিন শেষে একটা পারিবারিক বন্ধনের জায়গায় এফএম রেডিও কাজ করছে কোনো না কোনো ভাবে। তো এরকম যদি আপনার কাছে গল্প থেকে থাকে, ডেফিনেটলি আপনিও রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের নিয়মটা কিন্তু অলরেডি স্ক্রলে যাচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন। আপনি যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কোন নম্বরে করতে হবে, সবকিছু বলা আছে। জাস্ট দেখেন আর রেজিস্ট্রেশনটা করে ফেলেন। সো বিথির সাথে আবার যাচ্ছিলাম যে এই যে স্টোরিগুলো, এই স্টোরিগুলো শুধুই কি গল্প না আপনার কাছে মনে হয় যে না এগুলো কোনো গল্প না, এগুলো আসলে এক একটা অভিজ্ঞতা?
না, এগুলো কোনো গল্প না, এগুলো আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমার নানা বাড়িকে ঘিরে এই ঘটনাগুলো সম্পূর্ণ, কিছু আমার ঘটনা আছে, কিছু আমার নানা বাড়ি, আমার আমার মায়ের থেকে শোনা, তারপর মানে আমার মামার সাথে ঘটে যাওয়া, আমার নানুদের ফ্যামিলিগত ভাবে এই সমস্যাগুলো হয়েছে।
একদম আমাদের বন্ধুরা ওয়েট করছে আপনার প্রথম অভিজ্ঞতাটা শুনি, একদম প্রথম অভিজ্ঞতাটা বলেন।
আমার প্রথম অভিজ্ঞতাটা হলো, এটা আমি আমার আম্মার মুখ থেকে শুনেছি। তো একদিন এমন হয়েছে, আমার নানা, নানারা ছিল দুই ভাই, আমার নানা ছিল ছোট আর বড় নানা, যিনি মানে ফকির ছিল, বড় নানা ছিল ফকির মানে যার ফুক করতো মানুষকে, আর আমার ছোট নানা ছিল পাট ব্যবসায়ী, উনি চাঁদপুর জেলার মধ্যে ওই সময় অনেক বড় একজন পাট ব্যবসায়ী ছিল। তো সারাদিন মানে ওনার দোকান ছিল, দোকানে কেনাকাটা মানে বেচা কেনা করার পর যখন রাত্র হয়েছে তখন আমার মামাকে একটা ইলিশ মাছ কিনে বলল যে তুমি এটা বাসায় নিয়ে যাও, আমি পরে আসবো। তো আমার মামা 14-15 বছর বয়স, কিন্তু উনি খুব দুষ্ট প্রকৃতির ছিল। তো রাত্রে 9:30-9:30 দিকে উনি যখন বাড়ির দিকে রওনা হয়েছে, মানে বাজার থেকে বাড়িতে আসতে মাঝখানে একটা ব্রিজ পড়ে, ব্রিজের নিচে খাল ছিল, ওই খালের মধ্যে মানে সবকিছু এখন শুকনো, কোনো পানি নেই কোনো জায়গায়। তো উনি ব্রিজেও মানে হাঁটতেছে, রাস্তাঘাটে কেউ নাই, একদম নির্জন। ওই মুহূর্তে উনি দেখতেছে যে একটা কালো বিড়াল, উঁচু একটা বিড়াল বারবার ওনার পায়ের কাছে এসে মানে মেও মেও করে ডাকতেছে। তো উনি অনেকবার তাড়ানোর চেষ্টা করছে, ওটা কোনোভাবেই উনি তাড়াইতে পারতেছে না, বারবার ওনার পায়ের কাছে এসে ইয়ে করতেছে। তো মূলত উনি বিরক্ত হয়ে উনি ওটাকে লাথি মারছে, লাথি মারার পর ওটা গিয়ে পড়ছে পাশের একটা খেতের মধ্যে, খেতে পড়েই সাথে সাথে একটা বড় নৌকা হয়ে গেছে, মানে উনি দেখতেছে সেটা নৌকা হয়ে গেছে এবং চারিদিকে পানিতে ভরে গেছে, ওই নৌকা চলা শুরু করছে এবং নৌকার ভিতর থেকে একটা সাউন্ড আসছে, মামার নাম ছিল মোহন, এই মোহন তুই আমাকে আঘাত করছো, তোর খবর আছে? তো মামা তো অনেক দুষ্ট প্রকৃতির ছিল, উনি এটাকে আর কান দেয় নাই তেমন একটা, উনি বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর নানিকে আর কিছুই বলেনি, বলেনি, মাছ দিয়েছে নানিকে, নানি মাছ কাটাকাটি করার পর ইলিশ মাছের পেটির যে মাছটা ওইটা আমার মামার খুব পছন্দের মাছ ছিল, তো বলতেছে যে আমাকে এখান থেকে এক টুকরা ভাজি করে দিবেন, আমি ভাত খাবো রাত্রে, এটা বলতেছে। কিন্তু ওনার সাথে যে রাস্তায় এগুলো ঘটে গেছে উনি কিছুই নানিকে জানায়নি। তো নানি মাছ রান্না করে বসে মাছ যখন কাটলো, কাটার পর মাছ ধুয়ে মানে ভাজি করার জন্য, পেটির মাছ ভাজি করার জন্য রেডি করছে, ওই টাইমে রান্নাঘরের পিছন থেকে মানে সাউন্ড আসতেছে, ঘোঙানির সাউন্ড আসতেছে, খুব করে ঘোঙাইতেছে আর কান্না করতেছে আর বলতেছে আমি পেটির মাছ খাবো। তো আমার নানি আগের যুগের মানুষ ছিল, তো খুব বুদ্ধিমতী ছিল, উনি এগুলো বুঝতো যে এটা অস্বাভাবিক কিছু হচ্ছে, স্বাভাবিক কিছু না। তখন উনি কি করলো, পেটির মাছ আর ভাজি করলো না, সেটা মানে নিয়ে রান্নাঘরের পিছনে ফেলে দিয়ে আসলো। ফেলে দিয়ে আসার ঘন্টাখানেক পরে গিয়ে দেখলো যে মাছ আর ওখানে নাই, মানে খেয়ে ফেলছে। তো আমার নানি এটা অস্বাভাবিক মনে করে সেদিন রাত্রে আর মাছ ভাজি করেনি, মামাকে খেতে দেয়নি। তারপরের দিন সকালবেলা ওইখান থেকে মানে এক টুকরা মাছ ভেজে মামাকে খাইতে দিচ্ছে, মামা খাওয়ার পর যে অস্বাভাবিক ঘটনাটা ঘটছে এটার জন্য পারিবারিকভাবে কেউ প্রস্তুত ছিল না। অস্বাভাবিকভাবে ওনার সারা শরীর, নাক মুখ সব ফুলে গেছে একদম, মানে ওনাকে চিনেই যাচ্ছে না। একটু আগেও যে মানুষটা সুস্থ ছিল উনি মাছ দিয়ে ভাত খাওয়ার পরই একদম ওনার নাক মুখ সব ফুলে গেছে। ফুলে যাওয়ার পর আমার যে বড় নানা ফকির ছিল ওই নানাকে ডাকা হলো যে ওর এরকম কেন হলো। তখন নানা আয়েশা দেখে বুঝলো যে এটা স্বাভাবিক কিছু না, জাল ফুক করার পর ঘন্টাখানেকের মধ্যেই সুস্থ হয়ে গেল, আল্লাহর রহমতে। অসুস্থ হয়ে গেল। তারপর যখন নানাকে মানে আমার নানা মামাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার সাথে কি কোনো অস্বাভাবিক কিছু ঘটছে, তখন বলল যে আমি বাজার থেকে যখন মাছ নিয়ে আসতেছি একটা অনেক উঁচা কালো বিড়াল আমার পায়ের নিচে এসে এরকম মানে মেও মেও করতেছিল, তখন আমি এটাকে লাথি মেরে ইয়েতে খেতের মধ্যে ফেলে দিছি। তো মামা বলছে যে মামাকে নানা বলতেছে যে এরকম আর কখনোই করো না, এটা স্বাভাবিক কিছু ছিল না, সবাইকে সতর্ক করে দিচ্ছে। তো ঠিক তার কিছুদিন পরে আমার নানুদের পাশের বাড়িতে একজনকে ভূতে ধরছে, মানে উনি অস্বাভাবিক আচরণ করতেছে, কতক্ষণ হাসতেছে, কতক্ষণ কান্না করতেছে। তখন তারও নানুদের আত্মীয় হয় বড় নানার কাছে আসলো যে এরকম এরকম ঘটনা। তখন নানা গেল ওইখানে ওই জায়গাতে গিয়ে যখন সামনে নানা গেল ওই মুহূর্তে যাকে ভূতে মানে আসর করছে সে বলতেছে মামার নানার নাম ছিল রঞ্জু, এই রঞ্জু তোর উপরে কিন্তু আমি অনেক বিরক্ত। তো বলছে কেন তুই আমার উপরে বিরক্ত, তোর কারণে আমি মানুষের বিরক্ত করতে পারতেছি না, আর তোর ছেলে মোহন ওই দিন আমার অনেক আঘাত করছে, ওরে তো একটা শিক্ষা দিতে নিছিলাম কিন্তু তোর কারণে সেটা দিতে পারিনি। তো নানা এটা মানে নানাকে এটা বলতেছে, নানা ওনার মানে মন্ত্র উনি পড়তেছে জার ফুক করতেছে, শেষ মুহূর্তে বলল তোর এক ছেলে নতুন বিয়ে করছে না, তোর ছেলের বউ তো বাথরুমে যাওয়ার টাইমে একদম মানে কাপড়ের আঁচল ছেড়ে বাথরুমে যায়, ওরে কিন্তু ধরে শিক্ষা দিয়ে দিব, কিন্তু আমি তো একা না, আমার সাথে সাতজন আছে, সেজন্য ওরা আমাকে ধরতে দেয় না, এজন্য ওকে আমি কিছু বলতে পারি না। পরে সেই মুহূর্তে ওনাকে জারফুক করে সুস্থ করার পরে নানা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে মানে উনি তো একজন ফকির অনেক বড়, এগুলাকে অত একটা পাত্তা দিতেছে না তার প্রায় মাসখানেক পর আমার যে মামা নতুন বিয়ে করেছে আমার নানুদের বাড়ি থেকে মানে অনেক বড় বাগানের মাঝখানে একটা বাড়ি, ওই বাড়িতে মানে কাঠের পাটাতন করা ঘরগুলো ছিল। তো আমার নানুদের ঘর থেকে বাথরুমের দূরত্ব ছিল প্রায় 4-5 মিনিট হেঁটে যেতে হতো, মানে অনেক দূরে ছিল বাগানের মাঝখানে। তো যখন আমার মামানি রাত্রে ওয়াশরুমে যাবে ওই মুহূর্তে মামাকে বলছিলাম, তো মামা সহকারে দুজনে বাহিরে গেল, মামানি ওয়াশরুম শেষ করে যখন বাহিরে বের হয়ে আসছে মামা সামনে হাঁটতেছে মামানি পিছনে, হঠাৎ করে পিছনে মামা তাকে দেখে যে মামানি নাই, অনেক খোঁজাখুঁজি করতেছে এই রাতের অন্ধকারের মধ্যে কোথায় যাবে, খুঁজে পাচ্ছে না, অনেক চারিদিকে লাইট নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে কিন্তু কোথাও মামানিকে পাওয়া যাচ্ছে না। তারপর এক সময় মানে হঠাৎ করে একজন বলে উঠল যে এই পাইছি পাইছি। তো কোথায় পাইছে, নানুদের একটা পুরনো পুকুর ছিল সেই পুকুরের মাঝখানে গলা সমান পানির মধ্যে নামায় রেখে দিছে মামানিকে। তো সবাই ওখান থেকে ওনাকে ধরে উঠায় নিয়ে আসছে, মানে মেরে ফেলতো কিন্তু সবাই দেখে ফেলছে ফজরের আজান হয়ে গেছে আর ক্ষতি করতে পারেনি, ওনাকে উঠায় নিয়ে আসছে। এখন নানা যখন জারফুক করতেছে মানে সবাই অবাক হয়ে গেছে, উনি মহিলা মানুষ, উনি কখনো সিগারেট হাতে ছুঁয়েও দেখেনি, উনি নানার পকেট থেকে সিগারেট নিচ্ছে আর খাচ্ছে, মানে এমন ভাবে খাচ্ছে মনে হয় যে একজন পুরুষ মানুষ যে পেশাদার সিগারেট খোর এভাবে খাচ্ছে। সবাই অবাক হয়ে গেছে যে ছেলের বউ শ্বশুরের পকেট থেকে এভাবে সিগারেট নিয়ে খাচ্ছে। তো তখন নানা সবাইকে সাবধান করছে যে তোমরা কেউ কিছু বলো না, এটা স্বাভাবিক কিছু না। তো এরকম করে আমরা আমার আম্মার থেকে শুনেছি নানা মানে অনেক এরকম আত্মা বোতলে বন্দি করে ওই নানুদের যে পুরনো পুকুর ওইখানে পুকুরের পাড়ে মাটির নিচে পুঁতে রাখছে, মানে উনি অনেক বড় ফকির ছিল তখনকার যুগে। এরকম করতে করতে এর মাঝে আমার আম্মার সাথে একটা ঘটনা ঘটছে, তারই কিছুদিন পর আমার আম্মা এই রাত্রে ওয়াশরুমে যাবে, তো নানি আর ঘুম থেকে ওঠে না, আম্মা একা একা বাহিরে গেছে, বাহিরে গিয়ে ওয়াশরুমে না মূলত মানে এক নাম্বার করতে বের হয়েছে। তো উনি বাহিরে বের হয়ে ওনার পেটে কামড় দিচ্ছে সেজন্য আর উনি ঘরে যায়নি, ওই দরজার সামনে পাটাতনের উপরে বসে আছে। ওই মুহূর্তে মানে আম্মা দেখতেছে যে বাথরুমের ওই দিক থেকে প্রায় 10 ফুট লম্বা একটা লোক, কালো মানে কালো কুচকুচে, অনেক বড় বড় জোরে জোরে হাইটা হাইটা আম্মার দিকে আসতেছে। তো আমার তাকায় আছে যে দেখি আমি তো দরজার সামনে আছি। এখন যখন কাছাকাছি আসছে, আয়েশা আম্মাকে হাত দিয়ে ধরতে নিছে আর আম্মা চিৎকার দিয়ে রুমের ভিতরে ঢুকে গেছে। তো নানা নানি সবাই উঠে গেছে, ওই টাইমেই ফজরের আজান হয়েছে আর সব মানে আর কিছুই নেই, কিছুই দেখতেছে না বাহিরে বের হয়ে। তো এই স্বাভাবিক অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে, এটা আমার আম্মার সাথে আমার নিজের চোখে দেখা। তারপরে মানে অনেক বছর পর্যন্ত এগুলার উপদ্রব একটু কিছুটা কমছে, আমার নানাও মারা গেছে।
আমরা নিশ্চয়ই আসবো আবার আপনার কাছে। আমরা শুনছি, আমরা কিন্তু বেশ কিছু ঘটনা ইতিমধ্যে শুনে ফেলেছি, স্টোরিগুলো যখন শুনছি আপনাকে জানিয়ে রাখি। মানে আপনি পৃথিবীতে সমস্ত কিছুকে আসলে ব্যাখ্যা করতে পারবেন না, মানে আমি চাইও না যে আমরা আসলে এন্টারটেইনমেন্টকে নিয়ে খুব বেশি ব্যাখ্যা করতে, বিকজ পৃথিবীর অনেক কিছু আছে যেগুলো আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করা কিংবা আমার আপনাকে খুব লজিক দিয়ে বিশ্বাস করানো আমার মূল কাজ না। আমার মূল কাজটা হচ্ছে ভূত স্টুডিওতে ভৌতিক যে গল্পগুলো থাকে যেগুলো মানুষের বিশ্বাস, সেই মানুষটা যেমন বলছিল যে তার মার সাথে ঘটা, তার মামার সাথে ঘটা, তাদের বাড়ির কিছু ঘটনা, সো ডেফিনেটলি তার কাছে এগুলো এক একটা অভিজ্ঞতা, এগুলো কোনো গল্প নয়, সো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছে। সো এমন ঘটনাগুলো কিন্তু আরো অনেক রয়ে গেছে বাকি, আজকে পুরো সময় আপনাদের সাথে সে ঘটনাগুলো উদয় শেয়ার করবে। বিগত কিছুদিন ধরে প্রচুর মানুষ আমাকে আমার পেজে ইনবক্সে মেসেজ করছিলেন যে উদয় ভাই ভূত স্টুডিওতে কেন আসেন না। এর একটাই অ্যান্সার যে আসলে আমি একটু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং যার কারণে আমি আমার মাইক্রোফোনটাকে মিস করেছি, অ্যান্ড ফাইনালি আবার আমি আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। এবং ভূত স্টুডিওর এই এপিসোডে আজকে আমাদের সাথে বিথি যেমন তার জীবনের এক্সপিরিয়েন্স বলছে, এরকম আরও বেশ কিছু বন্ধু কিন্তু আসবে। আপনি যদি আগামী পর্বে ভূত স্টুডিওতে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা রেডিওতে এসে লাইভ শেয়ার করতে চান, তাহলে মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেসে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন। প্রথমে RBS লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন মানে আপনি কোথায় থাকেন, স্পেস আপনার প্রফেশনটা লিখবেন, স্পেস দিয়ে আপনাকে আর কিছুই লেখার দরকার নেই, SMS-টা পাঠিয়ে দেন আমাদেরকে, আমাদের নাম্বারটা লাগবে তার জন্য, রাইট? 269-269-69, অর্থাৎ 26969 26969, এই নাম্বারটিতে আপনাকে SMS-টা পাঠাতে হবে। আমাদের টিম মেম্বার আপনার সাথে পরবর্তীতে আপনি যেই নাম্বার থেকে SMS-টি পাঠাচ্ছেন, অর্থাৎ RBS, স্পেস, নাম, লোকেশন, প্রফেশন, এই চারটা জিনিস লিখে যে নাম্বারে পাঠাচ্ছেন সেখানেই আমরা যোগাযোগ করব। আমাদের টিম মেম্বারকে একটু সময় দিতে হবে, সে আপনার কাছ থেকে ফোনে স্টোরিগুলো শুনবে, শোনার পর আপনাকে নিশ্চয়ই জানিয়ে দেবে যে আপনি কোন এপিসোডে জাগো এফএমের অফিসে আসবেন এবং ভূত স্টুডিওতে আপনার জীবনের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। ইতিমধ্যে কমেন্ট জমে গেছে অনেকগুলো আমার কাছে, লাইভে কমেন্ট করেছেন আমাদেরকে। পৃথা লিখেছে, আজকের গল্পটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। সো এরকম আরো অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা আপনাদেরকে শোনাবো, বাট আমি বলবো ভয় পাবেন না, মানে সাহস রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এরপর আমাদের সাথে লিখেছেন মনিরা, লিখেছে উদয় ভাই এতদিন কোথায় ছিলেন, উই মিসড ইউ। ডেফিনেটলি আমিও আপনাদেরকে অনেক মিস করেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আবার মাইক্রোফোনের সামনে চলে এসেছি। জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে সানোয়ার, ভাই হেডফোন খুলে স্পিকারে শুনছি, একা একা আর সাহস হচ্ছে না। সামটাইমস এরকম ঘটে, প্রচুর সাহস নিয়ে বসলাম বাট হঠাৎ করে দেখালো লাইট টাইট অফ করে যখন কানে হেডফোন দিয়ে শুনি। এটা কিন্তু শুধু আপনার না, আমার ক্ষেত্রে হয়, আমি যেহেতু প্রচুর হরর মুভি দেখি, বাট আমার যেটা হয় যে আমি যখন মুভি দেখতে বসি একটা পর্যায়ে গিয়ে আই ফিল দ্যাট না লাইটটা এখন অন করে দিতে হবে, বিকজ আমি জানি এইটা একটা মুভি, বাট তারপরও হয়, বিকজ মানুষ তো দিন শেষে আমরা, আমাদের মধ্যে এই অনুভূতিগুলো কাজ করে। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে রাইসা, আমাদের সাথে তরুণ যুক্ত হয়েছেন, আমাদের সাথে মনোয়ার যুক্ত হয়েছেন, আমাদের সাথে অভি যুক্ত হয়েছেন, আমাদের সাথে সাইফ যুক্ত হয়েছেন, আমাদের সাথে তনুশ্রী যুক্ত হয়েছেন, আমাদের ঢাকার বন্ধু লিজা যুক্ত হয়েছেন, চট্টগ্রামের বন্ধু পাবেল যুক্ত হয়ে গেছেন, নাটোর থেকে আমাদেরকে তপু যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে মাইশা যুক্ত হয়েছে, কুমিল্লার বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, এই যে কানেক্টেড হচ্ছেন, এই যে লিখছেন আপনাদের কথা, এটাই আমাদের ভালো লাগার বিষয়। সো আরো রাত জাগতে হবে, আরো অভিজ্ঞতা শুনতে হবে, বিথির কাছে আমি আবার যাব, পরের অভিজ্ঞতাটা শুনি।
তারপর অনেক বছর কেটে গেছে, ওই পুরনো যেই পুকুর পাড়ে বোতল দিয়ে আত্মাগুলোকে আটকে রাখা হয়েছে, একটা সময় পর চাঁদপুর এলাকায় কিন্তু নদীতে ভাঙে, তো নদী ভাঙতে ভাঙতে ওই পুকুরের পাড় ভেঙে গেছে, নদী আর পুকুর একত্র হয়ে গেছে। ওই মুহূর্তে মানে অনেক খারাপ কিছু ঘটছে আমার নানুদের ফ্যামিলির সাথে, সেটা আমি নিজে চোখে দেখছি। তখন আমি আমার প্রায় 12-13 বছর বয়স এরকম। আমার মামতো ভাই ছিল, নাম সজীব, ওর বয়স 2 বছর। তো পুকুর পাড়ে বসে আমার মামানি কাপড় ধুচ্ছে, আর ওই ছোট ছেলেটা ও নারকেল খাচ্ছে, হাঁটতেছে আর নারকেল খাচ্ছে গ্রামের বাড়িতে। কিছুক্ষণ পরপর ওর আমার কাছে আসতেছে, হাসে, মানে দুষ্টুমি করতেছে, হাঁটাহাঁটি করতেছে সামনে। মাত্রই মামানির কাছে সে আসলো, এখন মানে এক মিনিটের ব্যাপার, তাকে কেউ খুঁজে পাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করলো, 10-15 মিনিট এভাবে খুঁজে খুঁজে সময় পার করে ফেললো, কিন্তু ওকে কোথাওই পাওয়া গেল না। হঠাৎ করে একজন বলল যে পাইছি, এই ওকে পাইছি। তাহলে কোথায় পাইছে? দেখে যে পুকুরের মাঝখানে ঝোপের মানে গাছের ডালপালা ফেলে রাখছে না, ওগুলার ভিতরে সে পড়ে আছে পুকুরের মাঝে। এই ছোট বাচ্চা 2 বছরের, ও ওখানে কিভাবে গেল? তারপর ওকে ওইখান থেকে উঠে আনলো। উঠানোর পর ও যে নারকেল খাচ্ছিল, মুখের ভিতরে নারকেল এখনো থেকে গেছে। ওর সাথে যে ঘটনাটা ঘটছে সেটার জন্য আমাদের ফ্যামিলির কেউ উপস্থিত ছিল না, সবাই একদম নিস্তব্ধ হয়ে গেছে। ওকে পুকুর থেকে একদম মৃত উঠানো হলো, ওকে যে গলা চাপ দিয়ে মারা হয়েছে এটা মানে সবাই দেখতে পাচ্ছে। তখন আমার নানুর বাড়ির ওদিকে এক মানে ফকির ওনাকে আনছে, আনার পরে বলতেছে যে এটা মানে স্বাভাবিক মৃত্যু ছিল না, অস্বাভাবিক ভাবে ওকে মেরে ফেলা হয়েছে। এরকম মানে এই 1-1.5-2 মাসের মধ্যে পরপর 3টা মৃত্যু হইল ওই সেম পুকুরে। একজন জাল ফেলতে মাছ ধরতে জাল ফেলছে পুকুরে, জাল সহকারে তাকে টেনে পুকুরের মাঝখানে নিয়ে একদম মৃত উঠাইছে তাকে। সে ছিল 18 বছর বয়স। আবার মানে 1.5-2 মাস পর সেম একই ঘটনা, 2.5 বছরের। মানে নানুদের বাড়িটা অনেক বড় ছিল, তো তো নদীতে ভাঙছে, যে কিছু গরিব মানুষ আছে তাদেরকে নানুরা ওই তখন বলতো যে রায়ত থাকতে দিছে, কিছু মানে নানুদের জায়গায় গরু ঠায়া তারা থাকতো। ওই রায়ত থাকা সেই ফ্যামিলির একটা ছেলে 2.5 বছরের বয়স, তাকেও সেই পুকুরে মানে পড়ে সে মারা গেছে। তারপর মানে আমার যে বড় নানা মারা গেছে, উনি মারা যাওয়ার আগেই বলে গেছিল যে তোমরা সবসময় সন্ধ্যার টাইমে ঘরের বাহিরে বের হবা না, তারপর রাত্রে বের হইতে নিলে দোয়া কালাম পরে বের হবা, একা কখনো বের হবা না। কারণ মানে ওইটা অনেক পুরনো বাড়ি ছিল, তো অনেকভাবে অনেককেই ডিস্টার্ব করত মানে যে আত্মাগুলো ছিল। তারপরে এরপর কিছুদিন পর সেই নানুদের পুরনো বাড়িটা বাথরুম ওগুলো তো সে আগের মতোই আছে। আমার মামতো বোন যে এখন আমার এজের, ও ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে গেছে দুপুর টাইমে, ওয়াশরুম থেকে আসার মানে সে বের হয়ে আসতেছে, আর এমন টাইমে ওকে ধরে একদম নাক মুখ খামছে, রক্ত পড়তেছে টপটপ করে। ওই দুপুর টাইমে ছিল, তো মানুষজন ছিল দেখে ওকে আর তেমন কোনো ক্ষতি করতে পারেনি। ও বাসায় আসছে, সবাই তো দেখে মানে হতভম্ব হয়ে গেছে যে ও গেল বাথরুমে সুস্থ মানুষ, এখন নাক মুখ থেকে ওর রক্ত বের হচ্ছে। তখন বলল যে কে আমার সাথে এটা করছে আমি বলতে পারতেছি না। ও উঠানের মধ্যে এসেই সেন্সলেস হয়ে গেছে। এরপরে মানে পানি টানি দিয়ে ওকে সুস্থ করছে। তো নানুদের ফ্যামিলিতে এই মানে সমস্যাগুলো প্রায় সময়ই ঘটত।
পরের ঘটনাটা শুনি।
পরের ঘটনাটা ঘটছে আমার সাথে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো সচরাচর আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন 2006 সাল। আমাদের বাড়িটা হলো লক্ষ্মীপুর জেলায় রায়পুর থানা, তো ওখানে তখন কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে আমরা হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতাম। তো আমি 8-এ পড়ি, রাত্রে 10টা বাজলে গ্রাম এলাকায় অনেক রাত্র মনে হয়, কিন্তু সব অন্ধকার হয়ে যায়, সবাই ঘুমায় যায়। তো 10টা পর্যন্ত পড়ে সচরাচর আমরা শুয়ে পড়তাম, আবার রাত্রে যখন 3টা বাজত তখন আবার ঘুম থেকে উঠে পড়া শুরু করতাম, পড়ে তারপর ফজর নামাজ পড়ে ঘুমাইতাম। তো একদিন পড়তেছি, 10টা বাজছে, আমার পড়া শেষ, সেই মুহূর্তে আমি বাহিরে যাব, তো আম্মাও ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, চারপাশে সব ঘুম। ওই মুহূর্তে আমি বাহিরে যাব, এখন আম্মাকে আমি ডাকতেছি, আম্মা বলতেছে আমার তো প্রচন্ড ঘুম আসতেছে, আমি উঠতে পারতেছি না। আমার খালামণি ছিল আমাদের বাড়িতে, বলে যে তোর খালামণিকে নিয়ে যা। তো আমরা বাহিরে গিয়ে, খালামণি আমার সাথে গেল হারিকেন নিয়ে, হারিকেনটা একটু দূরে রেখে, দূরে রেখে আমি মানে বসলাম। এখন বসে আমাদের প্রতিবেশী যারা ছিল ওদের ফ্যামিলির প্রায় মানে ফ্যামিলি মেম্বার যতজন ছিল তাদের মাথায় সমস্যা ছিল, মানে মানসিক ভাবে ওরা একটু মানে মেন্টাল যেটাকে বলে ওরকম ছিল। তো এটা কোনো স্বাভাবিক রোগ না, ওদের পারিবারিক ভাবে একটা সমস্যা আছে আমাদের ওইখানে, সেজন্য এটা হয়। এখন ওদের একটা রান্নাঘর ছিল, মানে খড়ের বেড়া দেওয়া, ওই রান্নাঘরের ভিতরে সারাদিন মুরগিতে পা দিয়ে মাটি উঠে রেখে দেয়, ছোট ছোট গর্ত করে ওইখানে বসে মুরগি নাড়াচাড়া করে। এখন আমি বসে দূরে আমার চোখ গেছে ওই রান্নাঘরের ইয়ের ভিতরে সাইডে, চোখ যাওয়ার সাথে সাথে আমি দেখতেছি যে চারোদিকে আলোকিত হয়ে গেছে, সব কিন্তু অন্ধকার, মানে কারেন্ট তো নাই, এখন সব ঘুমায় গেছে, এত অন্ধকারের মধ্যে খুব আলো দিচ্ছে, মানে এত আলো দিচ্ছে চারপাশটা খুব আলোকিত হয়ে গেছে। তো আমি আমার খালাম্মাকে বলতেছি, খালাম্মা দেখেন ওইখানে এত আলো দিচ্ছে কেন? খালাম্মা বলে যে হ্যাঁ এত আলো দিচ্ছে, চল মানে গিয়ে দেখি। তো আমি খুব ভয় পাইতেছিলাম, আমার এখনো শরীরের লোম মানে কাটা দিয়ে গেছে, আমি খুবই ভয় পাচ্ছি এখন। তারপরও গেছি, গিয়ে খালাম্মার হাতে হারিকেন, এখন আমি সাহস করে যে জিনিসটা আলো দিচ্ছে সেটা আমি হাতে উঠানোর পর আমি যখন হারিকেনের আলোটা কাছে নিয়ে গেলাম তখন আর সেটার আলো নাই, এটা আমি দেখলাম যে একটা মাটির দলা, আমার কাছে মনে হলো মাটির দলা। আমি খালাম্মাকে বললাম যে খালাম্মা এটা একটা মাটির দলা, তো বলে যে ফেলে দে, হয়তো আমাদের দেখার ভুল ছিল। আমি এটা মানে জায়গা মতো ফেলে দিয়ে আমি মনে হয় চার কদম সামনের দিকে আগাইছি, আগানোর পরেই একটা সাউন্ড হইল, মানে দেখতেছি যে এটা মুখে নিচ্ছে একটা ব্যাং, অনেক বড় একটা ব্যাং, এটা মুখে নিয়ে ঝাঁপ দিয়ে আমাদের মানে যেখানে ওয়াশরুম, ওয়াশরুমের পিছনে একটা পুরনো পুকুর, ওই পুকুরে পড়ে গেল। অনেক ভয় পাইছি আমরা দুইজন, তাড়াতাড়ি দৌড়ে রুমে চলে আসছি। তো রাত্রে আর ঘুম হয় না এটা নিয়ে, আর রাত্রে কাউকে কিছু বলেও নেই। এর মধ্যে আমি প্রায় সময় আমাকে রাত্রে স্বপ্নে দেখাইতো যে তুমি আমাদের বাড়ির পাশে একটা কলার বাগান আছে, যে তুমি ওখানে যাবা, গেলে কলা গাছের গোড়ায় তোমার জন্য একটা মানে গুপ্তদন টাইপের কিছু রাখা আছে, আমাকে বলতো স্বপ্নে, কিন্তু শর্ত তুমি কাউকে এটা বলতে পারবা না। তো আমি তো ছোট মানুষ ছিলাম, আমি ঘুম থেকে উঠে খুব আনন্দ নিয়ে সবাইকে বলতাম, আবার ওই কলার বাগানেও যেতাম, কিন্তু সবাইকে নিয়ে গেলে তো আমি এটা পাবো না কখনই, আমাকে মানে স্বপ্নে বলে দিত যে কাউকে নিতে পারবো না, তুমি একা যেতে হবে। এখন মানে সকালবেলা যখন আমি আমার আম্মাকে বলতেছি যে মা এরকম এরকম রাত্রে আমি ওয়াশরুমে যখন গেলাম তখন আমি দেখলাম এরকম, তো আম্মা তখন বলতেছে তুইও দেখছিস, এটা তো আমিও তিন চার দিন দেখছি, এটা আমিও বাহিরে গেলেই আমার চোখে পড়ে, হয় আমাদের নারকেল গাছের গোড়ায় না হইলে ওই ওদের রান্নাঘরের কোনায় এটা চোখে পড়ে, কিন্তু এটা ধরা হাত দিয়ে ঠিক না, তুই ধরছো কেন? তো আমি বললাম আমি তো আর জানি না, আমি সেজন্য ধরে ফেলছি। আচ্ছা আর কখনো দেখলে ধরবি না, আম্মা বলতেছে। এর মধ্যে মানে কয়েকদিন চলে গেল, আমি এর মধ্যে প্রতিদিন স্বপ্নে দেখি, আমাকে স্বপ্নে দেখায় শুধু একই স্বপ্ন, আমি ওই কলা গাছের গোড়ায় গেলে আমি এটা আনতে পারবো কিন্তু আমি কাউকে বলতে পারবো না। তো আমি ঘুম থেকে উঠে যখন আম্মাকে বলতাম, আম্মা বলতো যে এগুলা ভালো না, এগুলো যদি কেউ পায় তাহলে পাগল হয়ে যায়, ওদের আমাদের পাশের বাড়ির ফ্যামিলির সবাই এরকম পাগল হয়ে গেছে, তুমি এটা কাউকে বলারও দরকার নেই আর তোমার ওখানে যাওয়ারও দরকার নেই একা একা। দেড় মাস পর আবার সেম ঘটনা, রাত্রে আমি ওয়াশরুমে যাব, ওই দিন আর আমার সাথে কেউ ছিল না, আমি একাই গেছি হারিকেন নিয়ে। হারিকেনটা দূরে রেখে আমি যখন ওয়াশরুমে মানে বসছি, আমি দেখতেছি আমাদের নারকেল গাছের গোড়ায় মানে পুকুরের সাইডে একটা নারকেল গাছ, ওই গোড়াটাতে অনেক আলো দিচ্ছে, আজকে অনেক বেশি আলো দিচ্ছে। তো আমি দূর থেকে তাকায় আছি, ভিতরে ভিতরে একটা সাহস, একদিন তো এটা আমি ধরে আসছি, এখন এটা আমি দেখতেছি, মানে একবার মনে হচ্ছে যে আমি যাই কাছে গিয়ে আমি দেখে আসি। পরে ভাবলাম যে না আম্মা নিষেধ করছে, যাওয়া যাবে না। হারিকেন নিয়ে কয়েক কদম আগে আমি মানে আমি দেখতেছি, আমি তাকায় আছি কিন্তু এটার মধ্যে, আমি হারিকেনটা নিয়ে কয়েক কদম আগানোর সাথে সাথে ব্যাংটা আসলো, এটা মুখে নিল, পুকুরে লাফ দিয়ে পড়ে গেছে। তো আমার আম্মার থেকে আমার দাদির থেকে সবসময় শুনতাম এই পুকুরটা ভালো না, এটার মধ্যে অনেক মানে অশুভ কিছু আছে, এই পুকুরের পানি কখনোই শুকাইত না, মানে সেচ দিয়ে পাম্প শুকাইলেও এটা কখনোই শুকাইত না, অনেক কষ্টে একবার মানে অনেক চেষ্টা করার পর পানি শুকাইছে, শুকানোর পর অল্প একটু পানি মনে হয় যে মানে এক দুই ইঞ্চি জায়গা নিয়ে একটু মানে অল্প একটু পানি, এর মধ্যে আমার মেজু চাচার ছেলে দেখতেছে যে অনেক বড় বড় দুইটা শোল মাছ মানে ওই পানিটুকুর ভিতরে শুকনার মধ্যে এটা লাফালাফি করতেছে। তো ভাইয়া মানে সচরাচর এত বড় মাছ দেখে উনি লোভ সামলাইতে পারেনি, উনি বাড়িতে এসে ট্যাডা নিচ্ছে মাছ ধরবে, যে এগুলার আমি ট্যাডা দিয়ে মানে ইয়ে করে তারপর মাছটা ধরবো, কিন্তু গিয়ে দেখে যে ওইখানে কোনো মাছ নাই। এরকম অস্বাভাবিক ঘটনাগুলো আমাদের ফ্যামিলিতে ঘটতো, এগুলো কোনো গল্প না, মানে আমাদের সাথেই ঘটছে, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। আমার দাদুর থেকেও আমরা শুনতাম যে এরকম হয়, ওনারা বাহিরে যখন রাত্রে বের হইতো দেখতো যে মানে পাঁচ মিনিট দূরে বাড়ি, ওই বাড়িতে এক পা দিয়ে দাঁড়ায় আছে আর এক পা আমাদের বাড়িতে দিয়ে দাঁড়ায় আছে, এত উঁচা একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় মানে প্রস্রাব করতেছে এরকম কিছু। তখন আমার দাদি সবাইকে সতর্ক করে দিয়েছিল যে তোমরা রাত্রে কেউ একা বাহিরে বের হবা না। কিন্তু আমরা যখন বড় হয়ে যাওয়ার পর বিদ্যুৎ চলে আসছে, এখন তারপরে আর কখনই এগুলা মানে আমরা দেখিনি না।
সো আপনারা শুনছেন জাগো এফএম 94.4 এ উদয়কে ভূত স্টুডিওতে। আজকে আমার সাথে যে প্রথম যে অতিথি তিনি একজন মা, এবং এই যে আজকে এই রাত বিরাতে আপনাদের সাথে স্টোরি শেয়ার করার জন্য তিনি ঢাকার বাড্ডাতে যেখানে আমাদের জাগো এফএম এর স্টুডিও সেখানে এসেছেন, কারণ লাস্ট উইকে উনি রেজিস্ট্রেশন করেছিলেন। এবং খুব ভালো লেগেছে আমি যখন জানলাম যে ওনার ছেলেরা তারা দুজন রেডিও শোনে এবং তারা তার মাকে ইন্সপায়ার করেছে যে মা তুমি যাও, তুমি যেহেতু ভূতের গল্প জানো, তোমার কাছে যেহেতু এই অভিজ্ঞতাগুলো আছে, সো তুমি রেডিওতে যাও এবং গিয়ে গল্পগুলো বলো। তো এটা একটা অদ্ভুত ভালো লাগার বিষয়। ইনফ্যাক্ট তার ছেলেরা তার সাথে আজকে স্টুডিওতে এসেছে। তো এই যে বিষয়টা, এরকম যদি আপনাদের কাছে মনে হয় যে ইয়া উই হ্যাভ সাম স্টোরিজ এবং আমরা সেগুলো শেয়ার করতে চাই, তাহলে ওয়াই নট আপনিও জাস্ট মোবাইলটা হাতে নেন, মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে টেক্সটটা আমাকে পাঠাতে হবে। আমার নাম্বার হচ্ছে 26969। আমি আবারও বলছি RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর নিজের প্রফেশন টাইপ করুন, SMSটা পাঠান আমাদেরকে 26969 এই নম্বরটিতে। আপনি জাগো এফএম এর ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন, একই সঙ্গে আমার অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে আর যে উদয় সেখানেও কিন্তু এই অনুষ্ঠানটা লাইভ দেখানো হচ্ছে। লাইভের নিচে আপনি চাইলে কমেন্ট করতে পারেন এবং লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন কিন্তু এখনো পর্যন্ত আর যে উদয়ের পেজে হয়তো আপনি আসেন নাই, আমি আপনাকে ইনভাইট করতে চাই। ওইখানে একটা ফলো অপশন আছে, ফলো অপশনে ক্লিক করেন, আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন। নট অনলি যে শুধু ভূত স্টুডিও, আমি সারা সপ্তাহ চেষ্টা করি আমার অডিয়েন্সের জন্য নতুন নতুন কন্টেন্ট মেক করতে, সেটা বিভিন্ন রকমের ফ্যামিলি ব্লগ হতে পারে, বিভিন্ন রকমের এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, বিভিন্ন রকমের কন্টেন্ট যেগুলো আপনাকে এন্টারটেইন করতে পারে, এরকম কন্টেন্ট কিন্তু আপনি আরজি উদয়ের পেজে পেয়ে যাবেন। সো যারা এখনো পর্যন্ত আমার পেজের খোঁজ জানেন না তাদেরকে বলছি জাস্ট RJ স্পেস UDAY দিয়ে লিখুন, সার্চ করেন, অনেক ফেক পেজ আসবে কিন্তু যেখানে ব্লু টিক মার্ক দেওয়া আছে, অলমোস্ট 33 লাখ মানুষের এটা একটা পরিবার, সেখানে আপনি একটা লাইক বা ফলো অপশনে ক্লিক করতে পারেন এবং সেখানে আপনারা যারা ইনফ্যাক্ট এখন দেখছেন একটু লিখবেন যে ইয়েস আমি তোমার পেজে আছি। তাহলে কি হবে, অনুষ্ঠান শেষে যখন আমি যাচ্ছি ফিরতি পথে আমি দেখতে পারি যে এই মানুষগুলো আমার সাথে আজকে ভূত স্টুডিওতে ছিল এবং তারা কমেন্টও করেছে। জাগো এফএম এর পেজও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই বা ফলো অপশনে ক্লিক করেন নাই তাদেরকে বলছি জাগো এফএম 94.4 লিখলেই জাগো এফএম এর পেজটা পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু সেম ভাবে ফলো অপশনে ক্লিক করে জাগো এফএম এর সারা সপ্তাহ জুড়ে যেই এক্সেপশনাল শোগুলো হয়, যেই স্পেশাল শোগুলো আপনাদের জন্য হয় সেগুলো আপনারা মানে লাইভ দেখতে পারেন ফেসবুক থেকে। ইনভেন আমরা সেখানে অনেক রকমের কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করে থাকি। সো এখন আপাতত আমাকে একটা ব্রেকে যেতে হবে এবং ব্রেকের পর যখন আসবো তখন হয়তো আমি পৃথিবীর কাছ থেকে আর একটা ঘটনা শোনার সময় পাবো। এই মাঝখানে আপনি আপনার মতামতগুলো আমাকে লিখে পাঠাতে পারেন SMS আকারে, JFM স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখে পাঠাতে পারেন 26969 এই নাম্বারে। ফিফটি ব্রেকের ওই পারে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Potato. Potato chips, bro. Texture is different. Potato. It's all a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
It's a chips. Bashai kora alu shake. Spicy seasoning a twist tale of brown potato.
Guys, thamo. It's a chips like a biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Potato. 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 Chips, bro. Texture is different. Potato. It's all a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro. It's chips.
Bashai kora alu shake. Spicy seasoning a twist tale of brown potato.
Guys, thamo. It's a chips like a biscuit. Khe bujhe nao.
B বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আজ উদয় আছে আপনার সাথে ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। এই প্রাণ পটাটা চিপস না বিস্কিট, এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে, রাইট? কারণ এর ক্রিসপিনেসের কারণে এটাকে চিপস মনে হয়, আবার এটা মুখে দেওয়ার পর, বাইট দেওয়ার পরে মনে হয় না ইটস এ বিস্কিট। তো আজকে যারা এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছেন জাগো এফএম 94.4 এ, তাদের মধ্যে কারা কারা প্রাণ পটাটা ইতিমধ্যে ট্রাই করেছেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে দিবেন। আর আপনারা যারা নেক্সট এপিসোডে ভূত বা ভৌতিক বিষয়গুলো নিয়ে লাইভে এসে কথা বলতে চান, তারা কি করবেন? সিম্পল, আপনার মোবাইল মেসেপশন চলে যান, গিয়ে ট্যাপ করে ফেলেন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে উদয়কে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। চলেন, আমরা ছিলাম বিথির কাছে, তার কাছ থেকে আমরা আরো কিছু স্টোরি শুনবো। আমরা পরবর্তীতে দুটো ঘটনা আপনার কাছ থেকে শুনে ফেলি, বলুন।
এটা যে এখন যেটা বলবো সেটা আমার ছোট বোন, ওর নাম কর্ণিকা। ও এখন তো অনেক বড় হয়ে গেছে, পুলিশে আছে। আর ওর যখন আড়াই বছর বয়স, আমার বাবা মারা গেছে তখন। ওই টাইমে আমার আম্মা প্রায় সময় রাত্রে ঘুম থেকে উঠে তিনটার দিকে তাহাজ্জুদ নামাজ পড়ত। তো ও তো তখন ছোট, আড়াই বছরের বাচ্চা, ওকে আর জাগাইতো না। কিন্তু আম্মা ঘুম থেকে উঠে যখন তাহাজ্জুদ নামাজ পড়ত, এরকম মানে প্রায় সময় দেখত যে বিছানায় ও নাই, কণিকা বিছানায় নাই। তখন মানে একদিন এরকম হয়েছে, আম্মা উজু করতে গেছে, উজু করে বাড়িতে চলে আসছে, আইসা দেখে যে ও বিছানায় নাই। গিয়ে অনেক খোঁজাখুঁজি করতেছে, ঘরে খুঁজলো যে কোথাও গেছে কিনা। পরে দেখে যে মানে পুকুরে সে ঘাটের মধ্যে গিয়ে উজু করতেছে, সে নামাজ পড়বে। এবং তার আড়াই বছর বয়স, সে সমস্ত সুরাকা মানে সব পারে, সে সব পারে। এগুলোকে কেউ কাউকে তাকে শিখায়ও নাই, কিন্তু সে সব পারে। একদিন বিকেলবেলা সে ঘুমাইছে, এমন টাইমে হঠাৎ করে সে ঘুম থেকে চিৎকার দিয়ে জেগে উঠে গেছে। উঠে গিয়ে বলতেছে যে কেউ তোমরা আমাকে কণিকা ডাকবা না, এটা হিন্দুদের নাম, আমার নাম রাবেয়া বস্ত্রী। মানে ও নিজেই এটা বলতেছে। তখন মানে ওকে রাবেয়া বলেই সবাই ডাকত। তো আরেকদিন রাত্রে আম্মা যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত্রে উঠছে, উঠে ওযু করতে গেছে, ওযু করে মানে নামাজে দাঁড়াইছে, মনে হয়েছে যে কেউ দরজা খুলে বের হয়েছে। ওই টাইমে আম্মা ঘুম থেকে জেগে দেখে যে ছোট বোন নাই ঘরের মধ্যে। হঠাৎ ওর একটা চিৎকার শুনলো, গিয়ে দেখে যে পুকুরের ঘাটের মধ্যে সে পানিতে পড়ে গেছে, সে ঘাট ধরে আছে হাত দিয়ে। ছোট মানে এত ছোট মানুষ, রাত্রে তিনটা বাজে, সে কোনো ভয় পাচ্ছে না। সে সারাদিন পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য খুব অস্থির থাকত সবসময়। তো একদিন মানে কি করলো, আমাদের বাড়ির পাশে একটা পুকুর, পাম্প দিয়ে মানে পানিগুলো সব সেচ দিয়ে তুলে ফেললো, মাছ ধরবে। সবাই মাছ ধরতেছে, আমি পুকুর পাড়ে ওকে কোলে নিয়ে বসে আছি, কণিকাকে কোলে নিয়ে আমি বসে আছি। ওই মুহূর্তে হঠাৎ করে দেখতেছি যে ও মানে শরীরটা খিচুনি দিতেছে। আমি ভাবছি যে ও তো ছোট, এজন্য হয়তো দুষ্টমি করতেছে আমার সাথে। ও মানে খিচুনি দিতে দিতে একদম শরীরটা পুরো বাঁকা হয়ে গেছে ওর। আর ও মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম নীল হয়ে গেছে ওর শরীরটা পুরো। তখন আমি চিৎকার দিলাম, আমার বড় বোন আসলো দৌড়ায়, আয়েশা ওকে কোলে নিয়ে বাড়ির এদিকে আসছে। আর আমার এক চাচি মানে সুরা টুরা পরে মানে ফু দিচ্ছে। আর তখন আস্তে আস্তে ওর জ্ঞান ফিরছে। ফিরার পর মানে সবাই বলতেছে যে এটা স্বাভাবিক কিছু না। ও এরকম পরপর চার দিন রাত্রে তিনটা বাজে অনেক সময় আম্মা ওঠে না ঘুম থেকে, মানে আম্মা ঘুমাচ্ছে, আজকে তাহাজ্জুদ পড়বে না। ও ঠিকই উঠে গিয়ে ওযু করতে পুকুরে চলে যায়। তখন ওর বয়স আড়াই বছর। তারপর আমাদের ওইখানে স্থানীয় একজন ফকির আছে, ফকিরের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ফকির বলল যে ওর সাথে অনেক ভালো একটা জিন আসছে, কিন্তু ও তো এখন ওর বয়স কম, ও এটা তো রাখতে পারবে না নিজের মধ্যে, এতে করে ওর ক্ষতি হয়ে যাবে, হয় ও পুকুরে পড়ে যাবে বা মানে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। তখন ওই ফকিরের মাধ্যমে তাবিজ দিয়ে মানে পানি পড়া তেল পড়া এগুলো দিয়ে ওকে মানে সুস্থ করছে। কিন্তু এখনো পর্যন্ত ওর সাথে অনেক অস্বাভাবিক, মানে মাঝে মধ্যে ওকে স্বপ্নে দেখায়। আমাদের ফ্যামিলির কেউ যদি অসুস্থ হয়, ওষুধ যে কোনো ওষুধ ওকে স্বপ্নে দেখায় যে এটা করলে ভালো হবে, বা আমাদের ফ্যামিলিতে কেউ একটা বিপদে পড়বে, ওকে আগে স্বপ্নে দেখায় ফেলে এটা। ও তখন সকালবেলা আমাদেরকে ফোন দিয়ে বলবে যে আপু আজকে এটা স্বপ্নে দেখছি, সবাই একটু সাবধানে থেকো। এরকম হয়ে গেল, মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকের সাথেই এসব ঘটনাগুলো ঘটে। এখন যেটা, এটা হলো আমি যে বাসায় থাকি, আমি মিরপুর 11 তে যে বাসাটা থাকি এটাতে প্রায় আড়াই বছর হয়েছে আমি থাকতেছি। এটার আশেপাশে মানে একদম খালি জায়গা, খোলামেলা। আমি যে ফ্ল্যাটে থাকি একদম আলো বাতাস সব দিক থেকেই পরিপূর্ণ। তো আরো এক বছর আগের ঘটনা, আমার ছেলেরা স্কুলে চলে গেলে আমি সচরাচর কি করি, দরজা জানালা সব বন্ধ করে আমি আমার রুমে শুয়ে থাকি, মোবাইল টিপি বা কিছু দেখি ইউটিউবে। ওই দিনও ঠিকই আমি শুয়ে আছি, মোবাইল টিপতেছি, হঠাৎ করে আমি দেখতেছি আমার রুমে সব কিন্তু বন্ধ, দরজা জানালা সব বন্ধ। আমার এখনো মানে এটা ভাবলে শরীর কাঁপতেছে। আমি দেখি যে একটা কালো উঁচা, অনেক উঁচা, অস্বাভাবিক উঁচা একটা বিড়াল রুমের ভিতরে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে। তো আমার তো মনে আছে যে আমি সব দরজা জানালা বন্ধ করছি। আমি কি করলাম, আমি মানে ভয় লাগতেছে কিন্তু এটা তো কিভাবে আসলো, কোত্থেকে আসলো, এটা তো আমার আগে করতে হবে। আমি উঠলাম, উঠে এটাকে তাড়াইলাম, কিন্তু দরজা জানালা তো বন্ধ, এটা যাবে কিভাবে। এটা দৌড়ে সারা ফ্ল্যাটের মধ্যে দৌড়ে এসে আমার রুমের খাটের নিচেই ঢুকছে। আমি দেখলাম খাটের নিচে ঢুকছে, কিন্তু তারপরে আমি আর এটাকে দেখলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম এটা কোথায় গেল, আমার রুমের দরজা জানালা সব বন্ধ, এটা খাটের নিচে যেতে আমি দেখলাম কিন্তু এটাকে আর আমি খাটের নিচে আর খুঁজেই পাইনি। তো আমি সাথে সাথে আমার ছোট বোনকে ফোন দিছি যে এরকম এরকম, ও বলতেছে আপু ভয় পাস না, এটা হয়তো জিন, এরকম কিছু হবে, তুই ভয় পাস না। তো এই বাসাটা আসার পর থেকে আমার সাথে অনেক অস্বাভাবিক ঘটনা এটা একটা ছিল। আমি প্রায় সময় রাত্রে হঠাৎ করে 3টা বাজলে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আমার মনে হয় যে আমার রুমের মধ্যে কেউ হাঁটতেছে, আমার পিছনে কেউ আছে। আপনাদের এখানে আসবো, গত পরশুদিন যখন আমার কাছে ফোন গিয়েছে, আমি রাত্রে হঠাৎ করে 3টা বাজছে, আমার ঘুম ভেঙে গেছে, মানে ঘুম ভেঙে গেছে এটা ভেবে দেখি যে আমার কানের কাছে কেউ ফু দিচ্ছে, গরম নিঃশ্বাস, মানে ফু দিচ্ছে যে আমার কানের কাছে গরম নিঃশ্বাসটা আমার কাদের মধ্যে লাগতেছে। আমি হাত দিয়ে সরানোর চেষ্টা করতেছি, আমি লাফদে উঠে বসে পড়ছি। বসার পর থেকে আমার মাথা ব্যথা শুরু হয়েছে অস্বাভাবিক। গত 2 রাত্র আমার কোনো ঘুম হয় নাই। আমার মনে হচ্ছে রুমে কেউ, তখন আমাদের মানে আমার ঘরে হুজুর বাড়ির পানি ছিল, ওই পানি দিয়ে আমি যখন মাথায় মেসেজ টেসেজ করছি, আজকে রাত্রে আমি একটু ঘুমাইতে পারছি। মানে অস্বাভাবিক কিছু আমার সাথে এই বাসাটায় আসার পর থেকে ঘটে। এটাই ছিল মানে আমার স্টোরি।
অনেক ধন্যবাদ বিথি আপনাকে, আপনি যে সিচুয়েশনগুলোর কথা বলেছেন, আল্লাহ তাআলা এই ধরনের সিচুয়েশনে আপনাকে ভবিষ্যতে না ফেলুক সেটাই আমরা চাইব। এবং আজকে যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটা দেখছেন, আমাদের লাইফে কিন্তু এই রকমের ঘটনা ঘটে। আজকে যেমন বিথির কাছ থেকে আমরা শুনছি যে সে বাড়িতে একা, বাট সামহাউ সে রিয়েলাইজ করতেছে যে তার বাড়িতে কেউ একজন আছে, কিংবা সে ঘুমাচ্ছে, সে ফিল করছে যে কেউ একজন তার চারপাশে ঘুরছে, যেটা তেমন উনি বলছিলেন যে ওনার মনে হচ্ছিল একটা গরম নিঃশ্বাস ওনার কানের মধ্যে প্রবেশ করছে। এই ধরনের অনুভূতি কিন্তু বিথি প্রথমবার যে ভূত স্টুডিওতে এসে বলেছে তা না, এর আগে অনেকে অনেকবার বলেছে। তার মানে কি, একই ঘটনা ভিন্ন লোকেশন, ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন ভাবে দেখা দেয়। তখনই আসলে প্রশ্ন জাগে, এটা কি শুধুই গল্প নাকি এটা একটা অদ্ভুত ভুতুরে অভিজ্ঞতা। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা অনেক সময় এই ব্যাপারগুলোকে এড়িয়ে যাই, ও আমি অনেক সাহসী, আই ডোন্ট কেয়ার, এটা কোনো ঘটনাই না। বাট ট্রাস্ট মি, ওই মানুষটাও দিন শেষে যখন একলা ঘরে একা থাকে, সেও একটু একটু ভাবে এটা কি আসলে সত্য, আদৌ কি আমার সাথে এরকম ঘটনা ঘটছিল। সো ইফ ইটস ইউ, আমি আপনাকে বলবো যদি আপনার সাথে এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলেন RBS, স্পেস নিজের নাম লিখেন, স্পেস নিজের লোকেশন টাইপ করেন, স্পেস নিজের প্রফেশন টাইপ করেন, তারপর সেই টেক্সটটা পাঠান আমার ঠিকানায়। আমার ঠিকানা হচ্ছে 26969 এই নাম্বারটিতে। সো কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট আছে, আমি 2-4টা কমেন্ট পড়তে চাই, কারণ প্রচুর বন্ধু গত কয়েক মাস ধরে যেহেতু আমি শো করি নাই, আমাকে ইনবক্সে মেসেজ পাঠাচ্ছিলেন যে কেন আমি শো করি না। এদের মধ্যে একজন মানুষ হচ্ছে মামুন, তিনি কুমিল্লার বন্ধু, তিনি আমাকে, আমার মনে হয় যে এভরিডে, গত এই যতদিন আমি আসি নাই, প্রতিদিন টেক্সট পাঠিয়েছেন, ভাই আপনি শো করতে কেন আসেন না, ভূত স্টুডিওতে কেন আপনাকে দেখি না। বাট ফাইনালি তো আমি আপনার সামনে চলে আসছি, সো এখন আমি মাইক্রোফোনের সামনে আছি। মামুন ভাই থ্যাংক ইউ এইভাবে খোঁজখবর রাখার জন্য। যুক্ত রয়েছেন প্রিয়া, প্রিয়া সেম, প্রতিদিন আমার মনে হয় যে এভরিডে আমি রাতে ঘুমানোর আগে যখন আমার পেজের ইনবক্সটা চেক করতাম, প্রিয়ার টেক্সট থাকতো যে ভাই তুমি কি নেক্সট উইকে ভূত স্টুডিওতে আসবা, ওই মানে আমরা এই যে ভূত স্টুডিওতে যখন হয় তোমাকে প্রচুর মিস করি। তো ওই মানুষগুলোকে ধন্যবাদ দিতে চাই যে তোমরা, আমি থাকি বা না থাকি, যে জাগোএফএমকে এতটা ভালোবাসো, ভূত স্টুডিওকে এতটা ভালোবাসো, এই যে তোমাদের টানে, এই যে ভূত স্টুডিওর টানে আমি আবার আমার চিরচেনা সেই মাইক্রোফোনের সামনে। সো এই ব্যাপারটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। তোমাদের এই মতামত ইনবক্সের মেসেজ কিংবা কমেন্ট সেকশনে উদয় ভাই কই এই লিখাটা। সো থ্যাংক ইউ, এই সাপোর্টটা আমাকে অনেক বেশি মোটিভেট করে। আফটার 15 ইয়ার্স এই মাইক্রোফোনের সামনে থাকার পরও একটা ক্ষুধা কাজ করে না আবার মাইক্রোফোনের সামনে বসি। সো থ্যাংক ইউ। যারা নেক্সট উইকে আসতে চাও তাদেরকে বলবো তোমার সাথে আমার দেখা হতে পারে, তুমি যেখানেই থাকো না কেন, যদি তুমি মনে করো যে ইয়েস আই হ্যাভ সাম স্টোরিজ, লাইক তোমার কাছে 3টা বা 4টা প্যারানর্মাল স্টোরি আছে, ভৌতিক গল্প আছে যেগুলো হয় তোমার সাথে ঘটেছে কিংবা তুমি কালেক্ট করেছো তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে, যেমনটা বিথি বলছিল ওর মার সাথে ঘটা বা ওর মামার সাথে ঘটা, এরকম এক্সপিরিয়েন্সগুলো যদি তোমার কাছে থাকে এবং তুমি যদি সেটা লাইভ রেডিওতে এসে লাইভ বলতে চাও নেক্সট এপিসোডে হোক, তাহলে এখন মোবাইলটা হাতে নাও, মেসেজ অপশনে যাও, কে টাইপ করো RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশনাল লিখে পাঠাও 26969 নম্বরে। অনুষ্ঠানটা রেডিওতে যেমন সম্প্রচার হচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং নাটোর থেকে, তেমনি ফেসবুকে তোমরা দেখতে পাচ্ছ দুটো পেজ থেকে, একটি হচ্ছে জাগো এফএম এর পেজ www.facebook.com/জাগো এফএম এই পেজ থেকে, আরেকটি হচ্ছে আমার পেজ www.facebook.com/rjudoyer পেজ থেকে। যে যেখান থেকে দেখছো লাইভটাকে শেয়ার করে দাও যাতে আরো অনেক মানুষ আমাদের সাথে কানেক্টেড হতে পারে। সো বি থেকে এখন আমি বিদায় জানাবো, তারপর নিশ্চয়ই আরো একজন গেস্ট আমার সাথে কানেক্ট হবে। বিথি, আপনাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে এই চমৎকার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। নিশ্চয়ই আমরা চাইবো যে ভবিষ্যতে যদি আপনার কাছে আরো এরকম কালেক্টেড স্টোরি আছে, মানে যেগুলো আপনার মনে হয় যেগুলো শেয়ার করার মতো, আপনি আবার রেজিস্ট্রেশন করবেন, আবার দেখা হবে আপনার সাথে।
জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অবশ্যই আসবো।
থ্যাংক ইউ সো মাচ। এরই মধ্যে আরো অনেক অনেক বন্ধুরা কিন্তু আমাদেরকে টেক্সট পাঠিয়েছে, আমরা কিছু টেক্সট পড়ে ফেলতে চাই ফেসবুক থেকে। যেমনটা আমাদেরকে জানিয়েছে বন্ধু নীরব, উদয় ভাই ভূত স্টুডিও আমার খুব পছন্দের অনুষ্ঠান, একটু আগে একা একা রেডিওটা শুনছিলাম বাট এখন কিন্তু একটু ভয় লাগছে, মানে একটু আধটু তো মাঝে মধ্যে আসলে এরকম হয় যে আপনি যখন শুনবেন একটা অনুষ্ঠান তখন সামহাউ লাইক কোন একটা গল্পের ভেতরে আপনি ঢুকে পড়বেন, তখন আপনার মনে হবে না ভূত না থাকলেও কেমন কেমন জানি লাগে আর কি। সো ঘটনা ঘটেছে, ফয়জানা আমাদেরকে লিখেছেন, উদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফয়সাল লিখেছেন, লিখে দিয়েছেন যে আজকের বিথিয়াপুর স্টোরিগুলো অনেক ভালো লেগেছে, আমিও মিরপুরে থাকি। থ্যাংক ইউ। জয়েন করেছেন সানোয়ার, হাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে জয়েন করেছেন দিকে হাফিজ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে জয়েন করেছেন কাজল ভাই, ভূত স্টুডিওতে আপনাকে পেয়ে ভালো লাগছে, আমারও ভালো লাগছে আপনার টেক্সটটা দেখতে পেয়ে। আমাদের সাথে রাসেল লিখেছেন আমাদের সাথে যে আজকের এপিসোডটা তার কাছে বেশ ভালো লাগছে, বিথির ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাদের সাথে শাওন লিখেছে, আমি এবং আমার বাবা দুজনই ভূত স্টুডিওর ভক্ত, আমাদের কাছে কিছু স্টোরি আছে তোমার সাথে শেয়ার করতে চাই। ডেফিনেটলি শেয়ার করতে পারেন, মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করতে হবে তার জন্য RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বার দিতে। আপনার বন্ধু উদয় আছে সঙ্গে, এখন আরো একজন অতিথি রয়েছে, এখনো ভূত মানে আরো ভূতুরে গল্প শোনা বাকি। সো একটু নড়ে চড়ে বসবেন আর চোখখান খোলা রাখবেন, এমন না হয় ঠিক আপনার সাথেও আজকে রাতেই এমন ভূতুরে কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দেখা হয়ে যায়। সো চলেন পরের গেস্টকে তার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া,
কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ।
কি নাম আপনার?
মাহবুব আলম।
মাহবুব ভাই কি করেন আপনি?
আমি বিজনেস করি,
ব্যবসা করছেন।
জি।
ওকে, কোথা থেকে এসেছেন আপনি?
আমি ঢাকা সাভার থেকে আসছি।
সাভার থেকে এসেছেন। এই যে আজকে আমাদের এখানে আসলেন এবং আপনার জীবনের এক্সপিরিয়েন্স মানগুলো শেয়ার করতে চান, এটা কেন ইচ্ছে হলো আপনার?
অ্যাকচুয়ালি আমি 2016 থেকে আপনাদের এই ভূত স্টুডিও প্রোগ্রাম আমি শুনি এবং নিয়মিত একজন শ্রোতা, এবং আমার ফ্যামিলিরও এই বৃহস্পতিদের জন্য আগ্রহে বসে থাকে যে কখন শুরু হবে আপনার এই ভূত স্টুডিওর গল্প। তাই ওই আগ্রহ থেকে আমি চিন্তা করতাম যে কবে যাব, আর ইচ্ছা থাকলে উপায় হয় সেই কথাটাও সত্য। আজকে আমি সত্যি অনেক আনন্দিত এবং এই ভূত স্টুডিওর হট সিটে বসতে পেরেছি, এর জন্য আমি শ্রোতাদের অভিনন্দন জানাই এবং আমার মতো যেন তারাও আসতে পারে তাদেরকে আগ্রহ প্রকাশ করছি।
বাহ, খুব চমৎকার। সো এই যে আমরা যেটা বলছিলাম যে ফ্যামিলি নিয়ে রেডিও শোনা, ফ্যামিলির মানুষরা ইন্সপায়ার করা, এই ব্যাপারটা যে এখনো রয়েছে এফএম রেডিওতে, এটা এফএম রেডিওর সাকসেস। এবং সেক্ষেত্রে জাগো এফএমকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিব, আমি এখানে জব করি বলে না, যে জাগো এফএম আসলে বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখার জন্য, ইন্ডাস্ট্রির মানুষগুলোকে একসাথে রাখার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখবেন যে প্রায়শই আমরা শুধুমাত্র পুরনো রেডিও জকি যারা একদম শুরু থেকেই রেডিওতে কাজ করেছে তারা নয়, নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন যারা ভয়েস নিয়ে কাজ করছেন তাদেরকেও আমরা কিন্তু আমাদের রেডিওতে সুযোগ দেই। এবং বিভিন্ন সময় আমি পার্সোনালি অনেক সময় আমার পেজে হোক, আমাদের আরজেরা তাদের পেজে হোক জানান দেয় যে আমরা আরজে নিচ্ছি, আমাদের নতুন রেডিও জকি প্রয়োজন। কেন জানাই জানেন? কারণ আমরা চাই যে যার মধ্যে এখনো আগ্রহ আছে সে রেডিওতে তার কণ্ঠকে কাজে লাগাবে, সে যেন আমাদের এই মেসেজটা হারিয়ে না ফেলে। আমরা কিন্তু চাইলে ওয়েবসাইটে দিয়ে দিতে পারি, আমরা চাইলে হয়তো এইচআর কে বললাম সে একটা সার্কুলার দিয়ে দিল, বাট সেটা হয়তো আপনারা যারা আমাদের ফ্যান পেজগুলোতে রয়েছেন, আপনারা যারা জিয়াগো এফএম এর সাথে কানেক্টেড রয়েছেন, তারা হয়তো জানতেই পারবেন না। কিন্তু আমি তো চাই আপনি জানেন, যে বাচ্চাটা এখন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পড়ে, আমি চাই সেই বাচ্চাটা এফএম রেডিওতেও চাকরি করুক। বিকজ আই এম দ্য গাই যে জীবনের প্রথম সেমিস্টার যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের প্রথম দিন আমি ক্লাস করি, ঠিক সেদিন আমি মাইক্রোফোনের সামনেও বসছি। আমার যে ইয়ারে আমি প্রথম ইউনিভার্সিটিতে পা রেখেছি সেই ইয়ারে আমি কিন্তু মাইক্রোফোনের সামনেও কথা বলতে শুরু করেছি। সো দিস ইজ দ্য লাইফ, যে আপনি স্টার্টটা করতে হবে শুরু থেকে। এবং আপনি যদি আপনার ড্রিমটা, আমার কাছ থেকে এই যে পনেরো বছরের জার্নিটা, এই জার্নিটা যদি সেই পনেরো বছর আগে যদি ড্রিমটা না দেখতাম, যদি সাহস করে সিভিটা ড্রপ না করতাম, যদি সাহস করে অডিশনটা ফেস না করতাম, যদি ধাক্কা না খেয়ে মানে ধাক্কা খাওয়ার পর আমি খেয়েই হারিয়ে ফেলতাম, তাহলে তো হইতো না। আমাকে ধৈর্য ধরতে হয়েছে, আমাকে রাতের পর রাত জাগতে হয়েছে, আমাকে রেডিও শুনতে হয়েছে, আমাকে প্র্যাকটিস করতে হয়েছে, রাতের পর রাত শো করতে হয়েছে, ডেডিকেশনটা ছিল। দ্যাট ডাজন্ট মিন যে আমি স্টাডি করি না, আই এম ইঞ্জিনিয়ার, সো ডেফিনেটলি পড়াশোনাটাও পাশাপাশি করেছি। আমি বিলিভ করি আমাদের বাঙালি স্টুডেন্টরা প্রত্যেকেই চায় যে সে তার পড়াশোনার পাশাপাশি তার একটা ক্যারিয়ার দাঁড়া করাক। সেই জায়গাটায় এফএম রেডিও, স্পেশালি জিয়াগো এফএম এর কথা বলব, তারা অলওয়েজ ইন্সপায়ার করে নতুন জেনারেশনকে, নিউকামার্সদেরকে, ফ্রেশারদেরকে। সো ওয়াই নট, তুমিও যখন এই ধরনের পোস্ট হবে ট্রাই করবা, দেখা হতেও পারে তোমার সাথে অ্যাজ এ রেডিও জকি, অ্যাজ এ কলিগ, কেন নয় তোমার সাথে আড্ডা হতে পারে আমাদের। সো তুমি যদি চাও নেক্সট এপিসোডে ভূতের গল্প বলতে, এই এক্সপিরিয়েন্সটা নিতে, তাহলে এখনই মোবাইল ফোনের মেসেজে চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর নিজের প্রফেশন লিখে পাঠায় দাও 26969 নম্বরে। আমার সাথে আজকে এই পর্যায়ে আমাদের দ্বিতীয় যে অতিথি রয়েছে, আমরা এখন তার সাথে তার এক্সপিরিয়েন্সগুলো শুনবো। মাহবুব ভাই, আমরা এখন একের পর এক আপনার অভিজ্ঞতাগুলো শুনতে চাই, শুনি তাহলে।
ওকে, প্রথম আমি যে গল্পটা বলবো এটা হলো আমার দেশের বাহিরে। আমি ছোটবেলায় থেকে একটা স্বপ্ন আমার বিভিন্ন দেশে দৃষ্টিকে ঘুরে বেড়ানো, ইনশাল্লাহ আমার স্বপ্নগুলি একের পর এক পূরণ করার তৌফিক দান করেছে। এখন আমি পাকিস্তানে গিয়েছিলাম করাচিতে এই এপ্রিল মাসে। আমরা যখন পাকিস্তানে যাই, আমি যে দিসুরটায় রুম নিলাম, আশেপাশে দেখার মতো অনেকগুলো সিনারি এবং অনেক সুন্দর দৃশ্য, আমি সবসময় এই জিনিসগুলিকে খুঁজে বেড়াই এবং দেখি। আমি রাতে একটা জিনিস দেখতেছিলাম যে ওই সময়টা ছিল হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের একটা দৃশ্য, আমি দেখার জন্য সেই অপেক্ষা করতেছিলাম যে আমি দেখব। কিন্তু ওই রিসোর্টের কিছু লোক আমাকে বলেছিল যে ভাইয়া, আপনি যে এখানে আসেন আপনি একা, আর অনেক কিছু এখানে ঘটে, আপনি কিন্তু ভয় পাই না। তা আমি তাদেরকে বলেছিলাম যে ভাইয়া, আমি কিন্তু ভয় পাই না, আমি সবসময় নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই এবং জিনিসগুলি সশরীর এবং বুঝতে চাইনি যে কি হয়। তা আমি দেখতেছিলাম সবাই রিসোর্টের অনেকেই ঘুমিয়ে পড়েছিল, আমি ঘুমাই নাই। যখন রাত্র আড়াইটা বাজে তখন আমি দেখতেছিলাম যে কিছু লোক, মানে হিন্দু সম্প্রদায়ের লোক, যেটা শ্মশান খুলে আমরা অনেক সময় দেখতাম যে মানুষ পুড়িয়ে তাদেরকে একটা সৎকাজ করে, সেই জিনিসগুলি দেখতেছিলাম। কিন্তু লোক দেখার আগে আমার কাছে একটা স্মেল আসতেছিল, যেমন একটা পুরা গন্ধ। আমি তখন খুব ভয় পাইতেছিলাম যে পুরা গন্ধটা কেন আসে, বা আমার রুমে কোনো ইলেকট্রিসিটির শক হয়েছে কিনা, বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি রুমের ভিতরে খোঁজাখুঁজি করতেছিলাম কিন্তু পাচ্ছি না। কিন্তু হঠাৎ করে যখন আমার দুই চোখ বাহিরে গেল, তখন আমি দেখতে পেলাম যে সেই হিন্দু সম্প্রদায়ের লাশ যেভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে, সেই লাশটা তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে এবং একটি জায়গায় নিয়ে তারা সেটাকে আগুন ধরিয়ে দিল। আমি ওই আগুন ধরানোর সময় নিজের গার লুঙ্গুলে একটু শিউর উঠছিল এবং ভয় পাইতে লাগছিলাম যে কেন আমি ওই দিকে তাকালাম। তারপরও আমি সাহস করে তাকিয়ে দেখতেছিলাম যে আসলে জিনিসটা কতটুকু সত্য, বা আসলেই কি আমার এই পর্যন্ত আসবে কি না। আমি সেই রিসোর্টের বারিন্দায় বসে বসে দৃশ্যগুলো দেখতেছিলাম এবং কল্পনা করতেছিলাম সত্যিকার অর্থে যে দুনিয়ার ভিতরে অনেক কিছু আছে যা কাল্পনিক, বা যা বাস্তবে মানুষ না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমি তাই সেই জিনিসটাই দেখে বিশ্বাস করতে পারলাম আসলেই এইরকম অনেক কিছু হয়। যেমন আমরা আগে শুনেছি যে জিন ভূত বলতে একটা জিনিস আছে এবং মানুষের সাথে এরকম ঘটনা ঘটে, ঘরটায় আমি সচক্ষে দেখলাম। সত্যি ঘটনাটা দেখে আমি প্রথম অনেক ভয় পেয়েছিলাম, তারপরে নিজেকে ধৈর্য সহকারে সেই জিনিসটাকে উপলব্ধি করার জন্য তাকিয়ে তাকিয়ে দেখলাম। কিছুক্ষণ পরে দেখলাম সত্যিকার অর্থে আগুন জ্বলল, লোকটাকেও পুড়ালো, সেই লোকজনগুলি তাকে বাঁশ দিয়ে চেপে ধরে রাখলো। একটা সময় সবকিছু পুড়ে শেষ হয়ে গেল, কিন্তু যখন মাথাটা আমি দেখলাম তখন আমি খুব ভয় পেতেছিলাম এবং আমি তখন চোখ বন্ধ করে তাকিয়ে রইলাম যে কি অবস্থা, মাথাটা কি হচ্ছে। ওরা অনেকগুলি মাথার ভিতরে বাঁশ দিয়ে আঘাত করলো। তারপরে একটা পর্যায়ে দেখলাম যে একটা আওয়াজ হলো, আওয়াজের পর আর কোনো কিছু দেখলাম না, তারপরে সব লোকজনগুলি চলে গেল। কিন্তু আমি যখন রাতে ঘুমাতে যাই রুমে, তখন আমি আর রুমে যেতে সাহস পাচ্ছিলাম না, যে সেই ঘটনাটাই আর সেই দৃশ্যগুলো শুধু আমার চোখে ভাসতে ছিল। তখন আমি কি করলাম, হোটেলের রিসেপশনে আমি কল দিলাম যে হোটেলের যে রুম বয় আছে তাদেরকে একটু হেল্প করার জন্য আমাকে, যে ভাই তোমরা একটু আমার উপরে আসো, আমি তো এরকম রুমে যেতে ভয় পাচ্ছি, তোমরা একটু আমাকে সহযোগিতা করো, সাহায্য করো। তখন সেই ম্যানেজার দুইজন হোটেল বয়কে আমার কাছে পাঠিয়ে দিল, আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে কি হয়েছে। আমি বললাম কিছুই হয় নাই, তোমরা আগে আমার রুমটাকে আগে সুন্দর করে ই করো, ক্লিন করো এবং রুমে আমাকে নিয়ে যাও। তখন অনেক বারবার তারা বলতেছিল যে স্যার আপনার কি হয়েছে। আমি বললাম যে কিছুই হয় নাই, কিন্তু যতবারই আমি ঘুমানোর চেষ্টা করলাম বা রুমে যাওয়ার চেষ্টা করি, কিছুতে আমি রুমে যেতে পারতেছিলাম না। এমন একটা ভয় সৃষ্টি হয়েছিল মনের মধ্যে, আমার পুরো বডিটা তখন ভাইব্রেশন করতেছিল। তখন আমি কিছুক্ষণ সময় আবার বাইরে বসে রইলাম চেয়ারের মধ্যে। তারপরে আবার সেই হোটেল বয় দুজনকে বললাম এবার আমার রুমে নিয়ে চলো। ঠিকই রুমে গেলাম, রুমে যাওয়ার পরে হোটেল বয় বলল যে আমরা এখন চলে যাব। আমি বললাম ঠিক আছে তোমরা চলে যাও। যখন আমি লাইট অফ করে দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম, তখন আমার চোখের দৃশ্যে শুধু সেই পুরা ব্যক্তিটার দৃশ্য আমার ভাসতে ছিল। কিন্তু শত চেষ্টা করে আমি ঘুম আসতে চাই কিন্তু ঘুম আসতে পারি না। একটা সময় আমার দরজায় এসে নক করলো, তা আমি মনে করলাম হয়তো হোটেল বয় এসে আমাকে নক করছে বা কিছু দেওয়ার জন্য বা কিছু সহযোগিতা করার জন্য। কিন্তু আমি যখন দরজাটা খুললাম দেখলাম কেউ নাই, তখন আবার দরজাটা বন্ধ করে আমি আবার ছিটে চলে যাই। তখন ছিটে আমি ঘুমানোর চেষ্টা করতেছিলাম, চোখটা বন্ধ করে রাখছি, তখন আজকুবি একটা আওয়াজ আমার মাথার মধ্যে থেকে আমি কানে শুনতে পাই যে তুই ভয় পাইস না, আর যে জিনিসটা তুই দেখছস কারোর সাথে এই জিনিসটা শেয়ার করিস না, তাইলে কিন্তু তোর ক্ষতি হবে। এই শব্দটা যখন আমি কানে শুনতে পাই, তখন আমি দোয়া ছুরা পড়ে বুকের মধ্যে ফুঁদে তখন আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পরে সকালে আমি অ্যাকচুয়ালি ফজরের নামাজ আদায় করি, কিন্তু ওই দিনকার সেই ফজরের নামাজের সময় আমি জাগ্রত হতে পারি নাই। আমি বেলা ১১টার সময় ঘুমে থেকে জাগ না পেয়েছি। এইদিকে সেই হোটেল কক্ষের যারা কাজ করে তারা অনেকবার আমাকে কলিং বেল দিয়েছে, তারপরে আওয়াজ দিয়েছে দরজায়, আমি কিছুই বলতে পারলাম না। হয়তো তার একটা সময় মনে করেছিল লোকটা হয়তো কি হয়েছে, কেন সারা শব্দ নাই, কারণ একটা হোটেল উঠলে সাধারণত ১২টা পর্যন্ত অ্যালাউ থাকে, তারপরে নতুন করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। তারপরে আমি যখন ১১টার সময় উঠলাম, উঠে দেখি ঘড়িতে ১১টা বাজে, অনেক লোকজন এসে দাঁড়িয়ে আছে রুমের সামনে, সাথে একজন পুলিশকেও নিয়ে আসছে। হয়তো আমি ফরেন গেছি ঘুরতে, তারা মনে করেছে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি দরজাটা ওপেন করে দিই, পুলিশ দাঁড়ায় আছে, হোটেলের লোকজন দাঁড়ায় আছে। তখন আমাকে বলল যে আপনার কি হয়েছে, কেন আপনি এত কলিং প্রেস করলাম, আওয়াজ দিলাম, দরজাটা খুললেন না কেন। তখন আমি তাদেরকে সিম্পলভাবেই বললাম আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, রাতে অনেক জেগেছিলাম, যার জন্য ঘুমে আছি। এই ছিল আমার প্রথম ঘটনা পাকিস্তানের। দ্বিতীয় ঘটনা হল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া মিরপুরে। আমি জায়গাটার নাম বলবো না, কারণ আমার বন্ধু বলেছে জায়গার নাম বলতে মানা করছে, যার জন্য আমি বলবো না। আমার বন্ধু যে ভাষাটাই থাকে সেই ভাষাটার মধ্যেই এরকম কিছু অঘটন ঘটতেছিল। আমার বন্ধু আমাকে প্রায় সময় শেয়ার করত যে দোস্ত আমার ভাষাটা এরকম, তা আমি ওকে বলতাম যে তুমি ভাষাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তারপরেও বলে যে না, আমি সুন্দর একটা ভাষা পেয়েছি, এই ভাষাটা আমি ছাড়বো না। বিষয়টা হলো সে যখন ঘুমায় থাকে অনেক রাতে এই ছাদের উপরে, আমরা সাধারণত যাত্রা গানে গেলে দেখি যে যারা গান গায় যাত্রার আগে একটা প্রোগ্রামে নাচানাচি করে ঝুমকা লাগিয়ে তারপরে গান গায়, তখন অনেক রাতে তার ছাদের উপরে এরকম একটা নূপুরের আওয়াজ এবং গান গায় অনেকগুলো লোকজন, কিন্তু যখনই সে ছাদের উপরে যায় কিন্তু কাউকে দেখে না। এই ঘটনা আমার প্রায় সময় বলতো যে দোস্ত রাতে তো ঘুমাইতে পারতেছি না, কারণটা কি? কয় যে অনেক রাতে আমার মনে হয় যে আমার ছাদের উপরে যে অনেক লোকজন এসে গান গায়, নাচানাচি করে, কথার আওয়াজ পাই, কিন্তু যখন আমি ছাদে যাই তখন কিন্তু আমি এই জিনিসগুলি দেখি না। তা আমি ওকে বললাম ঠিক আছে আমাকে একদিন তুই নিয়ে চল তোর বাসায়, আমি বিষয়টা দেখি। আমাকে বললো ঠিক আছে বন্ধু, তুমি বৃহস্পতিবার দিন আমার বাসায় আসো, কারণ বৃহস্পতিবার আমার অফ ডে, আমি থাকবো, শুক্রবারে তুমি থাকবা, তারপরে তুমি এই বিষয়টা দেখবা। ঠিক আমরা বৃহস্পতিবার দিন রাতে আমার ওই বন্ধুর বাসায় গেলাম। যাওয়ার পরে আমার বন্ধু খাবার নিয়ে আসলো বাইরে থেকে, খাবার খেলাম একসাথে, অনেক গল্প গুজব করলাম। আমি শুধু অপেক্ষা আছি যে বন্ধু যে ঘটনাটা আমাকে বলে আসলে কতটুকু সত্য বা কতটুকু হচ্ছে ঘটনাটা ঘটছে সেই জিনিসটা দেখার জন্য। ঠিক রাত্রে 2:30 বাজে আমাকে বলে বন্ধু এই যে তুমি একটু পরেই শুনতে পাবা যে অনেক লোকজন নাচানাচি করে এবং গান গায়, আওয়াজও পাই স্পষ্ট যে মানুষের মতো গান গায়। তারপরে আমি বললাম বন্ধু চলো তাহলে আমরা ছাদে যাই। বলে না না ছাদে যাওয়া যাবে না। আমি বললে চলো যাই, আমার বন্ধুকে বলে আমি ছাদে নিয়ে যাই। এবং ছাদে নিয়ে এতদিন বন্ধু শুধু গানই শুনছে এবং সেই নূপুরের আওয়াজ পেয়েছে, কিন্তু আমার সাথে যেদিন আমি ওকে নিয়ে গেলাম ওদিন থেকে কিন্তু আমি ঠিক বাস্তবে লোকটাকে দেখতে পেলাম। দেখলাম যে সে ছাদের থেকে আমাদের আওয়াজ পেয়ে অন্যদিকে চলে গেল, কিন্তু সেটা একটা মহিলা আকৃতির লোকটা আমার কাছে মনে হলো, সাদা কাপড় পরা এবং অনেক বড় বড় চুল দেখতে পেলাম। তারপর আবার আমরা চলে আসলাম, চলে এসে আবার যখন রুমে আমরা প্রবেশ করলাম তখন দেখি সে আবার একই আওয়াজ। তখন আমি বন্ধুকে বললাম যে বন্ধু তুমি এবার আইসো না আমার সাথে, আমি একা যাই। তখন আমি যখন একা গেলাম দেখলাম যে 7টা মহিলা তারা নাচতেছে ওই ছাদের মধ্যে এবং বিভিন্ন রকমের খাবারের আইটেমও তাদের কাছে রেখে দিছে, আমি দেখতেছিলাম। কিন্তু আমি একটা আওয়াজ পেলাম যে তুমি যে দেখতেছ বা তুমি যে শুনতেছ বা তুমি আমাকে দেখতেছ এটা কিন্তু কারো কাছে প্রকাশ করবে না। আমি চিন্তা করলাম ঠিক আছে আমি নীরবে দেখে গেলাম এবং আমি কারো কাছে প্রকাশ করব না। রাত্র 4টা পর্যন্ত আমি ওই জিনিসগুলি দেখলাম। তারপরে 4টার সময় যখন আমি আমার বন্ধুর কাছে আসলাম, বন্ধু দেখি ঘুমায় পড়ছে, সে তাকে আমি আর ডিস্টার্ব করলাম না। তারপরে আমি শুয়ে পড়লাম। আমি আবার ঠিক ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠে বন্ধুকে ডাকলাম চলো নামাজ পড়তে চাই, কিন্তু নামাজ পড়ার আগেই বন্ধু আমাকে জিজ্ঞেস করতেছিল দোস্ত পরবর্তীতে তুমি যে একা গেলা কি দেখলা? আমি কই না আমি কিছুই দেখি নাই, চলো নামাজ পড়ে নি আগে। পরে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ার পরে বললাম দোস্ত তুমি এখানে থাকো কোনো অসুবিধা নাই, আর তোমার সাথে যে ঘটনাগুলি ঘটছে তাতে তুমি ভয় পাওয়ার কিছু নাই, তুমি তোমার মতো থাকবে আর ওরা ওদের মতো এখানে গান বাজনা নাচবে, অসুবিধা নাই। আর তোমার যদি বেশি অসুবিধা হয় তাহলে তুমি এই রুমটা ছেড়ে দাও। তা আমার বন্ধু বলল দোস্ত এই এলাকাতে একটা ভালো রুম পেয়েছিলাম, আর অন্য জায়গায় গেলে কেউ অপরিচিত রুম দিতেও চায় না, যার জন্য আমি এই রুমটা ছাড়তে চাই না। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমরা যে মসজিদে নামাজ পড়লাম সেই হুজুরকে তুমি একটু বলো, বললেই তোমাকে একটা সমাধান দিয়ে দিবে। তখন আমার বন্ধু ওই হুজুরকে বলল এই ঘটনা। তারপরে হুজুর বলল ঠিক আছে আপনি একটা কাজ করবেন, আপনার বাসার মধ্যে জানালার পাশে ছোট ছোট কোরআন শরীফগুলি আছে, যেটার মধ্যে আয়াতুল কুরসি লেখা, সুরার রহমান লেখা, ইয়াছিন লেখা, এগুলি লিখে তুমি ঝুলাই দিবা, তাইলে তোমার আর কোনো অসুবিধা হবে না। তা আমার বন্ধু সেই হুজুরের কথা মতো সেই ছোট ছোট কোরআন শরীফের কিনতে পাওয়া যায় সেগুলি জানালার পাশে লাগাইছে, কিন্তু এইদিকে জানালার পাশে ওই জিনিসগুলি লাগাইছে বিধায় তারা এত রাগান্বিত আমার বন্ধুর উপরে, আর আর বন্ধুকে ক্ষতি করার জন্য তারা একটা চেষ্টা প্ল্যান করতেছিল যে তাকে ক্ষতি করব। একদিন রাতে এসে সেই জানালার গ্রিল দুনোটাকে ভেঙে ছুটাই ফেলছে। তখন বন্ধু অনেক ভয় পেয়েছে এবং আমাকে আবার ফোন দিছে দোস্ত তুমি আবার আরেকদিন আসো, ওই দিনকার যে ঘটনাটা ঘটলো বা হুজুরের কাছে বললাম, বলার পরে আমাকে কিন্তু এইরকম অবস্থা করছে। তা আমি বললাম ঠিক আছে আমি আবার সেই বৃহস্পতিবারের পর্যন্ত অপেক্ষা করো, বৃহস্পতিবার আসলে আমি তোমার ওখানে আসবো। তখন আমি সেই বৃহস্পতিবারের রাতে গেলাম। তা আমি করলাম কি, সেই রাত্রে 2:30 বাজে আবার আমি ছাদের মধ্যে যে বসে রইলাম, কারণ আমি আগে থেকে একটু ভয় কম পাই এবং ভয় পেলেও নিজেকে সেটা ধৈর্যের সাথে কন্ট্রোল করার জন্য চেষ্টা করি। যে জিন তো ভালো মন্দ আছে, কারণ ভালো যে জিনটা সেটা মানুষের সাথে কথা বলে, কথা শুনে, এবং আমিও চাচ্ছি যে তাকে একটা বুঝিয়ে বলার জন্য যে আসলে সে ভুল করছে। তারপরে আমি আড়াইটার দিকে যখন তার আবার আসলো, আমি নিজে নিজেই বলতেছিলাম, দেখো তোমরা তোমাদের কাজ করো আর আমার বন্ধুটা এই রুমে ঘুমায়, তোমরা ওকে কোনো ক্ষতি করো না। তখন একটা আজগুবি আওয়াজ আসলো যে তোর বন্ধু হুজুরের কাছে বলে আমাদের নামে কমপ্লেন দে, কোরআন শরীফ কেন সেখানে দিল, কারণ কোরআন শরীফটা আসতে গেলে আমাদের পায়ে লাগে, এর জন্য আমরা ওইখান দিয়ে আসতে পারি না, আর যার জন্য আমরা রাগান্বিত হয়ে তার সেই গ্রিল দুটাকে খুলে ফেলেছি। তখন আমি বললাম ঠিক আছে, আমি আমার বন্ধুকে বলে দিব, তোমাদের আসতে আর অসুবিধা হবে না। তারপরে বলল ঠিক আছে, তোর বন্ধুকে আমরা ক্ষতি করব না, তোর কাছে এটা আমি প্রমিস করলাম। তারপরে আমি 4:30 দিকে যখন আবার রুমে আসলাম, বন্ধু ঘুমায় পড়ছে, আমি নিজে হাতে সেই কোরআন শরীফগুলো ছড়িয়ে দিলাম এবং বন্ধুকে বললাম যে তুমি আর এই কোরআন শরীফ এখানে ঝুলাবে না, কিন্তু আমার বন্ধু আমার কথা মতো সেই কোরআন শরীফগুলি আর ঝুলাই নাই, আর বন্ধু এখনো আছে সেই বাসায়, এরকম আর অসুবিধা হচ্ছে না। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অনেক 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 ভালো লাগছে, একের পর এক অভিজ্ঞতা শুনছি আজকে আমরা মাহবুব ভাইয়ের কাছ থেকে। এবং আপনারা এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। আমাদের সাথে কমেন্ট সেকশনে অনেক বন্ধুরাই কিন্তু জয়েন করেছে, আমি একটু নামগুলো পড়তে চাই, কারণ অনেকে বলছে তুমি কমেন্ট একদম পড়ছো না। রুবেল লিখেছে, উদয় ভাই ভূত স্টুডিওর আজকের এপিসোডটা খুব ভালো লাগছে, অনেকগুলো ভৌতিক এক্সপিরিয়েন্স শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, আপনাদেরকে এমন অভিজ্ঞতাগুলো শোনাবো বলেই তো আজকে হাজির হয়েছি, এমন কিছু অভিজ্ঞ স্টোরি টেলার নিয়ে যারা গল্প শুধু গল্প নয়, যেটাকে আপনার সামনে একেবারে ভাসিয়ে তুলবে যে এটাই হচ্ছে। জয়েন করেছে আমাদের কায়ুম, লিখেছে আমার ভালো লাগে ভূত স্টুডিও, ভালো লাগছে তোমাকে দেখে, ভালো লাগছে জাগো এফএমকে শুনতে, কথাগুলো শুনেই আমার অনেক ভালো লাগলো। জয়েন করেছে আমাদের সাথে মৌমিতা, আমি ঢাকার মিরপুরে থাকি, আমি এবং আমার হাজবেন্ড দুজনই তোমার অনুষ্ঠান শুনি, অনেকদিন পর তোমাকে দেখছি, ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জয়েন করেছে আমাদের সাথে এদিকে বন্ধু ফয়সাল, ভূত স্টুডিওতে আসতে চাই, আমি নতুন, কিভাবে আসবো একটু বলে দাও, আমার কাছে বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে যেগুলো আমার এবং আমার দাদার সাথে ঘটা। অবশ্যই ফয়সাল, জানিয়ে দিতে চাই তোমার মতো যারা জানো না কিন্তু তোমাদের কাছে স্টোরি আছে, তোমরা যদি স্টোরিগুলো রেডিওতে এসে বলতে চাও তাহলে যেটা করতে হবে, প্রথমত তোমার কাছে 3-4 ভৌতিক বা প্যারানর্মাল ভূতুরে ঘটনা জানা থাকতে হবে। হতে পারে যে তুমি এই ঘটনাগুলো নিজেই ফেস করেছো, আবার এমন হতে পারে যে না এটা আমার ঘটনা না, আমার দাদা বলেছেন আমাকে, আমার নানা বলেছে আমাকে, এরকম 3-4 ঘটনা তুমি জানো। কারণ আমরা যারা রেডিও শুনি আমাদের আসলে গল্প শোনাটা ব্যাপার, তুমি ফেস করছো নাকি অন্য কেউ ইটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি নিজে এটা বিলিভ করো কিনা। তোমার যদি মনে হয় নিজের কাছেই মনে হয় না এটা তো বানোয়ার ঘটনা, তাহলে বলতে এসো না, বাট তোমার কাছে যদি মনে হয় যে না আই বিলিভ ইট এরকম হয়, তাহলে তুমি আসো আমাদের রেডিওতে। তার জন্য কি করবে, মোবাইলের মেসেপশন চলে যাবে, কে টাইপ করবে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠাবে আমাকে 26969 নাম্বারটিতে। অনুষ্ঠানটি লাইভ হচ্ছে www.facebook.com/jagofmail পেজে, একই সঙ্গে লাইভ দেখানো হচ্ছে আমার পেজ আরজে উদয়তে। আরজে উদয় লিখে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাচ্ছ। যারা এখনো পর্যন্ত আমার পেজে ফলো বাটনে ক্লিক করো নাই, ফলো বাটনে ক্লিক করে রাখো। আমার ভিডিও কিন্তু শুধুমাত্র থার্সডে নাইটেই না, এভরিডে তুমি পাবা নতুন নতুন ব্লগ, নতুন নতুন ভিডিও, যেটা তোমাকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে। সেখানে কমেন্ট করতে ভুলো না, আর আজকে রাতে যারা এখন ভিডিও দেখছো কমেন্টে লিখে দিও তোমার মতামত, এবং ভিডিওটা একটু শেয়ার করে রেখো তোমার প্রোফাইলে। দিন শেষে তুমি যখন শেয়ার করো ওটাই আমার তোমার কাছ থেকে প্রাপ্তি। চলেন মাহবুব ভাই আপনার কাছ থেকে শেষ ঘটনাটা শুনি।
আমার শেষ ঘটনা হলো আমার ফুফুর সাথে ঘটে যাওয়া। বর্তমান সময়ে গ্যাসের অনেক সংকট হচ্ছে, এর জন্য রান্না বাড়া করে অনেক রাতে। আমার ফুফু আমাকে বলল যে আমি এখন যে রান্না বাড়াটা করি আমার অনেক রিস্ক হচ্ছে। বললাম কেন? আমি অনেক কিছুই দেখি। আমি বললাম ঠিক আছে ফুবু, আপনি আমাকে বলেন কি দেখেন, যেহেতু আমি ভূত স্টুডিওতে যাব আপনার গল্পটা তুলে ধরব। এটা আমার শেষ ঘটনাটা। তখন আমার ফুবু বলল যে আমি যখন রাতে 3:30 রান্না করতে উঠি, যখন আমি বারিন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাই, দেখি গিরিল দিয়ে যে অনেকেই অনেক রকমের ব্যাস নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাকে ভয় দেখায়, আমার কাছে খাবার চায়, তা আমি তখন চোখ বন্ধ করে ওদেরকে বলি যে আমার ফুবু যে ওই লোহার জিনিসটা গরম করে ওদের হাতে আমি দিতে যাই, কিন্তু তখন তারা নেয় না, দৌড়ে চলে যায়। তা আমার ফুবু দেখতে দেখতে অনেক সময় এই অভ্যস্ত হয়ে গেছে, কারণ আর ভয় পায় না, কিন্তু সে বলে যে আমি রাত্রে রান্না করতে গেলে এই সব জিনিসগুলি দেখে। তা আমি একদিন বলতেছি ফুবু তুমি বলো তো আজকে কি দেখলাম? কয় আজকে যে আমি একটা দেখেছিলাম হুজুর টাইপের, এসে আমাকে একটা সালাম দিল লম্বা করে, আমার গায়ের লুমগুলি এখন শিউরে উঠছে। তা আমি বললাম যে তুমি কি ভয় পেলে না? কয় আমি ভয় পাবো কেন? সে তো আমাকে ছালাম দিল, আর তার সাথে এমন একটা ভালো স্মেল যেন অনেক ধরনের আতর লাগিয়ে আসে। আমি তাকিয়ে দেখলাম, আসলে তার মাথাটা আমি দেখতে পারলাম না, কিন্তু তার পোশাকটা আমি দেখতে পেলাম, পুরোটাই হলো হোয়াইট, সাদা পোশাক পরা। আমাকে বলল যে আমাকে কিছু খাবার দে, যাই আছে তুই খাবার দে। তখন আমি মনে করলাম যে এটা আসলে ভালো জিন। তা আমি খাবার গুলি না দিয়ে তাকে আমি বললাম যে আমার কাছে আপেল আছে, তা আমি ফ্রিজে থেকে একটা আপেল এনে দিলাম। কিন্তু সে হাতটাও দেখাইলো, সে আপেলটাও নিল, কিন্তু আমি তার মাথাটা আর পুরো বডিটা দেখতে পেলাম না, আংশিক দেখলাম যে সে সাদা পোশাক পরা। তখন আমার ফুবু বলে যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি ভয় পেয়েছেন, বলে যে না আমি ভয় পাইনি। তখন আমাকে সেই লোকটা আপেলটা নেওয়ার পরে আমাকে বলল তুই কিন্তু কোনো ভয় পাইস না, তুই প্রতিদিন রাতে রান্না করো আর যাই করোস, এই যে আমি আজকে তোর আপেলটা নিয়ে গেলাম, তোর ভয়ের কোনো কারণ নাই, আর তুই সবসময় নামাজ পড়ছ, আর তার জন্য আমার জন্য দোয়া করবি এবং তোদের জন্য আমরা দোয়া করব, তোর যাতে কোনো অসুবিধা না হয় আর অন্য কোনো কিছু এসে তোকে ভয় দেখাতে পারবে না, সেই জিনিসটা আমি আজকে করে দিব। তখন আমার ফুবু কালকে আমার বাসায় আসলো এবং আমাকে বলল যে মাহবুব আমার কিন্তু আসলে আগে যে জিনিসগুলি দেখতাম খারাপ জিনিসগুলি আমার কাছে এসে হাসতো, একটা ফিটকেরি করে গালি দিত এবং চোখ রান্না করে তাকিয়ে থাকতো, আমি অনেক ভয় পেতাম। প্রথম দিন যেটা দেখেছি তার চোখগুলো অনেক লাল, আমি দেখেই মনে যেন তার চোখে থেকে আগুন বের হচ্ছে বা আমাকে আগুন এসে পুড়ায় দিবে, আমি অনেক দূরে সরে যাই। আবার সে করে কি অন্যদিকে ঘুরে থাকে, আবার যখনই আমি রান্নার চুলার কাছে আসি তখন সে আমার কাছে এসে আবার বলে আমাকে দেখে ভয় পেতেই হবে, আবার অনেক বড় বড় দাঁত বের করে হাসি দেয়, আমি অনেক ভয় পাই। কিন্তু ওই হুজুরকে আপেল দেওয়ার পরে আমি আর কোনো ভয় পাই না এবং হুজুর আমাকে বলেছিল, এসেছিল আমার সর্বশেষ ঘটনা।
অনেক ধন্যবাদ মাহবুব ভাই, খুব চমৎকার ভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলেন আমাদের সাথে। নিশ্চয়ই আবারও কোনো একদিন আপনার সাথে অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে আমাদের কথা হবে, খুব ভালো থাকবেন সে পর্যন্ত।
ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন এবং ভূতি স্টুডিওর সকল শ্রোতারাও ভালো থাকবে। আমি বলতে চাই বই পড়ে সবকিছু শেখা যায় না এবং রেডিওর মাধ্যমে অজানা জিনিসগুলোকে জানা যায়, এটা আমি জানি। ছোটবেলায় আমি থ্রি ব্যান্ড রেডিও শুনতাম, বিবিজি শুনতাম, এখন এই জাগো এফএম কে আমি শুনি এবং ভূতি স্টুডিও অ্যাকচুয়ালি আমার একদম বন্ধু হিসাবে আমার হৃদয়ের মাঝে একদম জায়গা দিয়ে রেখেছি, আর সেই বৃহস্পতিবারের দিনের অপেক্ষায় থাকি পরিবারের সবাইকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম। তো এতক্ষণ যাবৎ আমরা মাহবুব ভাইয়ের কাছ থেকে তার জীবনের এক্সপিরিয়েন্স গুলো শুনছিলাম, আরো এক্সপিরিয়েন্স শোনাবো। একটু দেখে শুনে নেন আপনার বাসির জানলা দরজা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা, কারণ আজকাল অনেকেই আমাকে অনুষ্ঠান চলাকালীন কমেন্ট করছেন ভাই কি শোনাচ্ছেন, এত ভয় লাগছে কেন? আসলে আপনাকে ভয় দেখানোটা আমার উদ্দেশ্য না, আমরা কিছু অদ্ভুত ভূতুরে ঘটনা যদি শুধুমাত্র আপনাদের সামনে শেয়ার করে থাকি, এতটুকুই। বাট সাহস রাখতে হবে কারণ এখনো আরো অনেক গল্প আছে বাকি। আপাতত ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পর যখন ব্যাক করব তখন কিন্তু আরো কিছু ভূতুরে ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। কোথাও যাবেন না, থাকুন আরজে উদয়ের সাথে জাগো এফএম 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রফকন ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রফকন ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
এই বিরতির মাঝখানে একজন আমাকে টেক্সট করেছে যে উদয় ভাই, আমি এতক্ষণ যাবৎ খুব মনে হচ্ছিল যে সাহস নিয়ে রেডিওটা শুনছিলাম, বাট আজকে আপনি যে স্টোরিগুলো শোনাচ্ছেন এগুলো শোনানোর পর এখন একা একা রেডিও শোনাটা টাফ হয়ে গেছে, তাই পাশের রুমে এসে এখন বড় ভাইয়ের সাথে সে রেডিও দেখতে রেডিও শুনতে শুরু করছে। এটা খুবই ইন্টারেস্টিং ছিল, বাট আমি আপনাদেরকে বলবো ভয় পাওয়ার কিছু নাই, কারণ এখানে যে ঘটনাগুলো ঘটে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় ঘটেছে, দ্যাট ডাজন্ট মিন যে এটা এখন আপনার সাথেই ঘটতে যাচ্ছে, বাট আপনি সাবধানে থাকবেন। শুনছেন যে আগে 94.4 আমি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিও অনুষ্ঠান নিয়ে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা চিপস না বিস্কিট, এটা ক্রিসপিনেস। এর যে ক্রিসপিনেস ওটা দেখে মনে হয় এটা চিপস, এবার বাইট দেওয়ার পরে মনে হয় না এটা তো বিস্কিট। আপনারা যারা এখনো ট্রাই করেন নাই তাদেরকে বলবো প্রাণ পটাটা ট্রাই করে বলবেন আপনার কাছে এটাকে কি মনে হয়েছে। আর এই মুহূর্তে যারা আমার অনুষ্ঠান শুনছেন তাদের মধ্যে যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে, আজকে খেয়াল করবেন আজকের এপিসোডে প্রথমে যে এসেছিল বিথি, সে কিন্তু একজন মা। তার দুটো ছেলে, একটা ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে, একটা ক্লাস এইটে পড়ে। আবার একটু আগে যিনি আসলেন মাহবুব ভাই, তিনি একজন বাবা, তার পুরো পরিবার আমাদের রেডিও শুনেন। তার মানে কি এইখানে যে যারা আসে এরা যে একদম টিনেজার বা স্টুডেন্ট তা কিন্তু না। এখানে একজন মা আসছেন, একজন বাবা আসছেন, একজন পরিবারের কর্তা আসছেন, এখানে আবার স্টুডেন্টরাও আসছেন। সব বয়সী পেশার, সব বয়সী মানুষের রেডিও হচ্ছে জাগো এফএম। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ, কুমিল্লা থেকে মানুষ এসে রেডিওতে ঘটনা বলে, ঢাকার স্টুডিওতে কুমিল্লা থেকে লোকজন আসে, নারায়ণগঞ্জ থেকে আসে, নরসিংদী থেকে আসে, গাজীপুর থেকে রেগুলার আসে, আর ঢাকার ভেতরে মানুষ তো আসছেই। আপনি কেন আসছেন না? একটা এক্সপিরিয়েন্স হোক রেডিওতে গল্প বলার। দীর্ঘদিন ধরে যে রেডিওটা আপনি শোনেন, কোনো একদিন সেই রেডিওতে এসে গল্প বলতে ইচ্ছে করে না, বাট গল্প তার বানায় বানায় বলবেন না। এমন হতে পারে আপনার কাছে তিন থেকে চারটা ভৌতিক অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা হতে পারে আপনার নিজের সাথে ঘটে যাওয়া, আবার হতে পারে আপনার সাথে ঘটে নাই, আর এটা আপনার বাবার সাথে ঘটা, আপনার মায়ের সাথে ঘটা, আপনার দাদা দাদুর সাথে ঘটা, আপনি জানেন এটা হয়তো আপনার মামা বা চাচার সাথে ঘটা, তিনি হয়তো প্রবাসে ছিলেন সেখানে তার সাথে ঘটেছিল, আপনার সাথে পরবর্তীতে শেয়ার করেছে। এরকম তিন থেকে চারটা ঘটনা যদি আপনার কাছে থাকে আর আপনি যদি সেই অভিজ্ঞতাগুলো মাইক্রোফোনের সামনে বসে জাগো এফএম এর ভূত স্টুডিওতে বলতে চান আর যে উদয়ের সামনে, তাহলে কি করতে হবে? সিম্পল, এই মুহূর্তে আপনার কাছে থাকা মোবাইল ফোন তার মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS, স্পেস দিয়ে লিখবেন নিজের নাম, স্পেস নিজের লোকেশন, আরেকটি স্পেস দিয়ে নিজের প্রফেশন টাইপ করবেন। এবার সেই এস এম এসটা পাঠাবেন উদয়কে 26969 এই নাম্বারটিকে। হয়ে গেল, আমরা বাকিটা আপনার সাথে যোগাযোগ করে নিব। আমরা ফোনে প্রথমে স্টোরি শুনবো, প্রচারযোগ্য হলে, গল্পটা মানুষ শুনবে বলে মনে হলে, আপনার বলার ধরনটা নিশ্চয়ই যদি আমাদের বন্ধুদের মতো হয় তাহলে কেন নয়, আপনি আসবেন, আপনার মঞ্চ, আপনি বলবেন আগামী পর্বে। এসএমএসটা কোথায় পাঠাবেন? 26969 এই নম্বরে। নাম্বারটা ভুল করা যাবে না, শুরুতে RBS লিখলেই আমরা বুঝতে পারি ইনার কাছে স্টোরি আছে, এনাকে ফোন লাগাও, তখনই আমরা ফোন দিই দু একদিনের মধ্যেই। কিন্তু আজকে যারা রেজিস্ট্রেশন করছেন দেখবেন কাল বা পরশুর মধ্যে আপনার কাছে ফোন চলে গেছে, ঠিক আছে? এবার আজকের এপিসোড শেষ অতিথি, যার কাছ থেকে যে অভিজ্ঞতাগুলো আমি শুনছি আমার কাছে মনে হয়েছে এটা আপনাদেরকে ভীষণ রকম এন্টারটেইন করবে এবং আপনাদের মনে হবে যে না, সামথিং ইজ রং, কিছু একটা আছে। একটু নড়ে চড়ে বসেন, খাটের নিচে কেউ একজন থাকলেও থাকতে পারে, এই মুহূর্তে হাত বাড়িয়ে কেউ হয়তো পর্দা সরিয়ে আপনাকে দেখছে, কারো একটা গরম নিঃশ্বাস হয়তো আপনার কানের পাশ দিয়ে যাচ্ছে, টেনশন নিয়েন না। এটা আমি বলছি সবকিছুই যে সত্য তা তো নয়, পৃথিবীতে অনেক কিছুই আছে যেগুলো আপনার কাছে বানোয়াট মনে হতে পারে, বাট কারোর জন্য সেটা বানোয়াট ঘটনা নয়, কারো না কারোর জন্য সেটা আবার সত্য হয়ে যায়। এখন আজকে রাতে যদি আপনি সেই মানুষটা আনফরচুনেটলি হয়ে যান, সেটার দোষ কিন্তু উদয়ের নয়। চলো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কি নাম আপনার?
আমার নাম মুশারফ হোসেন শিহাব।
শিহাব কোথেকে আসছেন?
আমি আসছি মোহাম্মদপুর থেকে,
ঢাকা। মোহাম্মদপুর থেকে কি করেন আপনি?
আমি একটা প্রতিষ্ঠানের শিক্ষক।
প্রতিষ্ঠানের শিক্ষক,
জি।
আমাদের এই যে জাগো এফএম, এই যে ভূত স্টুডিও, এটা কতদিন ধরে শোনেন?
এটা প্রায় 5 বছর পার হয়ে 6 বছর চলছে, 2021-এর শুরুর থেকে আর কি এটা শুরু হচ্ছে। তার আগেও শুনতাম গ্রামে বন্ধুদের ফোনে, তখন জানতাম না যে এটা ভূত স্টুডিও, ভূতের গল্পগুলো ইউটিউবে শুনতাম। কিন্তু যখন ঢাকা আসি, ঢাকার ওস্তাদটা তখন বললো যে এটা অমুক এফএম, অমুক ভাই আর যুদয় ভাই চালায়, তো সেখান থেকে শোনা শুরু করে দিয়েছি। মনে হয় না বেশি গল্প আমার মিস গেছে, রেগুলার আমি প্রত্যেকদিন গল্প শুনি।
তো আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার, আমাদের সাথে শিহাব ভাই 5 বছর ধরে আছে। আপনি হয়তো সদ্য আজকে নাটোর থেকে আমাকে শুনছেন, আপনি হয়তো আমায় চেনেন না, আমার নাম আর জে উদয়, আমি জাগো এফএম এর শুরু থেকেই আছি। আমরা চেষ্টা করি ভূত স্টুডিও নামক একটা শো বৃহস্পতিবার দিন রাতে করতে, যেখানে ছোট বড়, বাবা মা, মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, ব্যাচেলার সবাই শোনে। তো আপনিও শুনে দেখেন, ভালো লাগতেও পারে, বিশ্বাস করা বা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের একদম নাই। আপনাকে ভূত আছে পৃথিবীতে বিশ্বাস করাতে আমি চাই না, বিকজ ইটস নট মাই ডিউটি। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমার কাছে মনে হয় এন্টারটেইনমেন্টে একটা পার্ট হচ্ছে গল্প। ছোটবেলায় আমরা দাদা নানুর কাছ থেকে গল্প শুনতাম, আমাদেরকে ঘুম পাড়াতো গল্প শুনিয়ে শুনিয়ে, সেই কনসেপ্ট থেকেই আসলে এই অনুষ্ঠানগুলোর জন্ম হয়েছে, যে মানুষ গল্প শুনতে ভালোবাসে আর রাত হলে মানুষ আসলে একটু গল্প শুনলে ভালো লাগে আর কি। তো সেই জায়গা থেকে রাতের বেলায় একটা শো হয় জাগো এফএম এর ভূত স্টুডিও, শুনতে ভুলবেন না এভরি থার্সডেতে। অনুষ্ঠানটা এখন ফেসবুকে আপনার দেখানো হচ্ছে জাগো এফএম এবং আর জি উদয়ের পেজে। যারা পেজ দুটো এখনো পর্যন্ত লাইক বা ফলো বাটনে ক্লিক করেন, আমি রিকোয়েস্ট করব প্লিজ, হয়তো আমার নাম জীবনে নাটোরবাসী প্রথমবার শুনলেন, চট্টগ্রামবাসী কিংবা কুমিল্লাতে কিংবা ঢাকাতে এমন কেউ আছে যে কখনো জাগো এফএম শুনতেনি না, আমি তাকে বলবো আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখেন, সেটা আর জি উদয়ের পেজ হোক আর জাগো এফএম এর পেজ হোক, ডেফিনেটলি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগবে, এভাবেই বন্ধুত্ব আপনার আমার মধ্যে তৈরি হয়ে যাবে। চলেন আমরা আমাদের ভাইয়ের কাছে যাই। শিয়া ভাই, এবার একেবারে অভিজ্ঞতাগুলো শুনতে চাই আপনার কাছে।
শুনি এখন আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। এটি হলো 2021 সালের জুন মাসে থেকে শুরু করে নিয়ে 2022 সালের মাঝামাঝি এই পর্যায়ে ঘটে যায়। তো এই ঘটনা ঢাকায় কোন এক জায়গায় ঘটে যায়, আমি জায়গার নাম না বলি। তো আমি সেই মাদ্রাসাটায় যখন আসি নতুন নতুন সেখানে ছাত্র হিসাবে, তো আসার পর সেই মাদ্রাসার একটু বিবরণ দিয়ে নিই, সেখানে আগে ছিল একটা দুইতলা বাসা, বাসায় সাধারণত বাড়িওয়ালারা থাকতো, আর বাসার পরিবেশ অত ভালো না হওয়ার কারণে ভাড়াটিয়া অত থাকতো না, নিজেদের মধ্যে বাড়িওয়ালার যে বিবি সাহেব আর বাড়িওয়ালা তাদের সাথে ঝগড়া জাতির কারণে ওইভাবে থাকতে পারতো না। তো মাদ্রাসার জন্য যখন আমরা গেলাম, তো মাদ্রাসার জন্য হুজুরকে দিয়ে দিল 2020 সালে। তো হুজুর উপরে যে ছাদটা ছিল দুইতলার পুরোটাই নিয়ে নিলেন এবং সেখানে মাদ্রাসার মতো করে সুন্দর করে একটি ভবন, চারপাশে চারটা রুম ক্লাসের জন্য, এবং তারপর একটা কাছের বেড়া এবং কাছের দেওয়ালের পিছনে হুজুরের জন্য দুইটা রুম রাখা ছিল। তো সেখানে আমি 2021 সালে যখন আসলাম, তো কিছু কিছু ছাত্রদের কাছে আমি শুনলাম যে মাদ্রাসায় নাকি রাত দুইটা আড়াইটা তিনটা এরকম দিকে নূপুরের আওয়াজ শোনা যায়। এটা কিন্তু ঢাকার মধ্যে আমার বিশ্বাস হতো না যে এরকম প্রত্যন্ত একটা জনবসতি, এত মানুষ যেখানে বাস করে আধুনিক ঢাকা শহর, এখানে এই ঘটনাগুলো কিভাবে হয়। তো দুই তিন দিন শোনার পর শুনতাম যে রাত্রে কে যেন মার্বেল খেলে, মার্বেল যেগুলো গুলো ফ্লোরে ফেললে একটা শব্দ হয় অনেকক্ষণ টুং এরকম বাজতে থাকে। তো হঠাৎ করে একদিন রাত আড়াইটা বা তিনটা এরকম সময় আমি শুরুর দিকে এসে, নিচেও আমাদের কিছু রুম ছিল ওইখানে থাকতাম, কিন্তু আমার যেহেতু রাত জাগার অভ্যাস ছিল রাত তিনটার সময় আমি আগে উঠে যাইতাম নামাজের জন্য, তো সেখানে জায়গা পাইতাম না, তো উপরে চলে আসি। তো হেফসানার সামনের রুমটা ফাঁকা থাকে, তো সেখানে আমাকে থাকতে দেওয়া হয়। তো রাত যখন আড়াইটা বা দুইটা আড়াইটা এরকম বাজে আমার ঘুম ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পর আমি প্রথম দিন শুনি যে কেমন যেন একটা মার্বেল ফেলতেছে বা পুঁতি ফ্লোরের মধ্যে ফেলতেছে, তো এরকম শব্দ লাগাতার 15-20 মিনিট চলতে থাকে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যাচ্ছে যে কেউ একজন ঘোরাঘুরি করতেছে এবং মার্বেল গুলা ফেলতেছে। তো প্রথম দিন তো চলে গেল, এবং দ্বিতীয় দিন আমি সেই রুমটা চেঞ্জ করে সামনে আর একটা নুরানির রুমে চলে যাই, কিতাবখানার সামনের রুম, এবং সেখানে এর পাশেই ছিল কাছের দেওয়াল, ভিতরে হুজুরের বাসা। তখন একটু সাহসটা বললো যে হুজুর যেহেতু পরিবার নিয়ে ভিতরে আছে, এখানে থাকলে হয়তো আজকে কিছু হবে না। ঠিক ওই রাত্রে রাত তিনটার দিকে হঠাৎ করে দেখি হুজুরের বাসার ভিতর থেকে একটি কাচের বোতল, সেই কাচ ভাঙ্গার যেরকম একটা আওয়াজ ওরকম একটা কিছু পরে ঠাস করে শব্দ করে উঠল। এবং সকালবেলা আমি জিজ্ঞেলাম যে হুজুর রাত্রে এরকম কিছু ভাঙছিল এত রাত্রে, হুজুর বলে যে না এত রাত্রে তো কিছু হয়নি। তো সেখান থেকে চলে আসলাম এবং ওই দিন এইভাবে গেল। এবং তার পরের দিন যে রাত, সেই রাতটাতে আমি আবার সেহাজখানার সামনে রুমে ঘুমাই, এবং ঘুমানোর পর ঘুম এই দেড়টা বা দুইটার দিকে মনে হয় যে কেউ একজন শক্তিশালী একজন মানুষ এসে আমাকে চাপটে ধরেছে, এবং আমি অনুভব করতে পারতেছি কিন্তু তাকে ধরা বা ছোঁয়া এরকম কোনো কিছু আমার কাছে হচ্ছে না, আমি তাকে ধরতেও পারছি না কিন্তু অনুভব করতে পারছি কোনো একটা জিনিস আমাকে চাপটে ধরে আছে। এরকম প্রায় 5-6 মিনিট পর হঠাৎ আমার শরীরটা একটা ঝাঁকি দিয়ে ওঠে এবং আমি সোজা হয়ে বসে যাই। বসে যাওয়ার পর আমার অন্তরের মধ্যে একটা ভিতর একটা দুগদুগ, অনেকের এরকম হয় দেখবেন যে ঘুমের মধ্যে একটা খারাপ স্বপ্ন যখন উঠেন বুকের মধ্যে একটা ধুকধুক কাজ করে, তো তখন অনেক খারাপ লাগে, অনেক মানুষ সেটা দেখে সহ্য করতে পারে না, কেঁদেও দেয়। তো এরকম 3-4 দিন আমার সাথে হয়ে যায়। এরপর সেই একই মাদ্রাসায় আমাদের আরেকজন হেফসখানার ছাত্র, তিনি রাত্রে উঠে চিন্তা করার জন্য বা জরুরত ছাড়ার জন্য রাত দুইটা রাত একটা বা দেড়টা এরকম দিকে, তো তিনি যখন উঠেন, উঠে তিনি দরজার থেকে বাহির হয়ে দেখেন যে ওই যে কুতুবখানার সামনে যে একটা রুম আছে, সেই রুমের পিছনে আবার একটা যে কাচের দেওয়াল, সেই কাচের দেওয়াল বরাবর একজন লোক দাঁড়ায় নামাজ পড়তেছে, এবং সেই লোকটা হচ্ছে একদম নিচ থেকে নিয়ে উপরের যে ছাদ, ছাদের সাথে তার সমান তার উচ্চতা। এবং সকালবেলা আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি ওই রুমটাতে ঘুমান কেমনি, বলতে ভাই কি হয়েছে, বললো যে রাত্রেবেলা আমি দেখলাম এরকম একটা লোক ওইখানে দাঁড়ায় নামাজ পড়তেছে। আমি বললাম যে যাও কি বলো যে এত রাত্রে এখানে দাঁড়া নামাজ পড়বে? এবং আমি চিন্তা করলাম যে এরকম একটা চিপা রাস্তা, এই চিপা রাস্তায় তো সাধারণ কোনো মানুষ নামাজ পড়ার কথা না, এরকম এত জায়গা থাকতে সেখানে কোনো নামাজ পড়বে? এবং সেটা বলে কোনোভাবে তাদেরকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে কাটিয়ে দিলাম। সেম ভাই সেই এক মাস পরে 2022 সালের দিকে এসে কি ঘটনা ঘটলো যে আমাদের মাদ্রাসায় আরেকজন হুজুর ছিল, তো সেই হুজুরও রাত্রেবেলায় তাহাজ্জুদ নামাজ পড়ত এবং তিনি তার হেফজখানা জায়গা না থাকার কারণে বের হয়ে সেই কুতুবখানার সামনের রুমটা যে নামাজ পড়তো, আমি যে রুমে ঘুমাইতাম, তো একদিন রাত্রে তিনি ওই রুমে গিয়েছেন নামাজ পড়ার জন্য। তো তিনি দেখেন যে বিরাট বড় একটা বিড়াল আকৃতির একটা বিড়াল, তো বিরাট বড় একটা বিড়াল সেই আমি যেখানে ঘুমে আছি সেই দিকে যাইতেছেন, এবং হুজুর দেখে এত বড় বিড়াল সে জীবনে কখনো দেখে নাই, খুব চমকে ওঠে এবং ভয় পেয়ে যায়। ওইদিন তিনি আবার হেফজখানায় চলে যান এবং সকালবেলা জিজ্ঞেস করেন যে তাড়াহুড়া করে এসে ফজরের সময় যখন সবাই উঠে তাড়াহুড়া করে এসে তিনি আমাকে বলেন যে ভাই কি হইলো, রাতে তোমার কোনো সমস্যা হয়নি তো? বললাম কেন ভাই আমার কি সমস্যা হবে? তিনি বলল যে এই যে তোমার দিকে আমি রাত্রে দেখলাম তিনটার দিকে একটা বড় বিড়াল যাইতেছে, আমি ভাবলাম তোমাকে খামসা টামসা দিয়েছে কিনা, না মেরে কোনো কিছু করলো কিনা। কোনো না ভাই আমার তো কোনো সমস্যা নাই আর আমি তো কিছু জানিও না। এবং তিনি যখন এই ঘটনা বললেন তার 3-4 দিন পর থেকে তিনি কেমন যেন একটা মেন্টালিক বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থা হয়ে যায় এবং তিনি বলতেন আমাকে বাঁচাও, আমারে মেরে ফেলবো, এবং যারা থাকতো যে আব্বা আব্বা আমাকে বাঁচান বাঁচান এরকম বলতে থাকতো, কারণ তার মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলে ভয়ের কারণে। এবং তাকে যদি কোনো রুমে নিয়ে যাওয়া হয়তো আমরা দুইজন নিয়ে যাইতাম বসানোর জন্য, তখন তিনি বলতো তোমরা আমাকে রুমে কেন আটকাইছো, আমারে তোমরা মেরে ফেলবা, এরকম তিনি ভয় পাইত আর কি। তো ভাই যেই কথা বলতেছি এরকম কিন্তু ঢাকা শহরের অনেক বাসায় বা ফ্ল্যাটে প্রতিনিয়ত আমাদের অজান্তে এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে, কারণ জিন তারা আছে, তারা বাস্তব, এবং বদ জিন এবং ভালো জিন দুইটা মিলে এই পৃথিবীতে আছে এবং তারা প্রতিনিয়ত মানুষের বদ জিনগুলো মানুষের ক্ষতি করতে চায়। এবং মাদ্রাসায় পড়ার সুবাদে আমরা অনেক ফ্যামিলিতে এরকম গিয়েছি যেখানে যে মানুষকে এরকম জিনের সমস্যা, সেখানে কোরআন তেলাওয়াত করাতে হয় অথবা বাড়ির চার কোনায় দ্বারে আজান দেওয়া হয়, এরকম সমস্যা এরকম ঢাকা শহরে প্রত্যন্ত নিয়েই চলতে থাকে। তো এই ছিল আমার প্রথম ঘটনা। তো এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাব। তো এই দ্বিতীয় ঘটনাটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত একটি ঘটনা, যে ব্ল্যাক ম্যাজিক যে কেমন একটা খারাপ জিনিস এবং ভয়ঙ্কর জিনিস, যাদের সাথে এই বিষয়গুলো ঘটে এবং যারা এগুলোর মধ্যে দিয়ে দিন কাটায় তারাই জানে যে ব্ল্যাক ম্যাজিক আসলে কতটা খারাপ জিনিস। তো এই ঘটনাটি ঘটে 2022 শুরুর দিকে এই ঢাকারই কোনো এক জায়গায়, আমি জায়গার নামটা বিশেষ কারণে গোপন রাখছি। তো সেই যেই পরিবারের সাথে ঘটে সেই পরিবারটা হচ্ছে আমার খুব একটা একনিষ্ঠ ঘনিষ্ঠ পরিবার এবং তারা আমাকে অনেক বেশি মহব্বত করেন এবং ভালোবাসেন, তাদের নিজের মানুষই মনে করেন। তো যেই কথা সেই গাছ, হঠাৎ করে তাদের ভালো পরিবার চলতেছিল, সবকিছু ভালোই চলতেছিল, তো একটা সময় এসে তারা একটা বাসা চেঞ্জ করেন এবং বাসা চেঞ্জ করে একটা খাল ছিল সেই খালটার পাশে আরেকটা বাসার 10-তলা বাসার 6-তলায় তারা বাসা নেন এবং সেখানে একটি ছোট্ট মাদ্রাসা করেন। তো সেই বাসায় তারা যান, প্রথমে থাকা শুরু করেন। প্রথম কয়েকদিন তাদের বাসায় সময়গুলো ভালোই কাটছিল এবং কয়েকদিন কাটার পরে কি হলো যে হঠাৎ করেই একদিন হুজুর বাসায় নেই, তো সেই ভাই বাসায় নেই, তার পরিবার আছে, পরিবারে তার স্ত্রী এবং তার একটি ছেলে, ছেলের বয়স হবে 9 বছর বা 10 বছর আর মেয়ের বছর ছিল তখন 3-3.5 বছর। তো তারা এসার পর একটা রুমে বসে আছে সবাই, তো হঠাৎ করে দেখে পাশের একটা রুমের দরজা, সব দরজা জানলা বন্ধ, দরজাটা শুধু খোলা, সব জানলা বন্ধ, হঠাৎ করে ঠাস করে একটা বাড়ি লাগলো, কিন্তু সেখানে যা দেখে কোনো মানুষও নাই বা ওই রকমের জোরে কোনো বাতাসও সেখানে প্রবাহ হইতেছে না। এটা তো মানুষ মাত্র দুজন, একজন মহিলা মানুষ আর সাথে তার দুজন বাচ্চা, তারা তো ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং চমকে উঠে যেটা কি হলো যে হঠাৎ করে একটা বাতাস এসে বাতাস ছাড়া এত জোরে লাগলো। তো এইভাবে দ্বিতীয় দিন চলে আসে, তো তার যে ছোট মেয়ে 3.5 বছর ও ঘুমাচ্ছে বিছানায় এবং তার পাশে তার ছেলে ঘুমাচ্ছে। তো হুজুর বাসায় নেই, তার কয়েকদিন পরে ঘটনা, তিনি একাই বাসায় রান্না বাড়ির কাজ করতেছে বা ঘরের অন্য অন্য জিনিস তিনি গোছাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখেন যে তার ছেলে তার মেয়ের গলা টিপে ধরছে এই ঘুমের মধ্যেই, অথচ তার ছেলে মেয়েরা এত ভালোবাসে ছেলেটা মেয়েটাকে যে কল্পনাতীত। তো গলা টিপে ধরছে, তিনি দৌড়ে আসেন, হাত ছাড়া দেন, এই তোর কি হয়েছে, তুই তোর বোনের কেন গলা টিপে ধরছিস, বলে তাকে ধাক্কা দেয়। দেখে যে এত বড় বড় চোখ করে সে তাকে আছে এবং কোনো কথা বলতেছে না। তো গলার থেকে হাত ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে যায়। তো এইভাবে চলতে আছে। তো একদিন কি হলো যে তারা সেই খালের পাড় থেকে সেই পরিবারটা আমাদের মাদ্রাসায় আসছে, সেই মেয়ে এবং তার মা। তো মাদ্রাসায় এই বিষয় নিয়ে কথা বলতে হইতেছে যে হঠাৎ করে আমাদের দরজা এরকম করে হুজুরকে বলতেছেন যে রাতে দেখি গলা টিপে ধরছে এরকম। তো এগুলো বলার পরে আলোচনা শেষ, যখন তারা চলে যাবে হঠাৎ দেখে যে তার মেয়ে নেই, সাড়ে তিন বছরের মেয়ে সে নেই। তো আমারে বললো যে যাও তুমি দেখো তো কোথায় গেছে একটু খুঁজে আনো। তো আমি নিচে যাই, দেখি যে সেই সাড়ে তিন বছরের মেয়ে সেই যে খালটা আছে, খালের উপর দেবার একটা বাঁশের পুল আছে, সেই পুলটাও তিনি একা একাই পার হয়ে গেছেন। একা একা সেই পুল পার হয়ে খালের পাশে এরকম চিকন রাস্তা যেখান দিয়ে বড় মানুষের হেঁটে যাওয়ায় কষ্ট, সেখান দিয়ে সে একা দৌড়ায় চলে গেছে। এই দৌড়ায় চলে যেতেছে তাদের সেই বাসার ঘেটের কাছে, পিছনের যে ঘেট সেখানে চলে গেছে। তো আমিও সেখানে তার পিছনে পিছনে দৌড় দিয়েছি। তো দৌড় দেওয়ার পর তাকে যখন আমি ধরছি, ধরে কোলে নিছি, তো আমার দিকে তো বড় বড় চোখ করে সেই সাড়ে তিন বছরের মেয়েটা আমার এইভাবে গলা টিপে ধরছে দুই হাত দিয়ে। তো আমি গলা হাত দিয়ে সরে আমি তো বুঝলাম কোনো একটা সমস্যা। আমি তখন বলি তুই আমাকে চিনিস, তোকে কিন্তু একটা কষে মারবো। পরে তিনি স্বাভাবিক যে ভাইয়া আমি এখানে কেন, তো যেভাবে বাচ্চারা বলে এইভাবে তিনি আমার বলতেছে। তো তারে কোলে করে নিয়ে আসলাম এবং নিয়ে আসার পর মাদ্রাসা এরকম ঘটনা বললাম যে এরকম এরকম হয়েছে। তো তার কিছুদিন পর তারা এই জিনের উপদ্রব সহ্য না করতে পেরে তারা কি করেন, একজন কবিরাজকে তারা নিয়ে আসেন মাদ্রাসায়, হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর আবার রুকায় পারত, অনেক ভালো তদবির পারত। তো তিনি প্রথমে এসেই হুজুরদেরকে নিয়ে বসেন এবং বসেই বলেন যে আপনাদেরকে কোন একজন মানুষ কিছু জিন দ্বারা ব্ল্যাক ম্যাজিক করছে, যার কারণে আপনাদের এরকম সমস্যা হইতেছে, আপনাদের যাতে সুখ শান্তিতে যাতে আপনারা না থাকতে পারেন এর জন্য এগুলো করতেছে। বলে এর জন্য করণীয় কি, কয় সেই জিনগুলোকে আমাদের দমন করতে হবে বা মেরে ফেলতে হবে। বলে এর জন্য কি লাগবে, তখন তিনি বললো যে একজন তুলারাশি ছেলে লাগবে, তুলারাশি মানুষ লাগবে। যে তুলারাশি, আমরা জানি যে রাশিও শক্ত, মানুষের রাশি আছে তুলারাশি, বিভিন্ন রাশি, এগুলো রাশিরও কিছু গুণ বা অন্য গুণ বা খারাপ দিক থাকে। তো সেরকম মাদ্রাসার এক ছাত্র ছিল, তাদের মধ্যে তুলারাশি। তো সেই ছাত্রকে নিয়ে যায় এবং ছাত্রকে নিয়ে যাওয়ার জন্য যে একটা রুমের মধ্যে বসে, সেই রুমে একটা মোমবাতি এবং একটা কাঠ আর একটা ধারালো ছুরি নেন এবং সেগুলো নিয়ে সেই রুমটা বাইরে থেকে বন্ধ করে দেন এবং হুজুরদের পরিবারের সবার এক কপি করে ছবি নেন। ছবি নেওয়ার পর আমাদের দুজনকে দায়িত্ব দেন যে একটা পাতিল চুলার উপর দেওয়া থাকবে, সেখানে পানি থাকবে এবং পানির মধ্যে সেই ছবিগুলো ছেড়ে দিল এবং আমাদের দুজনকে বলল যে আমরা অনবরত সূরা ইয়াসিন পড়ব এবং সূরা ইয়াসিন পড়ে সেই পানিতে ফু দিতে থাকবো, কিন্তু আমরা সেদিকে তাকাবো না, উপর দিকে তাকায় সেই পানিতে ফু দিব, না হলে আমাদের কোনো সমস্যা হয়ে যাবে। এবং সেই ছেলেকে ভিতরে নিয়ে যাওয়ার পর তো দরজা লাগিয়ে দিতে পরে ছেলের কাছ থেকে শোনা ঘটনা, সেই ছাত্রের কাছ থেকে তুলারাশি যার, যে তিনি বলল যে তার মাথায় কবিরাজ হাত দিয়ে কিছু বলল এবং বলার পর পরে তাকে চোখ বন্ধ করতে বলল এবং চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে তার সামনে দেখল যে কোনো একটা ব্যক্তি, কোনো একটা মানুষ সেই ভাইয়ের যাদের প্রতি কালো জাদু করা হয়েছে, তাদের বাড়ির পিছনে একটা শিমুল গাছ আছে, মানে পুরা গাছটার মধ্যে কাটা এবং সেখানে শিমুলের তুলা ধরে, তো সেই গাছের মধ্যে এরকম অনেকগুলো পেরাক নিয়ে একটা লোক গাড়তেছে এবং কিছু করতেছে। তো সেই পেরাক গাড়া দেখে তিনি চোখ খুলে সেই কবিরাজকে বলে এরকম আবার চোখ বন্ধ করো। তো সেই তুলারাশি আবার চোখ বন্ধ করে এবং তাকে আরো কিছু করার পর এখন সে দেখে যে তার চোখের সামনে একটা সেই ঝাপসা আলো, মানে তা তো চোখ বন্ধ, তো সেখানে দেখে যে একটা ঝাপসা আলো একটি মেয়ে সুরতি একটা বাচ্চা দিন চলে আসে এবং সে চলে আসে তার শরীরের মধ্যে ফিসফিসানি দিতে থাকে, প্রথমে তার কানের মধ্যে ফিসফিসানি দিতে থাকে, মাথার মধ্যে ফিসফিসানি দিতে থাকে এবং তিনি তখন জিনকে জিজ্ঞেস করতে বলে যে তুমি জিগাও যে সে কোথার থেকে আসছে। পরে সে জিগানোর পরে বলে যে আমাকে অমুক ব্যক্তি এরকম ব্ল্যাক ম্যাজিক করে পাঠিয়েছে তার মেয়ের ক্ষতি করার জন্য, সেই বাচ্চা মেয়েটার, এবং তাকে সেই বলে যে কবিরাজকে বলে যে সেই হুজুরকে বলে যে তদবির করতেছে যে এরকম একটা জিন এসেছে তাকে ক্ষতি করার জন্য এবং তাকে ধরে সেখানে তিনি জবাই করে দেন এবং তারপর বলে যে আবার চোখ বন্ধ করো। তো সেই তুলারাশি যে লোকটা তিনি আবার চোখ বন্ধ করেন এবং বন্ধ করার পর দেখে যে আরেকটা বাচ্চা আকৃতির ছেলে জিন এসেছে, সেটা একটু দুষ্টু টাইপের এবং ভয়ঙ্কর টাইপের। সেই মেয়ে জিনটার থেকে একটু বড় সড়ো কিন্তু ভয়ঙ্কর সেই মেয়ে জিনটা এসেছে ছায়া মূর্তি, কিন্তু সে ভয়ঙ্কর ছায়াটা এসে তাকে আবার এরকম ভাবে ডিস্টার্ব করতে থাকে, তার মাথার মধ্যে টোকাতে থাকে এবং এক পর্যায়ে জিজ্ঞাসা করে, ধুমুক দেয় বেটা তুই কেন এসেছিস, এদেরকে তোদেরকে কে পাঠিয়েছে? বলে আমাদেরকে আমাকে অমুক ব্যক্তি পাঠাইছেন এর ছেলের ক্ষতি করার জন্য। তখন তাকে আবার ওইভাবে কবিরা জবাই করে ফেলেন এবং সর্বশেষ যে জিনটা আছে সেটা হলো সব থেকে বড় জিন এবং শক্তিশালী জিন। এবং এই জিনটা এসে পুরা সেই যে রুমে বসেছিল, বাহির থেকে মনে হচ্ছে যে রুমের মধ্যে ধাপ ধুপ শব্দ করছে, এরকম একটা গরম এক পরিবেশ তৈরি করে ফেলে এবং সেই জিনটাকে কন্ট্রোল দিতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। এবং সর্বশেষ তাকে কন্ট্রোল করে হত্যা করার পর হুজুরদেরকে কিছু আমল দেওয়া হয় এবং যাদেরকে এই তদবিরগুলা করা হয়েছিল, এই কালো জাদু করা হয়েছিল, সেই কালো জাদুর প্রতিফলনে তারা হলো এই সমস্ত কিছু জিনদেরকে হত্যা করার পর তাদের কিছু আমল দিয়ে দেওয়া হয় এবং সেই আমলগুলা করতে থাকে, তারা সর্বশেষ ভালো হয়ে যায়। এই হলো আমার দ্বিতীয় গল্প। তো প্রথম যে গল্পটা বলেছিলাম যে মাদ্রাসার, সেটাও এরকম ছাত্ররা অনেক আমল করা শুরু করে দেয় এবং আমলের বরকতে সেই মাদ্রাসার ওই বজ্জিনগুলো তারা আর এখন পর্যন্ত সেই মাদ্রাসার কোনো সমস্যা ক্ষতি বা কোনো সমস্যা করেনি। তো এখন আমি চলে যাচ্ছি আমার তৃতীয় ঘটনায়। তো এই ঘটনাটি হচ্ছে আমাদের গ্রামের এক ভাইয়ের বউয়ের কাছ থেকে শোনা। তো একদিন কোন একদিন দাওয়াত খেতে যায়, তো আমি এর আগে বলেছিলাম যে আমি একটা মসজিদে আমাদের গ্রামের পাশে একটা গ্রামে মসজিদে গত বছর ইমামতির দায়িত্ব পেয়েছিলাম। তো সেখানে ইমামতির দায়িত্ব অবস্থায় আমি যে এক বাড়িতে একদিন খানা খেতে যাই এবং খানা খেতে যেয়ে সেই ভাবির কাছ থেকে শোনা এই ঘটনাটি। তো আমি এখন আপনাদের মাঝে সেই ঘটনাটি শেয়ার করছি। তো প্রতিনিয়ত আমি এসার আগেই খানা খাইতাম, সব সময় এসার আগে খানা খেয়ে এসার নামাজটা পড়ে আর বাইরে যেতাম না, ঘুমিয়ে যেতাম। তো ওই দিনটাতেও আমি তাদের বাড়িতে এসার আগে খানা খেতে যাই এবং খাবার খেতে যায়, খাবার খেয়ে বসতেছি এবং আমাকে সেই ভাবি জিজ্ঞেস করতেছেন যে হুজুর, আপনি যে মসজিদে থাকেন একা একা এত রাত বিরাত প্রত্যেক দিন একা একা থাকেন, আপনি কি কোনো ভয় পান নাই বা কখন আপনার সাথে কোনো কিছু হয় নাই, এরকম কিছু জিজ্ঞাসা। আমি বললাম জি না, আমার সাথে তো আজ পর্যন্ত এখনো কোনো কিছু হয় নাই বা আমি কোনো ভয় টয় এরকম কোনো কিছু পাই নাই, কারণ আমি সব কিছু আজ পর্যন্ত দেখি নাই। তো তিনি বলতেছেন যে আর আগে যে হুজুরটা ছিল আর অন্য অন্য হুজুর, তারা বলতো অনেক কিছু দেখতো, অনেক ভয় পাইত এবং একটা হুজুর একদিন ফজরের সময় উঠছে এই একটা কিছু দেখায়, এখন তিনি আর নামাজও পড়াইতে পারতেছেন না, তিনি আবুল তাবুল বলতেছেন সবকিছু, এরকম অনেক হুজুরের সাথে দুর্ঘটনা ঘটছে। তো আমিও আবার তাকে বলতেছি যে হ্যাঁ, আপনার শ্বশুরের কথাও শুনলাম যে আপনার শ্বশুরকে নাকি একবার এক জিনে ডেকে নিয়ে মেরে ফেলতে নিয়েছিল, তিনি বেঁচে আছেন, তিনি কোনোভাবে বেঁচে ফিরছেন সেখান থেকে। তো তিনি বলতেছেন বলে আমার শ্বশুরকে কেন, আমার ছেলের সাথে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। বললাম যে কি বলেন, কোথায় এরকম একটা ঘটনা ঘটে গেল? তখন তিনি বলতেছেন আমি আমার স্বামীর সাথে, তার একটি ছেলে আছে এখন বর্তমান 9 বছর বা 10 বছর বয়স, তার তখন 1 বছর বা 1.5 বছর ছিল, তখন তার স্বামীর সাথে তারা ঢাকার নরসিংদীতে কোনো এক জায়গায় থাকত। তো সেই নরসিংদীর একটা ঘটনা তিনি বলতেছেন যে তারা যে বাসায় থাকত, তো একদিন তাদের বাসার পাশেই একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট করে বা কোনো দুর্ঘটনায় একটা মানুষ মারা যায়। তো তারা দুপুর বেলা যখন দুপুরে আজান দিবে এমন অবস্থায় তার ছেলেকে নিয়ে সেই মৃত লাশকে দেখতে যায় এবং মৃত লাশকে দেখতে যাওয়ার পর তারা সেখান থেকে সেই লাশকে দেখে যখন ফিরে আসে, ফিরে আসার পর সাধারণত দুপুরের খাবার গোসল টুসল শেষ করছেন এবং বাবুকে সুজি খাওয়াচ্ছেন এবং সুজি খাওয়ানোর এক পর্যায়ে যখন বাবুর মুখে সুজি তুলে দিতেছেন, সুজি তুলে দিতে দিতে যখন অর্ধেক খাওয়া হয়েছে তখন হঠাৎ করে তিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং সুজি খায়ও না, কোনো কথাও বলে না, কিছুই নাই, তার শরীরের উপর একদম স্টিল হয়ে বাবুটা শুয়ে আছে এবং দেখে যায় বাবুর শরীর ধীরে ধীরে নীল হয়ে যেতেছে এবং চোখগুলো অনেক বড় বড় হয়ে যেতেছে। তো তিনি তো মেয়ে মানুষ, বাসায় একাই থাকেন, তখন তিনি জোরে সোরে চিৎকার দিয়ে উঠছেন। এখন চিৎকার দেওয়ার পর তার আশেপাশে বাসার যত মানুষ আছে তারা সবাই সেখানে চলে আসে এবং চলে এসে দেখে যে এমন অবস্থা, ছেলেটার চোখ বড় বড় হয়ে গেছে, কোনো কথা কয় না এবং নড়াচড়া করে না। এখন সবাই মিলে, তখন যারা ছিল বাসায় সবাই সুরা পড়ে, সুরা ফাতে এবং অন্য অন্য সুরা পড়ে, সেখানে ফু দেয়, ফু দেওয়ার পর একটু স্বাভাবিক হয় এবং ধীরে ধীরে প্রথম দিন ঠিক হয়ে যায়। তো তার দু একদিন পরে আবার দুপুরবেলা সেম একই কাহিনী, এরকম বিছানার উপর শুয়ে গেছে, দেখে উপরের দিকে তাকায় আসছে, একাই উপরের দিকে তাকায় আসছে। তো ভাবি কোন এক কাজে গেছে, কাজের থেকে আসার পর তিনি দেখে যে ছেলে উপরের দিকে তাকায় আছে, কোনো কথাও বলে না, নড়াচড়াও করে না, কিচ্ছু না। তো তিনি আবার সেই চিৎকার দিয়ে উঠেন। এইভাবে ভাইকে একদিন ভাইকে নিয়ে বলল, যাস আমরা কোনো একটা ভালো ডাক্তার টাক্তার দেখাই যে ছেলের কি হয়েছে। তো ভালো ছেলে নিয়ে কোলে নিয়ে একদিন বের হয়েছে বাসার থেকে। তো বাসার থেকে বের হওয়ার পর একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে, যে পুরো শরীর একদম কালা হয়ে একদম মোচরা মুচরি করতেছে ছোট বাবুরা। তো বাসার থেকে বের হয়ে দেখে এমন অবস্থা, তো তারা দৌড় দিয়ে আবার বাসায় চলে গেছে। তো কিছুক্ষণ পর আবার ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। তো তখন ভাবি খেয়াল করলো যে না, এই বাসায় আর থাকবো না আমি, তাহলে চলে যাই, তুমি অন্য কাজ করো বা অন্য বাসা নাও, আমি বাড়িতে চলে যাই। তো তিনি বাড়িতে চলে আসবে, যতক্ষণই সবকিছু গুছিয়ে নেয়, বাসার থেকে বের হওয়ার শুরু করেন, তখনই তার ছেলের অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হতে থাকে। তো এক পর্যায়ে বলল যে না, এইভাবে তো যাওয়া যাবে না। তো তারা কি করলো, তার সেই ভাবির বাবাকে ফোন দিল। তো তাদের গ্রামে আবার একজন খুব নাম করা একজন কবিরাজ ছিল। তো ভাবির বাবা সেই কবিরাজকে নিয়ে আবার ঢাকা যায় সাথে করে। তো নিয়ে যাওয়ার পর কবিরাজ যখন প্রথমে সেই বাসায় ঢুকে, বাসায় ঢুকেই তো আন্দাজ পেয়ে যায় যে বাসায় একটা খারাপ জিন আছে। তো সেই জিনটা কোথায় থাকে এটা খোঁজার জন্য যখন তিনি সেই বাথরুমে যান, তো বাথরুমে যাওয়ার পরেই কবিরাজকে একদম সবার সামনে একদম পুরা শূন্য তুলে ফেলেন, এবং পুরা বাথরুমের দরজা যেন কেমন ঠাস ঠাস করে বাতাসে যেরকম বাড়াতে থাকে, লাগাতার এইভাবে বাড়িতে দেওয়া শুরু করলেন এবং বাড়াতে থাকলেন। তো এইরকম শব্দ করতে থেকে সবাই এক পর্যায়ে ভয় পেয়ে যায়, এবং কবিরাজও তার সেই মন্ত্র পুষিত সবকিছু করার পর তিনি সবকিছু করে এবং সেই পরিবারটাকে প্রথমে বাড়িতে নিয়ে আসেন। এখন বাড়িতে নিয়ে আসার পরেও বলে যে না, তোমাদের সমস্যা এখনো কাটেনি, সেই বধ জিনটা আমাদের সাথে সাথে বাড়িতেও চলে এসেছে। এবং তারপরে কি হয়, একদিন রাতে সেই কবিরাজ সবাইকে নিয়ে বসেন, এবং বসানোর পরে প্রথমে সেই জিনটাকে, সে ছোট বাবু তো ভালোভাবে কথা বলতে পারে না, তার নিজের মধ্যে হাজির করেন, এবং হাজির করার পর সে জিনটা কোনো কথা বলতেছে না, একদম চুপচাপ থাকতেছেন, কোনো কথা বলতেছেন না, তো চুপচাপ থাকতেছেন। তো তখন তিনি ছুটে বললেন যে জিনটা বোবা, সে কথা বলতে পারবে না। তো সে আরেকটা জিনকে ডাকলো, তো সেই জিনকে ডাকে সবার মাঝে বলল যে সেই জিনটা কেন এসেছে। তখন বলল, ও যে দুপুরে যে ভাবি একদিন সেই দুর্ঘটনার জনিত মৃত বাড়িতে গিয়েছিল, তো মৃত বাড়ির ছায়া নিয়ে ফেরার সময় সেই বোবা জিনের শরীরে পাড়া দিয়েছিল, এবং সেই জিনটা নাকি ওইখানে থাকে অনেক বছর ধরে, তার বাবা মা সে নাকি একটা অবৈধ সন্তান ছিল, এবং অবৈধ সন্তান অবস্থায় তাকে পুঁতে ফেলে তার বাবা মা সেটা দেখার জন্য, এবং সেখান থেকে সে জিন হয়ে যায় এবং খারাপ জিন, তো তার উপর দিয়ে পা গেছে এর জন্য। এখন কবিরাজ বলে, তুই কিভাবে যাবি? তো আমি বলে, আমি কখনোই যাব না, আমি এই বাচ্চার রক্তে রক্তে মিশে গেছি, আমি এই বাচ্চার রক্ত একদম শূন্য করে এই বাচ্চাকে মেরে ফেলে তারপরে যাব। তো জিনকে কবিরাজ তাদের তথাগত অনুযায়ী কিছু শাস্তি দেন সবার সামনেই। তো জিন তাও যাইতে রাজি হয় না, যে আমি যাবই না, পরে শেষমেশ রাজি হয় যে আমাকে একটা গরু দিতে হবে। বলে যে না, তোকে গরু দেওয়া হবে না, তুই যাবে কিনা সেটা বল। এরপরে জিনটা অনেক দুষ্ট ছিল, কোনোভাবেই যাবে না। তো শেষমেশ দাবি তার ফুরাইন একটার পর একটা বড় বড় দাবি, এবং দাবির শেষে তিনি চলে আসেন যে আমাকে একটা ভেড়া দিতে হবে। ভেড়া আমরা জানি যে ছাগলের ন্যায় একটা ছাগল প্রজাতির প্রাণী, এবং তাদের শরীরে সাদা সাদা বর্ণ অনেক পশম থাকে। তো সেই একটা ভেড়ার বাচ্চা তাকে দেওয়া হয়, বলে হয় যে অমুক জায়গায়, তো আমাদের সেখানে একটা পল্টন মোড় নামে একটা রাস্তা আছে, সেখানে সাধারণত মানুষ ওরকম ভাবে যাতায়াত করে না, তো সেই মোড়ের মধ্যে ছেড়ে দিয়ে আসতে বলা হয়, এবং সেখানের সেই মোড়েই পল্টন মোড় থেকে সেই ভেড়াটি পরের দিন আর খুঁজে পাওয়া যায় না, এবং তারপর থেকে সেই ছেলেটি এখন পর্যন্ত সুস্থ আছে, তার এখন আর কোনো সমস্যা নেই। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা।
আমরা শুনছিলাম যে শিহাব কিভাবে একের পর এক চমৎকার ভাবে তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করছে। বাট এই ফাঁকে আমি একটু কমেন্ট পড়ে নিই। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আয়েশা, বলেছে খুব ভালো লাগে শুনতে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও, অনেক ধন্যবাদ আপনাকে। যুক্ত হয়েছে আমাদের সাথে সুনেরা, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার কি অবস্থা? জয়েন করেছেন আমাদের সাথে লাকি, তিনি বলছে ভূত স্টুডিও আমার খুব পছন্দের অনুষ্ঠান, উদয় ভাই অনেকদিন পর তোমাকে এই অনুষ্ঠানে পেয়ে ভীষণ ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে। আর টুম্পা লিখেছে ভূত স্টুডিওতে আমি আসতে চাই, উদয় ভাই কিভাবে আসতে হবে আরেকবার যদি নিয়মটা বলে দিতেন খুব ইজি ওয়েটা, যেটা হচ্ছে তোমার হাতে মোবাইল ফোন আছে না, ওর মেসেজ অপশনে চলে যাবা, গেট অ্যাপ করবা, আরবিএস স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবা 26969 এই নাম্বারটিতে। স্যার আমরা হয়তো আরো দু থেকে তিনটা ঘটনা কিন্তু শুনবো আমার এই বন্ধুর কাছ থেকে, তার আগে জানিয়ে রাখি তোমার কাছে যদি এরকম তিনটা চারটা বা পাঁচটা ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে যেগুলো তুমি রেডিওতে এসে বলতে চাও আগামী পর্বে, তাহলে এখনই মোবাইল ফোনটা হাতে নাও, মেসেজ অপশনে যাও, গিয়ে টাইপ করো আরবিএস, আরবিএস স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠায় দাও 26969 এই নাম্বারটিতে। রাইট নাও আমি আবার আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি। সো শিহাব আমরা পরবর্তী ঘটনাগুলো শুনি।
জি, এখন আমি আমার চতুর্থ ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটি ঘটে আমাদের টাঙ্গাইল জেলায় কোন একটা থানার কোন একটা গ্রামে, আমি সেই গ্রাম এবং থানার নাম কোন বিশেষ কারণে উল্লেখ করছি না। তো সেই ঘটনাটি শোনা আমার এক বন্ধুর কাছ থেকে। তো আমরা একসাথে প্রায় পাঁচ ছয় বছর যাবৎ একসাথে চলি বা এক মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং একসাথে জব করি। তো সেই বন্ধু যেভাবে বলেছে আমি সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। তো এই ঘটনাটি ঘটে যায় 2020 সালে। তো এটা আমার সেই বন্ধুর বাড়িতে তার চাচাতো ভাবি, তার চাচাতো ভাইয়ের বোর সাথে ঘটনাটি ঘটে যায়। তো উনি তো অনুরূপ ভাবে এরকম ভাবেই বলেন যে আমার সেই ভাবির এই হাতের মধ্যে, আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে এই হাতের মানুষ কাজ করতে করতে হাতের বা পায়ের এই কণাগুলো দিয়ে ময়লা ঢুকে এখানে অনেকগুলো ফুলে যায় এবং সেখান থেকে পরে পুষ বের হয়, এটাকে তারা এরার বাতাস বা এরার বীজ বলে। তো এরকম তার এক ভাবির এরকম হয়েছে এরার বীজ। তো সেই জিনটা আবার পচা জিন, তো সেই পচা পুষ্টুচের দিকে তার নজর এবং সেখানেই তার বাসা বেঁধেছে সেই এরার মধ্যে। তো বেশ কয়েকদিন এগুলা দেখা যায়, তিন দিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ পরে সেই হাত পাজে ফুলার সেই এরার বীজগুলা সেগুলো ফেটে যায়, ফেটে সেখান থেকে পুষ্টুচ বের হয়ে যায়। তো একদিন এরকম চার পাঁচ দিন যাবৎ সেই জিনটা নাকি সেখানে বাসা বেঁধেছে। তো তিনি একদিন মাছ কুটতেছেন, মাছ তো মাছ কুটার সময় মাছের কাটার একটা ঘা লেগে সেই হাতের সেই এরার বাতাস বা যেটা বলতেছে এখানে ফেটে পচে পুষ হয়েছে, সেই পুষ ফেটে গলে বের হয়ে পড়ছে। তো জিনটা তো সেই দিকে নজর পড়ছে, সেখান থেকে সেখানে দৃষ্টি লাগছে। তো এটা ফাটার পর থেকে সেই ভাবির আর কোনো কিছু ভাল লাগে না, তার কোনো কিছু ভাল লাগতেছে না, সে সেখানেই বসে আছে এবং তার কিছু ভাল লাগতেছে না। সেই সারা রাত তো কাজটা শেষ করে মাগরিবের পরে তিনি গোসল টোসল শেষ করেছেন এবং গোসল শেষ করে তার বাচ্চাদেরকে নিয়ে তার স্বামীকে নিয়ে প্রতিদিনের ন্যায় রাত্রেবেলা তারা বিছানায় ঘুমাইছেন। কিন্তু ওই রাত্রে রাত যখন এগারোটা বা সাড়ে এগারোটা বাজে, তো গ্রাম অঞ্চলের এগারোটা বা সাড়ে এগারোটা কিন্তু অনেক রাত, এরকম রাত্রে মানুষ একদম নির্জন হয়ে যায়, সাথে আশেপাশে শুধু বর্ষার দিনে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শুনতে পাওয়া যায় না। আশেপাশে জঙ্গল থাকে, সেখান থেকে শুধু ঝিঝি পোকার ইরির পোকার ডাক শোনা যায় আর মাঝে মাঝে কুকুর আর শিয়ালের ডাক শোনা যায়, এরকম নির্জন হয়ে যায়। তো রাত বাজে এগারোটা বা সাড়ে এগারোটা, এমন অবস্থায় তার সেই চাচাতো ভাই এর ঘর থেকে জোরে সরে চিৎকার দিয়ে উঠছে তার চাচাতো ভাই এবং বলতেছেন বাঁচাও বাঁচাও, এরকম ভাবে চিৎকার দিতেছেন। এবং আশেপাশের মানুষজন সব দূরে দূরে একটু দূরে দূরে বাড়ি, তো তাদের কানে রাত্র নিঝুম রাত, তাদের কানে আওয়াজ পৌঁছেছে যে এত রাত্রে চিল্লাইকে কোনো ডাকাত টাকাত পড়লো নাকি না। সেই বাড়িতে সাধারণত মারামারি বাস্ত তো বেশি এবং বলে এত রাত্রে মারামারি বাজছে, মনে হয় কেউ মনে হয় কিছু কোনো সমস্যার মধ্যে পড়লো নাকি। এগুলো চিন্তা করতে করতে তো তাদের বাড়িতে মানুষ যা দেখেন যে তার যে বউ, সেই ভাইয়ের বউ কি করছে, বিছনার উপর বসে তার চুলগুলো ছেড়ে দিয়ে চোখগুলো বড় বড় করে শুধু হিন্দুদের যে আলতি দেওয়া হয় এরকম করতেছে বিছনার উপরে আর মাথা ঝুঁকাচ্ছে এইভাবে এবং বিছনার মধ্যে শুধু থারবাচ্ছে, এরকম ভয়াবহ দৃশ্য দেখে সেই ভাই ভয় পাইছেন। তো আমার সেই বন্ধুর একজন দুলা ভাই আর বন্ধুরাও সেখানে গেছেন দেখার জন্য, যেহেতু পাশাপাশি বাড়ি একটু দূর আর একটু দূর। তো যাওয়ার পর আমার এক বন্ধুর দুলা ভাই বলতেছেন যে কি হয়েছে কি হয়েছে। তো সেই ভাবি বলতেছেন কি যে বেটা কি হয়েছে, তুই দেখোস না বেশি বুঝোস আমার থেকে, এখন বল আমি কোন দিকে আছি। তো মানুষ বলল যে উত্তর এই দিক, দক্ষিণ এই দিক, বললো আমার পশ্চিম দিক করে দে। তো তারা পশ্চিম দিক করে দেওয়া হলো। তো একজনকে বলতেছেন যে এই তুই যা কবিরের জায়গা নিয়ে, তার নাম ছিল শফিকুল, শফিকুল তুই যা কবিরের জায়গা নিয়ে। তো সব বলছে এই বেডাই তুই বেশি বুঝিস, তুই কবিরাজ রাখতে দাস না তোর কিন্তু ক্ষতি হবো, কয় তুই যা করতে পারবি তাই করিস, আমি কবিরাজ রাখতে যাইতেছি, কয় যাস না কিন্তু তুই যে উই যে রাত করে গাব গাছের নিচে খাড়া খাড়া কথা কস প্রেম করস, আমি কিন্তু এগুলো জানি রে, তোর গাড়টা গোল মটকে দিম সেদিন তুই বুঝবি যে কেমন হয়েছিল। তো এইগুলো দেখানোর ভয় দেখাইতেছে, কয় যা তুই আমার দা করা করিস। তো তিনি যায়, যাওয়ার পর একজন মহিলা কবিরাজকে ডেকে আনে। তো তিনি আসার পর জিগায়, এই তুই কেন আসছিস এই রুগীর সাথে? বলে দেওয়ার জামাই, রে বুঝাইছিলাম যে আমি যে গাছে থাকি ওই গাছের নিচে যাওয়া যেন কোনো গাঁজা টাজা বা অন্য কোনো নেশাবানি যেন না করা ওইখানে যায়, ওইখানে যেন পরিষ্কার রাখে। কিন্তু যে ওইখানে যায় প্রতিদিন বিড়ি সিগারেট খায়, দুর্গন্ধময় জিনিস খায়, এর জন্য আমি ওর ঘরে আসছি, তুই চলে যা। কয় না, আমি আর এখন যাব না। তো তখন সেই মহিলা কবিরাজও তিনি সবার সামনে ধ্যানে বসে যান, এবং ধ্যানে বসে যাওয়ার পর তার মধ্যে একটা জিন চলে আসে। তো আমার সেই বন্ধু যেভাবে বলতেছিল যে যখন জিনটা চলে আসে, টিনের ঘর ছিল তো পুরা ঘরটা একদম কেঁপে উঠে, এবং পুরা ঘরে মনে হয় শু শু করে একটা গরম বাতাস খুব স্পিডে ঢুকলো, এবং ঢুকার পরে বলে লাইট বন্ধ করে দেন। তো লাইট বন্ধ করে দিয়ে সবাই পাশের রুমে চলে গেল, এবং তারপর আমার বন্ধু বলতেছে, দেখুন শুরু শুনলাম যে ভিতরে দুবুর দুবুর একদম মানে কিল ঘুষির যত শব্দ আছে সবকিছু শোনা যেতেছে। এবং একটু পরে তার সেই ভাবি যার মধ্যে ওই বদ জিনটা আসর করেছে, তিনি বলতেছেন, কই তোর সাথে আমি আর ঘরে মারামারি করবো না, তোর সাথে আমার লড়াই হবে বাইরে, তুই বাইরে আয়, তোর সাথে আমি বাইরে মারামারি করবো। তো তিনিও তার সাথে বাইরে গেছেন। বাইরে যাওয়ার পর এখন সেই ভাবি একদম এত জোরে একটা দৌড় দিছে যে সবাই দেখতে শুধু দৌড় দিতে থাকে, কিন্তু মানুষ স্বাভাবিক অবস্থায় এত জোরে দৌড় দিতে পারে না, এবং তার পিছে সেই কবিরাজ মহিলারাও দৌড় দিছে। তো আমাদের সেই বন্ধুর বাড়িটা ছিল এরকম চারকোনা বাড়ি, তো বাড়ির পিছে একটা বাথরুম আর একটা গাব গাছ মোটা, তো তার পিছনে একটা বাগা পুকুর ছিল, এবং পুকুরে আশেপাশে কিছু ক্ষেত। তো সেই কবিরা তো তার পিছে দৌড় দিয়েছে, এবং সর্বশেষ যখন পাগারের কাছে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার হাত টেনে ধরছেন, কবিরাজটার জিন সহ কিভাবে যেন সেই জিনকার হাত টেনে ধরছেন, এবং হাত টেনে ধরে তাকে সাথে টানতে টানতে এই উঠানে নিয়ে আসছেন, বাড়ির যে উঠোন থাকে সেখানে নিয়ে আসছেন। পানিতে আর নামতে পারে না, কারণ পানিতে নামলে ওটা ছিল একটু পানি প্রকৃতির জিন, এবং পানিতে নামলে তার শক্তি অনেক বেশি বেড়ে যাইত। এবং বাড়ি উঠানে আনা রাখার পর সেই পানি টানি পড়া দেওয়ার পর ছিটানো পড়ার পর স্বাভাবিক হয়, তো ওর হালকা কিছু পানি পড়া দিয়ে একটু তদবির করে রেখে যায়, এবং স্বাভাবিক কয়দিন ভালো হয়ে যায়। তো তার তিন দিন পর তাদের বাড়িতে ছিল একটা বিয়ের অনুষ্ঠান, বুধবার দিন দুপুর বেলা, তো অনেক মানুষজন আসছে। তো যখন আসরের আজান দিবে, দুপুর বিকাল টাইপের হয়ে গেছে, আসরের আজানের পরপর সাধারণত বিয়ের অনুষ্ঠানে গ্রাম অঞ্চলে এই দিকে মানুষের খানা দাওয়া দেওয়া হয়, তো আসর আজানের পর সব মানুষকে যখন খানা দাওয়া শেষ হয়েছে, এমন অবস্থায় দেখতেছেন যে সেই ভাবি হঠাৎ করে ঘর থেকে চিল্লাইতে চিল্লাইতে চুল টুল সাইডে দিয়ে চিল্লাতে চিল্লাতে বাইরে চলে আসছে, এবং বাইরে চলে আসা তিনি পুরা উঠোন সহ দৌড়াদৌড়ি শুরু করছে আর নাচানাচি করতেছে আর চিল্লাইতেছে, আর কেউ যদি তাকে থামতে বলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। এবং এমন অবস্থায় আমার বন্ধু বলেন যে আমরা তখন শুধু তার তামসা দেখতেছি, যে সে কি করে, সব মানুষজন বিয়ের অনুষ্ঠান, বাড়িতে অনেক মানুষ আসছে, তো আমরা তামসা দেখতেছি, মানে কি আমরা সেই ই দেখতেছি, উপলব্ধি করতেছি, উপভোগ করতেছি সবাই। এমন অবস্থায় তিনি নাচতে নাচতে হঠাৎ করে আমাদের ওইদিকে বলে ছাগল নাদি ফল গাছ, যেই গাছে ফল ধরে আপনার শশার যে বিচি থাকে এতটুক সাইজের, প্রথমে সবুজ বর্ণের ফল হয় এবং সেটা পেকে শেষে কালা হয়ে যায়, ছোট ছোট গোল গোল ফল, তো এগুলো খাওয়া যায় এক ছড়িতে অনেকগুলো করে ধরে। আমাদের ওইদিকে ছাগল নাদি বা ছাগলের নাদা ফল, এই ফল নামে সেটা পরিচিত, সে চিকন একটা ওরকম গাছ ছিল। আমার সেই বন্ধু বলতেছেন যে ভাই বিশ্বাস করেন, একজন মহিলা মানুষ হয়ে তিনি, আমি তো প্রথমে বিশ্বাস করতেছিলাম না, তো তিনি কি করেন যে এক দৌড় দিয়ে দেয় সেই ছাগলনাতি গাছে উঠে পড়েন, এবং উঠে সেখানে দাঁড়ায় তিনি হাসতে থাকেন যে মহিলা মানুষ একটা গাছ না দৌড়ায় শুধু গাছের মধ্যে দৌড় দিয়ে কিভাবে উঠতে পারে, এবং আবার সে দৌড় দিয়ে গাছ থেকে নামে ঘরে ঢুকেন, এবং সবাই আমরা তার পিছে ঘরে যাই। এখন ঘরে যায় দেখে আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেক টিনের ঘর আছে, এবং টিনের ঘরগুলোর মাঝখানে দেখবেন যে কাঠ দিয়ে এরকম ধন্না দেওয়া আছে লম্বা, সে উপরে অনেকটুকু ফাঁকা, নিচে পুরাটাই ফাঁকা, যে সেখানে একজন মহিলা মানুষ কিভাবে উঠলো, এবং উঠে একদম ধর্নার মাঝখানে এভাবে চুল টুল সাইডে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, এবং মানুষজন ঢুকার পরে একবার হাসে আর একবার কাঁদে। তো মানুষজন কিছু না কে যেন কি জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর সেই ধর্নার থেকে প্রায় এই আপনার 8 ফিট বা 9 ফিট বা 10 ফিটের থেকে উচ্চতা হবে এরকম একটা ধর্না, তো সেখান থেকে সেই মহিলা মানুষ লাভ দিল, লাভ দেয় সবার সামনে নেমে আবার সে এক দৌড় দেয় সেই ছাগল নাদি গাছে চলে গেল। এবং ছাগল নদী গাছে যাওয়ার পর সেই ছাগল নদী গাছের পাশ দিয়ে আবার যে বাঁশ ঝাড়টা ছিল সেই আমরা জানি যে বাঁশ ঝাড়ে কুঞ্চি থাকে, এরকম লম্বা লম্বা বাঁশের কিছু ডালপালা যেগুলো অনেক লম্বা তুর বিস্তৃত হয়। তো একটা কুঞ্চি আপনার সেই এক বাঁশের একটা কুঞ্চি আসছে সেই ছাগল নদী গাছে এবং অপর একটা কুঞ্চি সেই বাঁশ থেকে বের হয়ে গেছে আপনার যে সেই গাব গাছটা আছে সেই গাব গাছে যাওয়া লাগছে। তো সেই ভাবি মহিলা মানুষ হয়ে কিভাবে সম্ভব যে তিনি তার এক আঙ্গুল দিয়ে এইভাবে একটা কুঞ্চি ধরে বেয়ে একদম সেই গাব গাছের মাথার উপর চলে গেছে এবং গাব গাছের মাথার উপর যা তিনি নামেও না, শুধু সেখানে হাসাহাসি করেন আর কান্দাকান্দি করেন। তো তখন সেই বাড়ির যে মুরব্বী একজন চাচা, আমার এক বন্ধু চাচা এসে নামেন যে আপনি কি হয়েছে, আপনি রাগ করেন না, আপনি নিচে আসেন গাছ থেকে নামেন আমাদের সাথে কথা বলেন, আপনি যা চান তাই দিব, আপনি কি চান? আমি ওর পোলারে চাই, ওর যে সুন্দর পোলা আছে, ওর জামাইকে বলছিলাম যে এখানে এসে যাতে এরকম উল্টা পাল্টা কাজ না করে, ও আমার সাথে বেদবি করছে, এর জন্য ওদের কোনো সার নেই, ওর যে ছেলেটা আছে আমি ওইটাকে চাই। এরপর আমার সেই বন্ধুর যে মা আছে তাকে টার্গেট করে একটা গালি দিয়ে বলে যে এই তুই, তোর একটা পোলা আছে না, তোর খবর আছে, তোর সেই ছেলেরও খবর আছে, আমি ওর টুকটুকা কচি ডাবের ছেলে ডাড়ে নিয়ে গেছিলাম পুকুর পাড়ে মেরে ফেলার জন্য তার রক্ত চুষার জন্য, কিন্তু তুই যাই সেখান থেকে নিয়ে বসছস, তোর খবর আছে, তোর পোলারও খবর আছে। এরপর এক এইভাবে পর্যাপ্ত কমে মানুষকে গালাগালি করার পর সেই চাচা বুঝায় বুঝায় তারা নামান এবং তিনি একদম এত স্পিডে সেই গাছ থেকে নামে যে স্বাভাবিক মানুষ কখনো এইভাবে নামতে পারে না, এক ডাল থেকে লাফ দিয়ে আরেক ডাল ধরতেছেন, এইভাবে তিনি একদম দ্রুত স্পিডে নেমে আসেন মাটিতে। এবং নেমে আসার পর তখন কি করেন যে তিনি বাসার মধ্যে চলে আসেন এবং তারা একজন হুজুরকে ডেকে আনেন এবং তাকে বসানোর পর জিজ্ঞাসা করা হয়। পরে বলে যে আমি তো এই বাড়ির কারো কোনো ক্ষতি করতে চাই না, আপনাদের এই বাড়িটা আমার কাছে ভালো লাগছে তাই আমি এখানে থাকতে চাই, শুধু চাই যে ওই জায়গাটা আপনারা একটু পরিষ্কার রাখেন, কিন্তু আমার কথা শুনেন, ওর এর আগেও না করছিলাম, এরপরে বেদবি করে গেছে, এখন আমি এই রোগীর কোনো ক্ষতি করব না, শুধু আপনারা 40টা জুমা প্রায় এক বছরের মতো যে প্রত্যেক জুমায় আপনারা ই রান্না করবেন, সিডনি বা খিচুড়ি রান্না করে এলাকার যে ছোট ছোট বাচ্চা আছে গরিব অসহায় মানুষ আছে তাদেরকে খাওয়াই দিবেন। এবং এইভাবে চলতে থাকে ঠিক যখন 38 জুমায় যায়, তো সেই জিনটা যখন তার মধ্যে আসে প্রত্যেক জুমায় আবার সেই জিনটা তার মধ্যে এইভাবে ভর করেন এবং খিচুড়ি খাওয়ার পর মানুষকে তিনি তদবির করতে থাকেন যে কার কি সমস্যা আছে, বিষ বেদনা এগুলো তিনি ঝাড়ফুঁক দিতে থাকেন। তো ঠিক 38 জুমা পর এসে সেই ভাবির আবার যে মা আছে তার আবার একটা ভাই আছে, তিনি আবার এগুলার কবিরাজি করেন টুকটাক, তো তার যা জানাইছেন, তো তিনি আবার কি করছেন সেই কবিরাজটার দিকে এরকম সেই জিন ছাড়ানোর জন্য কোন একটা তদবির করছে। তো জিন তো যাই নাই পুরো সেই জিনটা আরো খেপে গেছে, এখন তারপরে সেই 38 জুমা এসে এই পরিমাণ পাগলামি শুরু করছে, এখন কাউকে মারে না, পুরো ঘর বাড়ি মনে হয় সে ভেঙে ফেলবে। এবং মানুষজন এসে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা এরকম বোঝানোর পর জিজ্ঞাসা করে এবং তিনি বলেন যে আমি কি আপনাদের কোনো ক্ষতি করছিলাম, আমি তো শুধু এখানে থাকতে চাইছি, কিন্তু আপনারা আমার ক্ষতি করার জন্য ঘুরতেছেন, আপনারা আপনার মা আমার নিয়ে যান কবিরাজের কাছে আমার ক্ষতি করার জন্য, ও কি আমার কোনো ক্ষতি করতে পারবে, আমি উল্টা রয়ে যে আমার পাগলারে পাঠিয়ে দিলাম, মানে একটা জিন চালান দিয়ে দিছে তিনি, যে জিন যেদিকে যায় যেখানে যায় তার একদম খায়ে থেয়ে আসে, না খায় আসে না। এই কথা শোনার বলার পরপরই সেই পাশের গ্রাম থেকে ফোন আসছে সেই ভাবির মায়ের ভাইয়ের বাড়ির থেকে যে তিনার অবস্থা তো খারাপ, তিনি তো এখন অনেক বমি করতেছেন এবং অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন সেই ভাবির মা তো সেই জিনের পা ধরে অনেক চিকরা চিকরি, আমি ভুল করে ফেলছি বুঝি না, মানে মাফ করে দেন, কয় না তোর কোনো মাপ নাই, তুই জানো যে আমি কোনো ক্ষতি করি না, এরপরে তুই আমার নষ্ট করতে চাইছিলি বা ক্ষতি করতে চাইছিলি, এখন আমি যে পাগলারে পাঠাইছি যেখানে যায় খায় থুয়ে আসে, কাউরে ছাড়ে না, একদম মেরে থুয়ে আসে, এগুলো ভয় দেখাইতেছে, তো অনেকক্ষণ বুঝানোর পর আপনি পারবেন ফিরে আনতে পারবেন আপনি যেহেতু পাঠাইছেন, পরে বলে যায় তাহলে আমার একটা ফাঁকা জায়গায় নিয়ে যা আমি ফিরে আন দিব, যদি ফিরে আসে আসলো তাহলে তো তোদের কপাল ভালো, আল্লাহ তোদেরকে রহম করবো, আর ফিরে না আসলে তাহলে মনে করলে যে ও শেষ, তো তাদেরকে নিয়ে যায় এবং বলে কোন দিকে আসি, যে আবার বলে যে উত্তর দিকে অমুক দক্ষিণ দিকে অমুক, বললো আমাকে পশ্চিম দিকে নিয়ে যা। তো তখনকার যে কাহিনী আমার সেই বন্ধু বলেন যে আমরা যখন আমাদের বাড়ির থেকে আমি তাদের বাড়িটাও দেখছি, তাদের বাড়ির থেকে বের হলে একদম চিকন রাস্তা, রাস্তার সাথে একটা চিকন খাল এবং খালের পাশে একটা জঙ্গল, জঙ্গলে নানান ধরনের গাছপালা আছে, তো সেই রাস্তায় নিয়ে গেছে, বাড়ি থেকে বের হলে রাস্তা, এবং সেখানে যায় আমার সেই বন্ধু বলতেছেন যে আমি দেখতেছি যে গাছ থেকে পানি পড়তেছে একদম পেশাবের মতো, কিন্তু উপরে কাউরে দেখা যায় না, আমি আমার নিজের চোখে এটা দেখছি যে জিনেও মুতে দেয়। এবং সেই যে ভাবির যে জিন, তখন বাদে রাত ১২টার মতো এই তামাশাগুলা করতে করতে রাত ১২টা হয়ে গেছে, তখন তিনি বলতেছেন যে ওই কেড়ে তুই, তোর এত বড় সাহস, আমার সাথে তুই পেশাব করিস, আমার সামনে একটা থাপ্পড় দিয়ে তোরা মেরে ফেলবো। এটা বলার সঙ্গে সঙ্গে তার পেশাব বন্ধ হয়ে গেছে। এখন তখন সেই ভাবি বলল যে আমাকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেন, এবং পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়ার পর তিনি নাকি কোনো একটা মন্ত্র পড়ে যখন এরকম একটা ফু দিয়ে দিল, তখন আমার সেই বন্ধু বলল যে গরম একটি হাওয়া মনে হয় আমাদের পাশ দিয়ে এরকম ভাবে চলে গেল, মনে হয় গাছগুলো এরকম চারপাশে বাতাসের গতিতে সাইট হয়ে যেতেছে, এবং তার কিছুক্ষণ পর ফোন দিয়ে শোনা গেল যে সে সুস্থ হয়েছে। এবং এইভাবে লাস্ট ৪০ জুমায় এসে বলল যে আজকে শুধু ছোট মানুষদের খাওয়াতে হবে না, পুরো এলাকার যত মানুষ আছে সব মানুষকে একসাথে দাওয়াত করে খাওয়াতে হবে। তো দাওয়াত করে খাওয়ানোর পর তিনি বলে যে এই রোগীর যদি আবার কখনো আমার দরকার হয় দুই রাকাত নামাজ পড়ে শুধু আমাকে এইভাবে ডাকলে আমি চলে আসব। তো এরপর থেকে তাদের বাড়িতে এই সব বিষয়গুলো ঠান্ডা হয়ে যায় আর কোনো সমস্যা হয়নি, এখন তারা সবাই সুস্থ আছেন। তো এই ছিল আমার চতুর্থ ঘটনা।
শুনছি আমরা একের পর এক ঘটনা, নিশ্চয় আরো ঘটনা শুনব। তার আগে বন্ধুদের কাছে জানিয়ে রাখি, আপনি যদি আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো রেডিওতে এসে লাইভ বলতে চান আমার বন্ধু শিহাবের মতো, তাহলে মোবাইলটা হাতে নিন, মেসেজে চলে যান, গেট অ্যাপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে সেই টেক্সটটা পাঠান আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। কি একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে কেউ একজন আপনার রুমে ঘুরপাক খাচ্ছে, হঠাৎ করে একটা শব্দ হলে এই বুকের ডান পাশে একটা কেমন মানে অনুভূতি হচ্ছে যে কি হচ্ছে, আমার সাথেও কেমন কিছু করছে, খাটের নিচে কেউ একজন আছে বলে অনুভূতিটা হচ্ছে, ভেতরে ওয়াশরুম থেকে একটা শব্দ আসলে মনে হচ্ছে যে কি দরকার ছিল আজকে ভূত স্টুডিও শোনার, এখন তো আমারই ওয়াশরুমে যেতে ভয় লাগছে, কে যেন আওয়াজ করছে, হয়তো ওটা একটা পানির ফোটার শব্দ। ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে ভয় দেখানোটা উদয়ের কাজ নয়, বরং আপনাকে এন্টারটেইন করার জন্যই ভূত বা ভৌতিক এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম তিনটা জায়গা, এবং একই সঙ্গে এখন নাটোর থেকেও আপনারা শুনতে পাচ্ছেন আমাদের জাগরণকে। লক্ষ লক্ষ শ্রোতা অনুষ্ঠানটা রেডিওতে শোনে, পাশাপাশি হাজার হাজার মানুষ এটা ফেসবুকে দেখে। ফেসবুকে এটা এখন ব্রডকাস্ট হচ্ছে লাইভ জাগরণ এর পেজে আর যে উদয়ের পেজে, ইউটিউবে আপনি দেখতে পারবেন জাগরণ এর ইউটিউব চ্যানেলে, সব জায়গায় কিন্তু অনুষ্ঠানটা আছে। আপনাকে যেটা করতে হবে মোবাইল ফোনের মেসেজে গিয়ে জাস্ট টাইপ করতে হবে RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 নম্বরে, যদি আপনার কাছে অভিজ্ঞতা থাকে আর আগামী পর্বে সেটা আপনি বলতে চান। আমি একটু দুটো কমেন্ট পড়ে ফেলি। নাতাশা লিখেছে, উদয় ভাই আমার খুব ভালো লাগছে আজকের এপিসোডটা, শিহাব ভাইয়ের ঘটনাগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। জুই লিখেছে, শিহাবের ঘটনাগুলো বেশ ভালো, আমি শুনছি এরকম আরো একটা ঘটনা শুনতে চাই। ঠিক আছে, আমাদের সাথে জয়েন করেছে এদিকে বন্ধুর নাম হচ্ছে লুবনা, তিনি আমাদের ঢাকার বন্ধু, গুলশান এক থেকে তিনি লিখেছেন, আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই ঢাকাতে থাকি, আমরা শুনছি রাত জেগে ভূত স্টুডিও শুনতে ভালো লাগে, উদয় তোমাকে অনেকদিন পর জিয়াগো ফিল্মের স্টুডিওতে দেখলাম, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনারা আছেন, আপনারা থাকেন, ইন্সপায়ার করেন, এটা অনেক ভালো লাগা। মুক্তা লিখেছে, অনেকদিন পর তোমাকে পেলাম, মাঝখানে ভেবেছিলাম তুমি বোধহয় আর মাইক্রোফোনের সামনেই আসবে না, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ তোমাকেও যে তুমি এইভাবে মিস করেছো, এই যে নিয়মিত আমার খোঁজখবর নিয়েছ তার জন্যে। তো ইনশাল্লাহ তোমাদের দোয়াতে এখনো আমি আছি মাইক্রোফোনের সামনে ভূত স্টুডিওতে। আমরা আর শিহাবের কাছে আরেকটা ঘটনা শুনতে চাই, শুনি আমরা।
তো এখন আমি আমার পাঁচ নম্বর ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটি হচ্ছে আমাদের নিজেদের গ্রামের, আমাদের যে বাড়িটা আছে আমাদের বাজার থেকে নামলেই চার মিনিট একটা কবরস্থান পার হতেই লাগে, এত বড় একটা কবরস্থান। তো সেই কবরস্থান পার হয়ে এই একদম এই কর্নারে আসলে এখানে একটা রাস্তা, এই পূর্ব দিকের রাস্তাটা দুই বাড়ি পরে, এই দুই নম্বর বাড়িটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির থেকে বের হলে সেই কবরস্থান, তো সেই কবরস্থানটা হচ্ছে প্রায় সময় দেখা যায় জঙ্গল হয়ে থাকে এবং অনেক গাছগাছালি, তো এক পাশে স্বাভাবিক মানুষদের কবর দেওয়া হয়, তো কবরস্থান এখান থেকে একটা কর্নার, এই কর্নার একটা বাজার, সেখানে একটা ভৌতিক বাজার, আজও পর্যন্ত সেই বাজারে খারাপ জিন বুদ্ধের আসর। আপনি যদি আমাদের গ্রামে যান টাঙ্গাইলের ভবুর থানার সেই গ্রামে, তো মানুষের মুখে সেখানে শুনতে পারবেন। এবং তারপর আগার একটা কবরস্থানের দেওয়াল ঘেঁষে একটা মোটা আম গাছ, সেই আম গাছটা এখন হয়তো নাই, কিন্তু সেখানেও ভৌতিক জিন থাকে বা খারাপ জিন থাকে, আপনি গেলে মানুষের মুখে শুনতে পারবেন। তো এই সাইডটা তো স্বাভাবিক। এরপরে আমাদের সাইটের কবরস্থানের যে দক্ষিণ সাইড, এখান থেকে পুরাটা স্বাভাবিক মানুষদের কবর হয়, কিন্তু অপোজিট সাইডে একদম উত্তরের শেষ দিকের পশ্চিমের কর্নারে সেখানে কবর দেওয়া হয় অ্যাক্সিডেন্ট করা মানুষ, আত্মহত্যা করা মানুষ, এরকম প্যারার এই অঘটন দুর্ঘটনায় যে সমস্ত মানুষগুলো মরে তাদেরকে অবৈধ যে বেওয়ারিস লাশ সেগুলোকে সেখানে কবর দেওয়া হয়। তো এখন সেটা বন্ধ হয়ে গেছে গ্রামের মানুষের জোর প্রচেষ্টায়, আগে এটা আরো বেশি ছিল। তো এই ঘটনাটি হচ্ছে আপনার 2010-11 সালের ঘটনা। তো তারা হলো সেই কবরস্থানটা পার হলেই সেই কবরস্থানের সাথেই মাদ্রাসা আছে, অনেক গ্রাম অঞ্চলে গেলে দেখবেন যে কবরস্থান মাদ্রাসা নামে মাদ্রাসাগুলো পরিচিত। তো আমাদের সেই মাদ্রাসার দুজন ছাত্রের সাথে ঘটে যাওয়া, একজনের নাম হচ্ছে জাহিদ আর একজনের নাম হচ্ছে হাফিজ, হাফিজ হচ্ছে চাচা আর জাহিদ হচ্ছে তার ভাতিজা। তো শীতকাল, গ্রাম অঞ্চলে অত্যাধিক শীত পড়ে, শীতে কুয়াশার কারণে ওইভাবে ফজরের দিকে সাধারণভাবে বেশ কিছুটা বোঝা যায় না, হালকা হালকা রাস্তা বোঝা যায়। তো আমাদের সেই কবরস্থানের দক্ষিণ সাইড দিয়েও রাস্তা আছে এবং উত্তর সাইডেও সেই বিয়ার ইসলাসের যে কবর সেখান দিয়ে চিকন সরু একটা রাস্তা আছে, সাধারণত রাতে সেখান দিয়ে মানুষ চলাফেরা করে না। তো শীতকাল দুই চাচা ভাতিজা মাদ্রাসায় পড়েন, তো হঠাৎ করে একদিন দুজনের একজনের রাতে স্বপ্ন মাধ্যমে খারাপ স্বপ্নের মাধ্যমে তার গোসল ফরজ হয়ে গেছে এবং শীতের দিন তারা উঠছে বিছানার মধ্যে, এখন তিনি গোসল করবে না শীতের ভয়ে। অপরদিকে হুজুরও ডাকা তুলছে, কারণ আমরা জানি যে হেসখানা গুলোতে অনেক আগে ডাক দেওয়া হয়, ফজরে আজানের এক ঘন্টা বা 45 মিনিট আগে ডাকা দেওয়া হয়। তো তারা উঠার পরে এখন গোসল করবে না তো শীতের মধ্যে, তো ভাতিজা ডাকছে, ভাতিজা চল আমরা তাহলে আজকে বাসায় চলে যাই, একটু সমস্যা আছে। তো তারা সাহস করে আর সামনের রাস্তাতে ঢুকে নাই, ওই সামনের রাস্তার যে গেট ওই গেটের পাশে আবার বড় হুজুরের ঘর, যে বড় হুজুর বের হবে আমাদেরকে পিটাবে এই ভয়ে যাইতে দেব না, ওই দিকে আর যায় নাই। পিছনের যে ভয়ঙ্কর রাস্তা ওইটা দিয়ে আসছে, তো সেই পুকুরই কবরস্থানে পশ্চিম সাইডে ছোট্ট একটা পুকুর আছে তার সাথে মাদ্রাসা, তো মাদ্রাসার সেই রাস্তাটাতে পুকুরের রাস্তা দিয়ে ধরে যখন কবরস্থানের সেই উত্তর পশ্চিম কর্নারে এসে দাঁড়াইছেন চাচা ভাতিজা, তো আসার পর তারা দেখেন যে তাদের সামনে দুইটি লাশ শুয়ে আছে, তাদের গলায় হচ্ছে দড়ি দেওয়া। তো এই অবস্থা দেখে চাচা ভাতিজা দুজনেই তো একদম থমকে দাঁড়ায় গেছে, এরকম তো তারা কখনো দেখে নাই যে দুটি সাদা কাফন পরা লাশ তাদের সামনে গলায় দড়ি দিয়ে শুয়ে থাকবে বা শুয়ে থাকবে, এরকম তো কখনো হয় নাই। তো তারা এই দুইটা দেখে তারা এখন চিন্তা করছে পিছনে যাবে, পিছনে গেলে হুজুর ধরবে বলবে পিটাবে এই ভয়, আবার সামনে দুইটা লাশ শুয়ে আছে, তারা তো দুজন সেই রাত 4:10-15 এরকম হবে হাউমাউ করে উঠছে। তো সেই পুকুরের কর্নারে ছিল একজনের বাড়ি, তো তারা আবার দৌড়ে চলে আসছে যে কি হলো এত হাউমাউ করে উঠলো কেন। তো হাউমাউ করেই তারা কি করছে যে ওই রাস্তার থেকে আবার একটা চক নেমে গেছে, সেখানে ধান টান বোনো হয়, তো সেই ধান খেত বরাবর তারা দিছে দৌড় ভয়ের কারণে। তো এক দৌড় দিয়ে তারা চলে গেছে হলো তাদের বাড়িতে, দুইজনে আর কোনো দিকে তাকায় নাই। তো বাড়িতে যাওয়ার পরের দিন সকাল থেকেই তাদের জ্বর, মাদ্রাসার হুজুরটা দেখতে গেছেন এবং সবাইকে তারা এই ঘটনা খুলে বলেন, এবং তারপর তারা পুরো 7-8 দিন দুজনেই ঝড়ে ভুগতেছিল এবং তাদের চাচা ছিল হুজুর, তিনি তদবির করত, তিনি বলল যে তোমরা তো রাত করে এখানে আসছ, এই কাজটা কি ঠিক হয়েছে, একেতে তো রাত আবার তোমরা নাপাক অবস্থায় আসছ, এর জন্য সেই জিনগুলো তোমাদের উপর খেপে গেছে এবং এই ভয়টা দেখাইছে। এবং 7 দিন তারা এই ভয়ে জ্বরা আক্রান্ত হয়ে তারা তারপর সুস্থ হয়, আলহামদুলিল্লাহ এখন তারা দেশের বাইরে সুস্থভাবে কাজ করতেছেন।
এক্সিলেন্ট, অনেক ধন্যবাদ শিহাব এখানে আসার জন্য এবং এত চমৎকার চমৎকার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, যেগুলো আসলে শুনতে হয়তো খুব ভালো লাগছে, বাট যে যারা এই সময়ের ভিতর দিয়ে গেছে তাদের জন্য তার এটা চমৎকার ছিল না, তাদের জন্য এটা ভয়াবহ স্টোরি ছিল। অনেক ধন্যবাদ,
আর জিউদয় ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, যেখানে মানুষ সরাসরি তাদের এইভাবে সশরীরে হাজির হয়ে ভৌতিক ঘটনাগুলো মানুষের কাছে শেয়ার করতে পারে। আসলে ভূতের গল্পগুলো শোনা যেরকম ইন্টারেস্টিং, গলাটা এরকম ইন্টারেস্টিং।
আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে এইভাবে আপনারা যে বলতে আসেন বিভিন্ন জায়গা থেকে, এটা আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে যে এই যে আপনারা আসেন, আমরা তো আসলে বিনিময়ে আপনাদেরকে কিছুই দিতে পারি না, শুধু গল্প বলার জন্য একটা প্ল্যাটফর্ম দিতে পারি, তারপরও যে বছরের পর বছর ধরে আপনারা আসছেন, বসছেন এবং বলছেন, এটাও আমাদের জাগো এফএমের আরজেদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। দোয়া রাখবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। কথা হচ্ছিল আমাদের আজকের সর্বশেষ অতিথি শিহাবের সাথে। আমি একটু কমেন্ট পড়ি, আমাদের সাথে জয়েন করেছে রাশেদুজ্জামান খান, তিনি বলছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। জয়েন করেছেন সোহানাস ডেইলি ব্লগ, তিনি আমাদের দেখেন অনুষ্ঠান ফেসবুক থেকে সেটা জানিয়েছে। এমনি ইমরান বলছে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি লিখেছে অনেকদিন পর তোমার ভয়েস শুনছি, খুব শান্তি লাগছে, আমারও ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে পেরে। জয়েন করেছে রাকিব হাসান, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। জয়েন করেছে এদিকে বন্ধুটির নাম আমির, আমি তোমার প্রত্যেকটা ব্লগ দেখি, ভিডিওস দেখি, খুব ভালো লাগে, আমারও ভালো লাগে আপনাদের জন্য কন্টেন্ট বানাতে, এবং যারা আমার নিয়মিত কন্টেন্ট এতদিন দেখেন নাই তাদেরকে আমি অনুরোধ করতে চাই, চাইলে আরজি উদয়ের পেজে একটা লাইক বা ফলো বাটনে ক্লিক করে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আমি নিয়মিত কিন্তু কন্টেন্ট বানাই আপনাদের জন্যই, যারা জাগো এফএমের শ্রোতা তাদের সাথে হয়তো আমার শুধু থার্সডে নাইটে ভূত স্টুডিওতে রেডিওতে কথা হয়, বাট সারা সপ্তাহ জুড়ে আমি আপনাদের জন্য বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে থাকি এবং সেগুলো আরজি উদয়ের পেজে গেলে আপনারা দেখতে পাবেন। এছাড়া আমাদের যে জাগো এফএম পেজ আছে এখানে কিন্তু শুধু আমি না, আমার মতো আরো অনেক আরজি রয়েছেন যারা বিভিন্ন রকমের কন্টেন্ট আপনাদের জন্য বানায়। সো জাগো এফএমের পেজে আপনার একটা ফলো বাটন দিয়ে রাখেন এবং সেই ফলো বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার সামনে অনেক কন্টেন্ট কিন্তু থাকবে। সো আমি চাইবো আপনারা সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকেন। আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, YouTube/জাগো এফএম সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সো আমার মনে হয় যে দিন শেষে সোশ্যাল মিডিয়ার এই যুগে বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণ নাই। আপনি ইনস্টাতে থাকলে আমি সেখানে আরজি উদয়কে পাবেন, আপনি টিকটকে থাকলে আপনি আরজি উদয়কে পাবেন, আপনি ইউটিউবেও আমাকে পাবেন, আপনি জাগো এফএমকেও টিকটকে পাবেন, ইনস্টাতে পাবেন, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, তার মানে সব জায়গায় আমরা আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য ওয়েট করছি। জাস্ট আপনি একটু মনে করে লাইক বা ফলো বাটনে ক্লিক দিয়ে রাখবেন, দ্যাটস ইট। তো আজকে বিদায় নিব, আগামী সপ্তাহে আশা করছি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আমি আপনাদের সাথে থাকবো, মাইক্রোফোনের সামনেই থাকবো। যদি আপনি আমার সাথে আড্ডা দিতে চান ভূত স্টুডিওতে, শিহাব যেমন আজকে গল্প বলে গেল, আপনি যদি আসতে চান তাহলে এখনই মোবাইল ফোনের রিসেপশনে গিয়ে টাইপ করুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 নাম্বারটিতে। আর আমি একটা জিনিস সবসময় বলি যে পৃথিবীতে সবকিছুই আপনি প্রমাণ করতে যান না, সবকিছু প্রমাণ করা সম্ভব নয়। আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যেটার কোনো ব্যাখ্যা হয় না, যেটা আমি বা আপনি প্রমাণ করতে গেলে হয়তো ব্যাপারটা আরো ঘেটে যাবে। তার চেয়ে বড় এই যে আনন্দটুকু পাচ্ছি, এতটুকুতেই সীমাবদ্ধ থাকুক, কিছু জিনিস রহস্যেই সুন্দর, থাকুক রহস্য। আজকের মতো উদয় বিদায় নিচ্ছে ভূত স্টুডিও থেকে, ভালো থাকবেন আপনি, আসসালামু।